This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও এফএম 89.2। আর জি কে প্রিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে এবং সত্যের আসনে বসে রয়েছেন একজন বন্ধু। কি তার পরিচয় সেটা আমরা জানবো। জানার আগে আপনাকে বলতে চাই, একটু আগে যেরকম আমাদের থিম মিউজিকে শুনছিলেন, যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের ভুল কিংবা অপরাধগুলো স্বীকার করেন বিবেকের তাড়না বোধ থেকে। এবং আমরা বিশ্বাস করি প্রত্যেকটি মানুষের জীবনে ভুল কিংবা অপরাধ রয়েছে এবং সেই অপরাধের পরিণতি রয়েছে। ভুল কিংবা অপরাধের জন্য যদি কেউ আপনাকে শাস্তি না দিয়ে থাকে তাহলে নিজের বিবেকের জায়গা থেকে আপনি প্রতিনিয়ত যে শাস্তিটা পাচ্ছেন সেটা ভয়াবহ শাস্তি, এবং সেই শাস্তির কাছে কোনো শাস্তি কখনো বড় হতে পারে না। আমরা সেই জায়গাটি থেকে নক করে আপনাকে বলতে চাই, আপনি কি বিশ্বাস করেন যে আপনার মতো সমাজে কেউ কখনো ভুল না করুক? আপনার ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ড কি সেটা জেনে সচেতন হোক, কিংবা আপনার পরিণতি কি সেটা জেনে আপনার মতো সাধারণ মানুষ যারা রয়েছে তারা সচেতন হোক, তাহলে চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আপনার সেলফোনে গিয়ে লিখুন ABC space JBSB, যেটা আমাদের অনুষ্ঠানের শর্টকোড, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, শুরুতেই আমরা জেনে নিতে চাই কে রয়েছে আজকে আমাদের সাথে সত্যের আসনে। জানিয়ে দিচ্ছে আরজে সুমন,
যাহা বলিব সত্য বলিব।
আজ সত্যের আসনটি আলোকিত করবেন কালো মানিক আব্দুল করিম। গায়ের রংটা একটু কালো বলে অনেকে মাঝে মাঝে এই নামে ডেকে থাকেন। বর্তমানে বয়স 29 মতো হবে। ছোটবেলা থেকেই সে গ্রাম্য প্রকৃতির কোলে বেড়ে ওঠা এক দুরন্ত বালক। গাছে চড়ে বেড়াতে ভালোবাসেন। আব্দুল করিমের 7 ভাই আর 1 বোন। বোনকে সে খুবই ভালোবাসে, এমনকি মায়ের চেয়েও বেশি। বন্ধুদের কাছে পেলে নাওয়া খাওয়া ভুলে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন। খুব সহজে অপরিচিত মানুষদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে ফেলতে পারেন। আর যদি কাউকে তার কাছে ভালো লাগে তাহলে সে তার জন্য যে কোনো কিছুই করতে রাজি। একবার এক অসহায় মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এই মানুষটির জীবনের বাকি অংশ শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আজকে আব্দুল করিম নামের এক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। তিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে তার কাছে আমরা যেতে চাই, এবং প্রথমেই তাকে আমি যে প্রশ্নটি করতে চাই যে যাহা বলিব সত্য বলিবর মতো অনুষ্ঠান একটি ভয়াবহ চ্যালেঞ্জিং একটা অনুষ্ঠান, এবং এখানে আসলে মানুষ তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলার পরে সমাজের নানা রকম বিরূপ প্রতিক্রিয়ার শিকার হয়, তো আজকের যে বন্ধুটি এসছেন তার জীবনের উদ্দেশ্য আসলে কি বা তিনি কেন আসলেন সেটা আমি প্রথমেই জানতে চাই। আপনি একটু বলবেন যে আপনি এরকম একটা অনুষ্ঠানে আপনি কেন আসলেন?
আমি আসলাম, আমার আসার কারণ হইল আমি জীবনে যা অপরাধ করছি, ভুল করছি, মানে আমার মতো যেন কেউ না করে, সবাই আমার কথাটা শুনে যেন সচেতন হয়। চলাফেরার দিক দিয়া সব দিক দিয়া তারা যেন সচেতন হয়।
আপনি যখন ভুলগুলো করতেন বা অপরাধগুলো যখন আপনি করতেন তখন আপনার ভিতরে এই অনুভূতিটা কাজ করতো না?
জি না, তখন করতো না, এখন করে। এখন আমি প্রতি মুহূর্তে মানে এগুলা শাস্তি পাইতেছি প্রতি মুহূর্তে।
প্রিয় শ্রোতা, এই জন্যই আমরা আমাদের থিম মিউজিকে বারবার এই কথাটি বলে থাকি যে মানুষ যখন ভুল করে কিংবা অপরাধ করে তখন তার বিবেকটি ঘুমন্ত থাকে কিংবা আধো ঘুমন্ত থাকে, জাগে কিন্তু জাগে না। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিবেক যখন জেগে যায় তখন আর কোনো উপায় থাকে না, কারণ বিবেকের শাস্তি ভয়াবহ শাস্তি। আমরা যেতে চাই করিম আপনার জীবনের অপ্রিয় সত্যগুলোর কাছে, এবং পুরো অনুষ্ঠানের স্বার্থে আপনাকে প্রথমে একটু ধারণা দিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের অনুষ্ঠান তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে কি ভুল বা কি অপরাধ আপনি করেছেন, সেটার পেছনে কারণ কি, এবং সেই ভুল বা অপরাধের পরিণতি কি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
আমি আমার ছোটবেলা থেকেই শুরু করি।
তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান যে আপনার ভুলের ব্যাকগ্রাউন্ড আসলে কি ছিল। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে যাহা বলিব সত্য বলিব। জি, আপনি শুরু করুন।
আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে মানে আমার কিছু মনে আছে, তার আগে আর কিছু মনে নেই।
আচ্ছা,
আমি একদিন স্কুলে যাইনি, তো স্কুলে না যাওয়ার কারণে আমার বাবা, সে মানে অনেক জিদি মানুষ ছিল, তো সে গ্রামে মনে করেন 18টা বাড়ি দৌড়াইয়া তারপর সে আমার মারছে। সে আমার যখন মারছে তখন থেকে মানে আমি আরো কঠোর হয়ে গেলাম যে আমি আর কোনোদিন স্কুলে যাবো না। সে আমার কেন মারলো?
জিদটা কাজ করা শুরু করলো।
হ্যাঁ, জিদ কাজ করা শুরু করলো যে আমি আর কোনোদিনও স্কুলে যাব না। তখন আমি বাড়ি থেকে জিদ করে মানে রাগ করে চলে গেলাম, যাই আমি গ্রামে আম গাছে আমি এক মাস দুই দিন কাটাইছি।
আম গাছের উপরে এক মাস দুই দিন?
জি।
কিভাবে?
শুধু আমি রাত্রের টাইমটা মানে যখন রাত্র হইত তখন আমি ওই গাছের ভিতরে এক ঠেলার ভিতরে শুয়ে থাকতাম, আর এক ঠেলা পাও দেখা চাই ধরে রাখতাম, মানে আমি যেন না পইরা যাই ওই জায়গার থেকে।
ওকে,
এটা আমি এক মাস দুই দিন ওই জায়গায় আমি বসবাস করার পরে তখন মানে আমার ফ্যামিলির সবাই জানতো যে আমি হারাই গেছি। তখন আমার বাবা গ্রামে মানে মাইক দিয়ে আসে আমার বিচাইছে।
এক মাস দুই দিন যদি আপনি আম গাছের উপরে থাকেন লোকজন তো টের পেয়ে যাওয়ার কথা।
না না না, ওইটা হলো আমাদের বাড়ির পাশে একটা পুষ্করণী আছে, কিন্তু ওই জায়গাটার ভিতরে সহজে মানুষ একটা চলাফেরা করে না।
আপনি খাওয়া দাওয়া করতেন কিভাবে?
আমি খাওয়া দাওয়া করতাম, শুধু আমার মা জানতো যে আমি গ্রামে আছি, কিন্তু বাবা যে এত কিছু করতেছে এটাও মা কিন্তু বাবার বলতো না।
মানে মা আপনাকে এক ধরনের সাপোর্ট করতো?
হ্যাঁ, মা আমার সাপোর্ট করতো। মা ওই থালাপাটি দুইবার আইতো কিন্তু আমার জন্য খাওয়ার নিয়ে আসতো।
মা জানতো আপনি কাছে আছেন?
হ্যাঁ, মা জানে আমি ওই জায়গায় আছি।
মা জানতো আপনার ওখানে আছেন আপনি, তো মা বলতো না যে তীর উপর থাকলে ওখান থেকে পড়ে গিয়ে যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে?
হ্যাঁ, মা তো বলতো, কিন্তু আমার তো সাহস আছে। মা যখন বলতো তুই তো পড়ে যাবি গা, তুই রাত্রে বেলা ঘুমাইলে মানুষ তোর ধাক্কা ফালাই দিব, তখন আমার কাছে তো ভয় লাগতো না। প্রায় সময় আমি আমাদের তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছের উইটা গাছের ভিতরে শুয়ে,
তেঁতুল গাছের উপরে উঠে আপনি
শুয়ে থাকতাম?
শুয়ে থাকতেন?
জি।
ওকে, আপনার মানে ভূতের ভয় ডর কোনো?
না না না, এই ধরনের কোনো ভয় বাড়তো না।
আচ্ছা,
তো আমি এক মাস দুই দিন পরে যখন বাড়ির থেকে মানে একেবারে চলে আসি, ওই দিন আমার আম্মাও জানতো না, তো আমার পকেটে মাত্র 80 টাকা ছিল, মানে এই টাকাটাও আমি যে কোনো ভাবে মানে জোগাড় করছি ভাই বন্ধুর থেকেই। পরে 80 টাকা নিয়ে আমি লঞ্চে চলে পড়ছি ঢাকা।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা সময়ের পরিপ্রেক্ষিতে একটা SMS পোলের মুখোমুখি হচ্ছি। ক্লাস ফোরে পড়ে একজন গ্রামের দুরন্ত বালক, যে কতটা ক্রেজি আপনারা বুঝতে পাচ্ছেন। বিশ্বাসযোগ্যতার লেভেলটা আমরা একটু যাচাই করে দেখতে চাই। আপনারা ও যে শৈশবের কথাটা বললো যে এক মাস দুই দিন বাবার সাথে রাগ করে ও আম গাছের উপরে শুয়েছিল, ঘুমিয়েছিল, মা জানতো এবং মা কিছুটা প্রত্যক্ষ বলি বা পরোক্ষ বলি একটা সাপোর্টই করতো, আম গাছের নিচে গিয়ে খাবার দিয়ে আসতো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাটিকে আপনার কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে? আপনি যদি মনে করেন যে ও যেটা বলছে সেটা সত্য এবং সেটাকে বিলিভ করা যায়, তাহলে আপনি যেটা করবেন, SMS পোলে অংশগ্রহণ করার নিয়মটি হচ্ছে আপনার সেলফোনে আপনি লিখুন ABC স্পেস ইয়েস অথবা নো এবং পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। ঝটপট পাঠাতে হবে, একটু পরে আমরা জানিয়ে দেবো কম্পিউটারের মাধ্যমে SMS পোলের রেজাল্ট। হ্যাঁ, তারপর?
তারপর আমি ঢাকায় চলে আসলাম, তো ঢাকায় আসার পরে আমি কোথায় যাব আমি তো কিছু চিনি না। তখন সদরঘাট নাইমার পরে কেরানীগঞ্জ দিছি।
আচ্ছা,
তো কেরানীগঞ্জ যাওয়ার পরে ওই জায়গায় একটা জায়গা আছে, নাম হলো গোলাম বাজার। তো গোলাম বাজার যখনই গেলাম তখন ওই জায়গা হলো মানে পুরো সন্ত্রাসের মানে একটা মেইন জায়গা আর কি।
আচ্ছা,
তো যাওয়ার পরেই দেখতাছি এক সন্ত্রাসী মানে মানুষের মাথা হাতে নিয়ে আইতাছে, শুধু মাথাটা আর কিছু নাই।
কোথায় এটা ছিল?
কদমতলি স্ট্যান্ড থেকে মানে একটু আগে বাড়লেই ওই জায়গাটা গোলাম বাজার।
আপনি তখন ক্লাস ফোরে পড়েন?
জি, তখন তো আমি ঢাকায় চলে আসছি, তো দেখলাম যে একটা মানুষের মাথা নিয়ে আসতেছে। তো এই মুহূর্তে যত মানুষ আছে, যত যা কিছু আছে, দোকানপাট আছে, সব অলরেডি বন্ধ করে ফেলাইতে।
ওরে দেখে?
হ্যাঁ, ওরে দেখে মানে ও কল্লা নিয়ে ডাইরেক্ট হাইটাইতেছে, রক্ত জ্বলতেছে।
ও হো, কিন্তু কত সালে এটা?
এটা আপনার হলো 1999 তে হবে,
99 সালের দিকে।
হ্যাঁ, 99 তে হবে। তো আমি ওই অবস্থা, আমি ওটা দেখে আমি পুরো সেন্সলেস হয়ে গেছি, না আমার কোনো হুঁশ জ্ঞান নাই, আমি ওই জায়গায় পড়ে গেছি গা। আমার হয়তো আধা ঘন্টা পরে হুঁশ জ্ঞান আইছে, তখন আমার মানুষ ধরাধরি করে মানে নিয়ে এক জায়গায় বসাইলো। তখন ওই লোক মানে কল্লাটা ফালাই রেখা সে আমার সামনে আইসা বলতেছে তোমার কি হয়েছে? তাই আমি বললাম না আমার কিছু হয় না, আপনি কে? আমার নাম ফারুক। সে এক নামে পরিচিত, তার নাম ছোট ফারুক। সে মানে একজন সন্ত্রাস, ওই জায়গার মানে বহুত সন্ত্রাস আছে তাদের ভিতরে সে একজন। তো তখন আমি মানে খুবই ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে সে আমার কি করলো, সে আমার আবার মানে তার কাছ থেকে কিছু টাকা দিল। দেওয়ার পরে সে আমার সদরঘাট এসে আবার লঞ্চে উঠে দিল যে তুমি বাড়ি চলে যাবো, তুমি টাকা সহ থাকবা না। তখন সে আমার লঞ্চ উঠে দিল, কিন্তু আমি তো বাড়িতে যাবো না। তো আমি কি করলাম, সে আমার যখন লঞ্চ উঠে দিয়েছে তখন আমি ফতুল্লা লঞ্চ গার্ডে আবার নাইমে গেছি লঞ্চ থেকে। তখন নাইমে আমি কোথায় যাবো কোথায় যাবো, আবার সেই কেরানীগঞ্জ। মানে ওই জায়গার থেকে রিপ্লাই আমি মানুষকে জিগাইতে জিগাইতে আমি তো চিনি না, কিছু কিন্তু চিনি না। তো কেরানীগঞ্জ আসলাম, তখন আর আমি ফারুকের সামনে পড়ি না। তখন আমি এক হোটেলে কাজ নিতেছি, তো হোটেলে কাজ নিতেছি তখন মানে আমারে শুধু তিন টাইম খাওয়াইব, কোনো বেতন নাই। যদি তাদের একটা গ্লাস ভেঙে যায় তাতে আমার জরিমানা দিতে হবে।
কাজটা কি ছিল?
কাজটা ছিল আমি প্লেট গ্লাস এগুলো ধুইতাম, পরিষ্কার করতাম।
আচ্ছা,
তো প্রায় এক বছরের মতন আমি এই কাজ করলাম, আমার কোনো বেতন নাই। কিন্তু আমি যে ঢাকায় আসছি, এক বছর আছি, আমার বাবা মা কেউ কিন্তু আমার বিচার পাইতেছে না, কেউ জানেও না আমি কই আছি। তো এইভাবে আমি ওই জায়গায় চাকরি করতে 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 কিছু লোকের সাথে আমার পরিচিত হয়। তো ওরা প্রায় সময় আসতো, যখন ওরা খাইতে বইত তখন ওরা আমারে মানে 20 টাকা 10 টাকা এরকম করে দিত।
ওকে,
মানে বেশি অঙ্কের একটা টাকা দিত, মানে গ্লাস দিয়ে দিছিও আমার 20 টাকা দিছে। তো আমি কি ব্যাপার, এলো আমার 20 টাকা দিল, আমি গ্লাস দিয়ে দিলাম, তাহলে আসলে কোনো মোটা অঙ্কের টাকা কামায়। প্রায় সময় দিত। তো এক পর্যায়ে তার সাথে আমার ভালো ঘনিষ্ঠতা হয়। তো আরো এক বছর চাকরি করি আমি, ভালো ঘনিষ্ঠতা হওয়ার পরে সে একদিন আমি জানতে পারলাম যে সে মেডিসিনের মানে সে একজন ভালো একজন জ্ঞান, মানে মেডিসিন দিয়া সে মানুষ দিয়ে কাজ করে।
মেডিসিন দিয়ে মানুষ দিয়ে কাজ করে, ব্যাপারটা আসলে ক্লিয়ার না। কিসের মেডিসিন দিয়ে কি দিয়ে কিভাবে কাজ করে?
ব্যাপারটা হলো যে এটা একটা মেডিসিন, মানুষটা খাওয়ানোর পরে মানুষ অজ্ঞান হয়ে যায় অতি সহজে।
আচ্ছা,
তো অজ্ঞান হয়ে গেলে পরে ওর কাছে যা আছে টাকা পয়সা স্বর্ণগণ সব সিনাই নিয়ে যাওয়া হয়।
ওকে,
মানে এই কাজটাও করাইতো আর কিছু লোকজন ছিল, তার সাথে ভালো একটা রিলেশন, ভালো একটা ঘনিষ্ঠ। তখন সে আমার বললো, ঠিক আছে যে তুই হোটেলে চাকরি করছিস কয় টাকা পাস? আমি 2 বছর চাকরি করতেছি, আমি কোনো টাকাই পাই না।
ওকে,
তাহলে ও আমার বললো ঠিক আছে, তাহলে তোর আর এই কাজ করতে হবে না, তুই আমার সাথে চল, তোর আমি ভালো কাজ দিব। তখন তার সাথে আসলাম। তো সে আমার কি করলো, প্রথমে একটা রিক্সা নিয়ে দিল চালানোর জন্য। তো আমি চালাইবার যাইয়া আমি প্রথমে মানে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করাইছি। অ্যাক্সিডেন্ট বলতে মানে ওটা একদম ভেঙে চুরে গেছে। পরে ওরা ঠিক করছে, মানে ওরা আমার এটা চালানো শিখাইতেছে। তো যাই হোক, চালানো শিখলাম, রিক্সা চালাইতেছি। তখন ব্রিজ মিরিজ মানে কিচ্ছু হয় নাই, কেরানীগঞ্জ থেকে আমরা নৌকা পার হয়ে আসতাম।
ওকে,
নৌকা পার হয়ে এপারে আসতাম। তখন ওরা আমারে সাথে সাথে রাখতো, তো ওরা কাজে যাইতো। জীবনের প্রথম দিনে মানে আমার নিয়ে গেছে ওরা খিলগাঁও। তো খিলগাঁও যখন রেলগেট যখন আমার নিয়ে গেছে, তখন ওরা এক হোটেলের ভিতরে যায় আর সবাই খাইবার বইছে, ভালো আন্ডারস্টিং খাওয়াইলো 10-12 জন মানুষ।
আচ্ছা, যে ছেলেটা আপনাকে নিয়ে গেল ছেলেটার নামটা কি ছিল?
ছেলেটার নাম ছিল হারুন। তো সে আমারে খাওয়ায় দাওয়ায়া তো বাইর হয়েছি, আমরা বাইরে দিয়ে 2টা চা আলা 2 পাশে বসা, ওদের কাছে ট্যাবলেট দেওয়া হইলো। মানে রিক্সাওয়ালারা রাস্তায় দাঁড়ায় চা খায় না, আর রিক্সাওয়ালারে চাটা খাওয়াইব। তো রিক্সাওয়ালারে খাওয়ানো মানে খাওয়ানোর পরে ওই 10-15 মিনিট পরে রিক্সাওয়ালা মানে অজ্ঞান হয়ে যাবো।
ওকে,
এটা তো আর আমি তখন মানে জানিও না বুঝিও না, আমি কোনোটাই জানি না।
আচ্ছা,
তখন ওরা এক রিক্সা ড্রাইভারে খাওয়াইছে। তো খাওয়ানোর পরে আমার বলতেছে গাড়িটা ভাড়া করো। তো আমি কই যাবো আন্দাজ, আমি তো চিনি না, তোমার চিনতে হবে না, তোমার কিছু ভাড়া করো, তুমি সামনে যাও। তো আমি রিক্সাটা ভাড়া করলাম, বা একটু সামনে যাবো। আচ্ছা ঠিক আছে, উঠে তো উঠলাম। কিছুক্ষণ সামনে গেছি, মানে ওই বেটার তো মাথা ঘুরাইতেছে। ওই লোক আমার কাছে ভাই আপনি নাইমা যান ভাই, আমার মাথা ঘুরাইতেছে, আমি ভাই যাইতে পারুম না। তখন আমি কি করলাম, ওরে 10 টাকা দিয়ে আমি নাইমা গেলাম। নাইমা গেলাম, কিন্তু ওরা কিন্তু আমার পিছনে আর এক রিক্সা দাইতেছে, ওরা ওই রিক্সা আবার ভাড়া করছে। মানে রিক্সাওয়ালা তো যাইবো না। পরে ওরা দুইজনে মিলে ধরছে, ভাই কি হয়েছে কি হয়েছে? যে ভাই আমার মাথা ঘুরানি দিছে, আমি তো পুরো যেতেছি, কেমন জানি লাগতেছে। তো কি সমস্যা? যে ভাই আমি একটু চা খাইছিলাম, চার ভিত্তি জানি আমার কি খাওয়াইছে।
ওকে,
তো তখন রিক্সাওয়ালারা ধৈরা এক জায়গায় নিয়ে বসাইলো, যে ভাই আপনি এই জায়গায় বয়েন, আপনার মাথা পানি দিতেছি, 2-3 জনে মিললে ওদিক দিয়ে বেড়া কিন্তু ব্যবসায় যাইতেছে গা, মানে উস জ্ঞান নাই। তখন কি করলো ওই হারুন আমারও বলতেছে যে গাড়িটা টান দাও। আমি বললাম গাড়িটা টান দিম মানে কই টান দিম? কয় তুমি চালাইয়া খিলগাঁও রেলগেট যাও। আচ্ছা ঠিক আছে। পরে আমি রিক্সাটা চালাই আইলাম খিলগাঁও রেলগেট আইলাম। পরে ওরা সবাই আইলো, ওই লোকের ওই জায়গা ফালায় রেখা চলে আইছে। এই জীবনের প্রথম এটাই কাজ।
সেখানে নিতান্তই অভাব ছিল, এবং একই সাথে ওর বাবা যে শাসনটা করতো সেই শাসনটা ওর পক্ষে পছন্দ হতো না, এবং ভাই বোন ওর মধ্যে কিছু জিদ্দি ভাব ছিল। সেই জিদ্দি ভাবটা ওকে শহরমুখী করেছে এবং শহরে আসার পরে এই ধরনের ছেলেরা যে পরিবেশে বড় হয় সে পরিবেশ শিশি পেয়েছে এবং যে পরিবেশ থেকে গ্যাংস্টাররা তাদেরকে পিক করে সেই পরিবেশ থেকে সে পিক হয়েছে। পিক হওয়ার পরে তাকে দিয়ে যে কাজটা করানো যায় সে কাজটাই তারা করাচ্ছে, কিন্তু কাজের শুরু মাত্র। এই কাজটা কোথায় গিয়ে থেমেছে এবং কি পরিমাণে কত ব্যাপ্তি নিয়ে হয়েছে সেটা ইভেন্ট ইউ কান্ট ইমাজিন। আমরা সবসময় এই কথাটাই বলি, আপনি চিন্তাও করতে পারবেন না। আমরা তার কাছে যাব, যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট। SMS পোল নিয়ে কাজ করেছে আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু।
Yes, 76%. No, 20%. No comments, 4%.
SMS পোলের রেজাল্ট হচ্ছে 76% ইয়েস, 20% হচ্ছে নো এবং বুঝতেই পারছেন 4% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরতে চাই আপনার কাছে আবারও।
নিয়ে আইলাম ওই রাত্রে আমি ওরে বললাম, হারুন ভাই এই কাজ আমার দ্বারা সম্ভব না, আমি এটা পারুম না। তখন আমার নিয়ে আসলো ঢাকা নবাবপুরে, ওই জায়গায় আবাসিক হোটেল আছে। তো আবাসিক হোটেলে সে মানে তার একটা রুম এক্সট্রা ভাবে কিনা থাকতো,
আচ্ছা
যে কোনো মুহূর্তে তার রুমে এসে ঢুকতে পারে। মাসের পর মাস সে অ্যাডভান্স দিয়ে রাখতো, তো যার কারণে সে যদি কোনো লোকজন নিয়ে আসতো তাও কিছু বলতো না। তো ওর রুমের ভিতরে সবকিছু চলতো, মদ খাওয়া, তারপরে মনে করেন বাজে নেশা যত ধরনের আছে। তখন আমি যখন রুমে আমার নিয়ে আসলো তখন আমি দেখতেছি দুইটা মেয়ে আসলো, এরা খাওয়া দাওয়ার পরে এই জায়গায় ফুর্তিও করলো। তো তখন আমি মানে আমার দাওয়া করাইছে, আমিও করছি ঠিক আছে। তখন আমি আসলে বুঝতাম না, মানে এটাই জীবনের প্রথম। সকালবেলা আমি জানতে পারলাম যে ওরা ওই রাত্রে 10টা রিক্সা মানে ওরা চুরি করছে
এইভাবে।
হ্যাঁ এইভাবে। তখন আমি ওকে কইলাম যে দেখ আমি এই কাজের ভিত্তি আমি জড়িত হইতে পারব না, যদি মনে করো ধরা খায়া জায়গা তো পুলিশে ঠিকই ডান্ডার বাড়ি দিব, এটা তো আর মাফ করবো না। তখন ওকর লগে মানে আমার একটা বিরোধ হয়ে গেল, আমি ওকে ধরতে সরাই গেছি। মানে ওরা আমার সুস্থ থাকতেই দেয় না, ওরা মানুষ দায়ী করে, তারপরে ওরা আমার কি করছে নগদে পুলিশ ধর আমার ধরাই দিল। তো পরে ওরা আমার ধরাই দিল, পুলিশ আমার থানায় নিয়ে লকআপের ভিতরেই রাখছে। 2 ঘন্টা পরে আবার ওরা আমার সারাই লিয়ে আসছে। তো সারাই এনে আমার কইতেছে দেখ যে তোরা তো পুলিশ ধরে লিয়েছিল, আমরা সারাই আনলাম, আমাকে টাকা দিয়া, আমি তো কি করবি, আমাকে আমি তো করতে হইব। যাক ওখানে এদের সাথে কাজে লিপ্ত হয়ে গেলাম, মানে এর সাথেই থাকতে বলে আবার এরা আমার পুলিশ দা ধরাই দিব। কিন্তু ওর একজন বস আছে, নাম হলো জাফর, সে আমার নিয়ে গেছে
হারুন।
জি হারুন আমার নিয়ে গেছে। তো জাফরের কাছে আমি যখন গেলাম তখন জাফর বললো যে ও আজকে থেকে আমার লগে থাকবো, আমার লগে খাইবো, আমার লগে কাজ করবো। তো জাফর ভাই বললো ঠিক আছে তাহলে ওরে কিছু টাকা দাও। তো আমার 2,000 টাকা দিল নগদ। তো দেওয়ার পরে এখন আমি তাদের সাথে এই কাজে লিপ্ত হইলাম।
আচ্ছা আমি একটু জানতে চাই যে জাফর কি কাজ করতো, সে কোথায় বাসা ছিল?
সে মানে ছিল কি আপনার এই যে যত চুরি ডাকাতি যা কিছু করতো সবকিছু নিয়ে এর কাছে জমা দিত।
আচ্ছা
মানে এই ছিল এটার মেইন।
আচ্ছা
আপনার এই যে ট্যাবলেট যেটা মানে নেশা সবকিছু নিয়ে এর কাছে জমা দেওয়া হইতো, হেই মানুষরে দিত, মানে হেই হারুন রে দিত, আর হারুন এটা দিয়া তার একটা দল ফল বানায়া 10-12 জন মানুষ নিয়ে এটা নিয়ে কাজ করতো। টাকা পয়সা মানে গাড়ি ঘোড়া যাই কিছু আপনি আনবেন আইনা সব এর কাছে জমা দিতে। তো পরে আমি হারুনের সাথে 3 মাস ছিলাম। তো 3 মাস থাকার পরে আমি ওদের সাথে মানে আমার কিছু টাকা পয়সা নিয়ে ওদের সাথে দ্বন্দ্ব হয়েছে। তো দ্বন্দ্ব হওয়ার পরে আমি হারুনরে বললাম দেখ আমি যদি কোনোদিন খারাপ কাজ করি তাহলে আমারটা আমি নিজেই করুম, আমি তোর লগে করুম না।
একজন কিশোর অপরাধীকে আজকে আমরা এখানে পেয়েছি, সে এখন কিশোর নয়, 28-29 বছর বয়স, কিন্তু তার 10-12 বছরের জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো এখানে উদ্ঘাটিত হচ্ছে। হারুনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি কিছু জানতেন যে কোন ধরনের ফ্যামিলি থেকে এসেছিল, কেন এসেছিল?
হারুন একটা ভালো ফ্যামিলির ছেলেই, কিন্তু ও খারাপ কাজে যে কেন জড়িত হয়েছে এটা আমি জানতাম না। এটা আমি এখনো জানি না, কিন্তু আমি একটা জিনিস দেখতাম যে ওর মেয়ের নেশাটা বেশি থাকে,
মেয়েলি নেশাটা বেশি,
মেয়েলি বিষয়টা মানে ওর খুবই খুবই প্রচন্ড বেশি। ওই পর্যন্ত কম হলো 8টা বিয়ে করছে,
এখন পর্যন্ত 8টা বিয়ে করেছে।
জি মানে কোন মেয়ের সাথে সে 3 মাস, কোন মেয়ের সাথে 6 মাস, কারোর সাথে 1 বছর।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে এবং আজকের এই দুর্ধর্ষ ঘটনাগুলো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়। আমরা 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে। এবং এই পর্যায়ে আপনাকে একটু নক করতে চাই আমাদের আজকের জেবিএসবি এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি রয়েছেন অনুষ্ঠানের শুরু থেকেই, আমরা এই পর্যায়ে তাকে একটু ফোনে কানেক্ট করছি। ডক্টর তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুল করিমের ঘটনা তো এখানে শুরু হয়ে গিয়েছে, তার জীবনে যে অপ্রিয় সত্যগুলো আপনি প্রথম থেকে শুনছেন, এবং আমরা আশা করছি যে একেবারে শেষ পর্যন্ত আপনি আব্দুল করিমের জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে, অপরাধ বোধের জায়গাগুলো রয়েছে, সেগুলো জানার পরে আপনি আপনার মূল্যবান মতামত প্রদান করবেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাচ্ছি আব্দুল করিমের কাছে। আব্দুল করিম, জীবনের যে অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের কাছাকাছি আছেন, সে বিষয়গুলো আজকে উদ্ঘাটিত হবে, এবং পাশাপাশি আপনাকে বলতে চাই তাকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। ওকে আব্দুল করিম, আপনি যেটা করলেন যে আপনি ওনার সাথে একটা বিবাদে চলে গেলেন, বিবাদটা আসলে কি নিয়ে শুরু হয়েছিল?
বিবাদটা আসলে হয়েছে যে আমি ওদের সাথে যখন কাজ করতাম ওরা টাকা আমারে দিত না, টাকা দিত মানে আমার খরচ যতটুক চলার জন্য। তো ওরা আমারে একটা কথাই বলতো যে তুমি মদ খাবা, টাকা আছে, তুমি মেয়েলি বিষয় নিয়ে ই করবা, আমার কাছে টাকা আছে, কিন্তু তুমি ডাইরেক্ট তোমার কাজে লাগবো টাকা, ওই টাকা আমার কাছে নেই, তুমি যদি মেয়ে নিয়ে ভর্তি করতে চাও তাহলে আমার কাছে টাকা আছে, ঠিক আছে। তো আমি এক পর্যায়ে ওদের সাথে ভাগ হয়ে গেলাম গা। তো ভাগ হয়ে যাওয়ার পরে আমি 10 দিন ঘুরাঘুরির পরে তখন আমার সাথে কিছু ভ্যানগাড়ির ড্রাইভার গো উনি একটা পরিচয় ছিল, ভালো একটা সম্পর্ক ছিল আমাদের। তো আমি কি করলাম, আমি 21 জন মানুষ নিয়ে আমি নিজে একটা গ্রুপ বানাইলাম।
কিভাবে বানালেন আপনি 21 জনকে বাছাই করলেন?
সবার সাথে আমার পরিচয়, ভ্যানগাড়ি চালায় ওরা, তো আমি ওকে সবারে ডাকছি, ওকে সবারে ডাইকা এক জায়গায় এক রুমের ভিতরে বহায় আমি ওদেরকে বলছি যে দেখ হারুন আজকে খারাপই কইরা এত মানে টাকা পয়সা কামায়, ও খালি অহংকার দেয়, আমারে কিন্তু দেয় না, বরঞ্চ আমি যদি কামাই ওরা না দেখাইতে পারি তাহলে আমি খারাপ বিপদে গেলাম কে, কিংবা আমি খারাপ করলাম কে, মানে এটার জবাবটা আমি ওরা দিমু। যাই হোক, তো আমি 21 জন মানুষ নিয়ে একটা দল বানাইলাম। তো আমার প্রথম মানে অপারেশন, আমি যে কাজে যাইতাছি এটা হলো লঞ্চে।
এই 21 জন মানুষ কি রাজি হলো আপনার সাথে কাজ করতে?
হ্যাঁ, সবাই আমার সাথে রাজি, এর কারণ এদের সাথে আমার সাথে অনেক আগের থেকে সম্পর্ক।
এরা কি করতো?
অরিজিনালে তারা পেশাদার ছিল, তারা ভ্যানগাড়ি চালাইতো।
আচ্ছা, আপনি হারুনের সঙ্গে যে 3 মাস কাজ করলেন, এই 3 মাস মূলত কি ধরনের কাজ করেছেন? রিকশা চুরি?
হ্যাঁ, শুধু এই কাজটাই,
এছাড়া অন্য কোনো কাজ করেন?
তার সাথে আর কোনো কাজ করিনি, এটাই শুধু।
তো এই রিকশা চুরি করছেন, তারপরে রিকশাওয়ালাদের সাথে সম্পর্ক, ভ্যানওয়ালাদের সাথে সম্পর্ক, এটা কিভাবে সম্ভব?
না, আমরা তো ওই এলাকায় করতাম না, আমরা যে এলাকায় থাকতাম আমরা তো ওই এলাকায় করতাম না।
আচ্ছা আচ্ছা,
এগুলো করতাম এলাকার বাইরে, যেমন আমরা থাকতাম কেরানীগঞ্জ, কাজ করতাম খিলগাঁও, বাসাবু, মাদার টেক, নাইলে কারণ বাজার, নাইলে মনে করেন মোহাম্মদপুর, মিরপুর।
এই চুরিগুলো করতেন, এই রিকশা চুরি করে আপনারা কি করতেন, রিকশাগুলো কোথায় সেল করতেন, কোথায় নিয়ে রাখতেন?
ওই যে জাফরের কাছে নিয়ে দিতাম, ওই যে জাফর ভাই,
উনি কি করতো?
উনি তো গ্যাং, উনি বিক্রি করে ফেলাইতো। আবার মা যার রিকশা, অনেক সময় মালিকের নাম্বার থাকে,
আচ্ছা,
গাড়ির পিছনে, তো গাড়ির পিছনে নাম্বার থাকলে মালিকরে ফোন দেয় একটা দালালের মাধ্যমে, আপনার রিকশাটা তো অমুক জায়গায় পাওয়া গেছে, আপনার ড্রাইভার মানে সে তো ড্রাইভার তো 2 দিন পরে উষার পরে মালিকের কাছে গেছে।
আচ্ছা,
ওই 2-3 দিন যেমন জাফরের কাছে পড়ে রয়েছে,
আচ্ছা,
তখন লোক দিয়ে যখন কানেক্ট করা হয়েছে তখন মানে মালিকরে ফোন দিয়ে বলছে যে আপনার গাড়িটা অমুক জায়গায় আছে, আপনি নিতে হইলে 6,000 টাকা লাগবে কিংবা 8,000 টাকা লাগবে।
আচ্ছা,
তখন মালিক বলছে ভাই ঠিক আছে আমার গাড়িটা রাখেন, আমি আপনার 8,000 টাকা দিয়েই আমি আপনার গাড়িটা আপনার কাছ থেকে নিব।
এভাবে নিয়ে যেত?
হ্যাঁ, এভাবে মালিকরা অনেক সময় নিয়ে যেত, আর যদি কোনো মালিক না নিত তাহলে এটা এসে বাহিরে বিক্রি করে দিত জাফর।
ঠিক আছে, তো আপনি 21 জনকে নিয়ে আপনি একটা গ্যাং তৈরি করলেন।
21 জনকে নিয়ে যখন আমি প্রথম কাজে যাই তখন এটা হলো আমার লঞ্চের কাজ। একটা বিয়া বাড়ির থেকে উনি জামাই বউ তারা 2 জন, তারা ঢাকায় বিয়ে হয়েছে, গ্রামে যাইতেছে বৌনিয়া। আমার লগে একটা পোলা ছিল নাম তোতা, ওর একটা চোখে মানে একটু সমস্যা, কিন্তু ও খুব আমার থেকে মানে স্মার্ট বেশি ছিল।
আচ্ছা,
তো ওরা আমি যখন দিলাম মেডিসিনটা তখন ও নিয়ে গেছে, ও বলছে ভাই কাজ সাকসেস।
আমি একটু থামাচ্ছি আপনাকে, আপনাদের প্ল্যানটা কি অনেক আগে থেকেই ছিল, মানে আপনারা লঞ্চে উঠেছিলেন মূলত কেন?
লঞ্চে উঠছি তো আমরা এই কাজের জন্য, কিন্তু এটা আমাকে একটা প্ল্যানিং আগের থেকেই আসছিল যে আমরা একটা লঞ্চের কামে যাবো, যে কোনো একটা বড় কাম কুম দেখা।
আপনি কি পুরো 21 জন নিয়ে লঞ্চে উঠেছিলেন?
না না, তখন আমার সাথে মাত্র 9 জন ছিল।
9 জন ছিল, আচ্ছা, তারপর?
তো 9 জন নিয়ে আমি যখন উঠছি তখন ওই লঞ্চে আমি ওইটা দেখা আমি সবারে বলছি যে দেখো এই জায়গায় একটা বিয়া বাড়ির মানে অনুষ্ঠানের লোক আছে, তো এই জায়গায় কিছু টাকা পয়সা আছে, কিছু স্বর্ণগণ্য আছে।
কোন রুটের লঞ্চ?
এটা লঞ্চ ছিল হলো ডাইরেক্ট বরিশাল পারাবত্তের লঞ্চ।
আচ্ছা,
তো কি করলাম আমরা ওই লঞ্চের 9 জন উঠলাম, তো যে পোলাটার নাম বললাম তোতা, তাকে আমি মেডিসিনটা দিলাম। তো সে নেওয়ার পরে আমার কাছ থেকে মানে ও আবার কি করছে, ও অতি সহজে মানুষের লাগে মানে কথা কয়ে মিলিয়ে যাবো।
আচ্ছা,
তো রাত্রে তারা 2 জনে মানে স্বামী স্ত্রী তারা 2 জন খাওয়া দাওয়া করবো, তো মানে তারা হোটেল থেকে খাইতেছে, মানে তারা বাসার থেকে কোনো খাওয়ার নেয় নাই, এবং যাও নিছে তাও মানে ওই যে অন্য মানুষের খাওয়াইতেছে, মানে তার পাশে যারা আছে ওদের খাওয়াইতেছে, কিন্তু ওরা জামাইবো 2 জন হোটেল থেকে ভাত খাইবে।
আচ্ছা,
হোটেল থেকে ভাত নিচ্ছে আর মাছ নিচ্ছে। তো নেওয়ার সময় আমার ওই তোতা ওই যে পোলাটা ভাত নিয়ে যাইতাছে ওই পোলাটারে বলছে যে তোর এই ভাতের প্লেটটা আমি দিয়াহি, যদি আমি এই প্লেটটা দিয়াইতে পারি মানে এটা আগের থেকেই ওরে মানে বইলা ময়লা রাখছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
যে আমি যদি এই প্লেটটা দিয়াহি তাহলে তুই কিন্তু কিছু টাকা পাইবি আমার কাছ থেকে।
ওকে,
তখন ও বলতেছে আমি প্লেট আপনি দিয়াইবেন, আপনি আমার টাকা দিবেন। কহ প্লেট আমি দিয়াম, আমি তোরা টাকা দিব। কয় টাকা দিবেন? তোর আমি 1000 টাকা দিব, কিন্তু ভাতের প্লেট আমি দিয়াম। তখন ওই ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, কিন্তু ওই ভাতের প্লেট ওই পোলাটা নিয়ে গেছে নাম তোতা। তো যখন নিয়ে গেছে তখন ওই ওরা মাংস দিয়ে ভাত খাবে, মাংস নিয়ে গেছে মুরগির মাংসের ভিতরে টেবলেট ফাঁকি করে দিয়া দেওয়া হয়েছে।
ওকে,
তখন ওরা জামাই বউ দুইজনই খায়া ওই জায়গার ভিতরে 10-15 মিনিট পরে ওরা ঘুমায় গেছে। তখন আমার তোতা রুমের ভিতরে মানে রুমে লক করে ও আবার চাবি দিয়ে ওর কাছে চাবি বানানো থাকতো ছোট ছোট রড দিয়ে ওইগুলা দিয়ে টান দিত ওই আপনার ই খুলে যেত ছিটকারি খুলে যেত।
ওকে,
তো ছিটকারি খুলে ভিতরে ঢুকছে, ঢুকার পরে পোলার কাছ থেকে একটা দামিও সেট পাইছিল আর মেয়ের একজোড়া কানের দুল নাকেরটা, তারপরে ছেলের কাছ থেকে টাকা পাওয়া হয়েছিল 40,000 টাকার মতো
ওই রুমের ভিতরে।
হ্যাঁ, ওই রুমের ভিতরে। তো পায়া যখন ওরা নিয়ে আসছে তো লঞ্চ তো অলরেডি ছাইড়ে গেছে গা, লঞ্চ কোন জায়গায় আর ঘাট করবো না, আমাকে কিন্তু ওই জায়গায় যেয়ে নামতে হইব, যে বরিশাল যেয়ে নামতে হইব।
আপনাদের নেমে যাওয়ার কোনো সুযোগ নেই?
না, নেমে যাওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা যখন আমাদের কাজ সাকসেস তখন আমরা সবাই লঞ্চের ছাদে গেছি।
ওকে,
মানে ওই জায়গা কোনো মানুষ উঠে না, ওই জায়গা উঠে ওই মানে মাগরিবের নামাজ আর এশার নামাজ পড়ার জন্য কিছু মানুষ উঠে ওই জায়গায় নামাজ পড়ে।
প্রিয় শ্রোতা, দিস ইজ ট্রু। আমি মাত্র কিছুদিন আগে বরিশাল থেকে ঘুরে আসলাম, আপনারা দেখবেন যে লঞ্চের যে ছাদটা থাকে সেই ছাদে যাওয়ার জন্য তেমন কোন সিঁড়িও থাকে না, ওটা আসলে একটু কারসাজি করেই উপরে যেতে হয় এবং উপরে যাওয়াটা আসলে পারমিটও না, এবং ও যেটা বললো সেটা আমার দেখা মতে ট্রু। ওকে, তারপর?
তারপরে আমরা ওই কাজ করে আমরা ওই জায়গায় ছাদে যাই, সবাই আড্ডা টাড্ডা মারলাম, সারা রাত সিগারেট মিগারেট খাইলাম। আমাদের কাছে সবসময় সিগারেট বিড়ি থাকতো, আমরা নিচে নামি নাই, লঞ্চ যতক্ষণ না গাড়ি গেছে ততক্ষণ আমরা নামি নাই। তো আমরা ওই জায়গায় নামছি, বরিশাল নামার পরে সারাদিন আমরা ওই জায়গায় ঘুরে গাইরা পরের দিন আমরা ঢাকায় চলে আসছি।
লঞ্চের ভিতরে আপনারা কোনো এনভায়রনমেন্টের পাননি যে এটা নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে? কারণ ওরা তো বুঝে যাওয়ার পারা কিছু
না, না ওরা তো ঘুমাইয়ে রয়েছে একেবারে, খাওয়ানোর পরে আপনার দুই দিন কোন হুশ জ্ঞান কিছু থাকবে না।
প্রিয় শ্রোতা, এইখানে ওষুধের নাম দুটো আমরা মিউট শব্দ ব্যবহার করেছি, কারণ এই ওষুধের নাম দুটো কমনলি সাধারণ মানুষ জেনে গেলে এটা একটা বড় সমস্যা হতে পারে, সে কারণে আমরা নাম দুটোতে মিউট শব্দ ব্যবহার করেছি। এবং ও যে দুটো ওষুধের নাম বলেছে সেটা আমরা সার্চ করে দেখেছি ওর জায়গাটা থেকে এবং আমাদের জায়গাটা থেকে, সেটা সত্য, আসলেই সত্য এবং খুবই পাওয়ারফুল একটা ঘুমের ওষুধ। তারপর?
তো তারপরে আমরা ঢাকায় চলে আসলাম বরিশাল থেকে পরের দিন। তো পরের দিন ঢাকায় আসার পরে আমি সবার মানে টাকা পয়সা মানে জানছি সব অগরে ভাগ করে দিয়েছি, আমি কিন্তু কোনো টাকা টুকা রাখিনি।
কেন আপনি ভাগ করে দিলেন?
আমি ভাগ করে সবার দিয়ে দিছি, যারা আমার সাথে কাজে গেছে ওরা 9 জন, ওদের 9 জনেরও টাকা দিছি, আর যারা মানে ঘরে বসা ছিল ওদেরও টাকা দিছি। তো দিয়া আমার কাছে শুধু ছিল ওই সেটটা,
মোবাইল সেট।
হ্যাঁ, বড় একটা মোবাইল, মানে ওইটার ভিতরে সবকিছু ওদের ভিডিও করা ছিল। তো আমি ওইটারে রাখলাম আর সবকিছু মানে স্বর্ণের জিনিস সহ আমি স্বর্ণের জিনিস বিক্রি করে দিছি। তিন দিন পরে আমরা আর একটা কাজে যাইতাছি, সেটা হইলো মানে আমার এক পোলা আছে ও বাড়িটা হইলো দিনাজপুরে, ও আমার বলতেছে ভাই আমার দেশের থেকে এমন কিছু মানুষ আছে যে ওর কাছে 2-5 লাখ টাকা থাকে, ক্যাশ টাকা থাকে।
ওকে,
যদি আপনি চান আমার খরচের টাকা দেন আমি দেশে যাইগা, আপনারা ঢাকায় থাকেন, আমি আপনার সঠিক ইনফরমেশন দিব, আপনি কাজ করতে পারবো, ওর কাছে টাকা জিনিয়ন পাইবেন আপনি। তো আমি বললাম ঠিক আছে। তো ওরে কিছু টাকা দিলাম, ও দিনাজপুর চলে গেছে। তো ও কি করলো, দিনাজপুর থেকে আমাদের একটা ফোনে একটা বললো যে ভাই আজকে একটা ট্রাক ড্রাইভার ঢাকা যাইতেছে, ওর কাছে ক্যাশ 3 লাখ টাকা আছে, ও যাবে কারণ বাজার এরশাদ বিল্ডিং এর সামনে ওর গাড়িটা থামব। মানে ও ডিটেলস সব কিছু ড্রাইভারের কাছ থেকে জানছে, একই হোটেলে খাইবার বেছে। তো গাড়ি ওদিক দিয়ে মাল পড়তেছে, এদিক দিয়ে ও ড্রাইভারের লগে কথা কইতাছে, তো সবকিছু যাই না, তো ও আমার সব বলছে। তো যেভাবে যেভাবে বলছে আমি আবার এইভাবেই আসছি।
ওকে,
তো তখন 7 জন লোক নিয়ে আমি ওই জায়গায় আসছি। তো আসার পরে আমি এক রিক্সাওয়ালা মানে একজন অলরেডি লগে রাখছি যে রিক্সা নিয়ে আইছি একটা, তো ও কি করছে ওই গাড়ির লগে আইসে আপনার গাড়ি চাপাইয়া বইছে। তো বইয়া ড্রাইভারের লগে কথা কইতাছে, ওস্তাদ ভালো আছেননি, কেমন আছেন, কোন দেশের তে আইছেন? তো ওস্তাদ অল্লাহ কথা কইতাছে, ওরা আধা ঘন্টার মতো কথাবার্তা বলছে। তো মানে দুইজনে কথাবার্তা বললে ওরা দুজন দুজনের মানে একটা ভালো একটা ই হয়ে গেছে, আপন জন হয়ে গেছে যেরকম বোঝা যায়। তো রিক্সার ড্রাইভার বলতেছে ওস্তাদ চা খাইবেন একটু? ড্রাইভার বলতেছে ঠিক আছে একটু চা খাইবো, আচ্ছা নিয়ে আহ। তখন দোকান থেকে 10 টাকার চা আনা হইলো, একটা ডিব্বার ভিতরে 2টা কাপ নিয়ে আসলো, রিক্সার ড্রাইভার নিয়ে আইছে কিন্তু। তো রিক্সার ড্রাইভার আইনা ওই 2 কাপের ভিতরে যখন চা ডালবার গেছে তার আগে কিন্তু কাপের ভিতরে কিন্তু ও টেবলেট দিয়ে দিছে, এটা তো তারা দেখেনি। তো ড্রাইভার রে এবং হেল্পার রে দুজনেরই খাওয়ানো হয়েছে। তো এখন ও মনে করেন খাওয়াই দেওয়া, কিন্তু ওই জায়গায় বৈশা রয়েছে, যারা খাইছে ওরা কিন্তু বুঝতে পারেনি। তো মানে তারা দুজনেই সিগারেট টানতেছে, সিগারেট টানতে 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 এক পর্যায়ে তারা ঘুমায় গেছে। দশ মিনিট জোর গেলে মানে দশ মিনিট পরে তারা ঘুমায় যাবো। তো দশ মিনিট পরে যখন ঘুমায় গেছে গা, তখন ও গেট খুললা কি করছে, ভিতরে ঢুকছে। কারণ অনেক মানুষ দেখছে যে ও এর লাগে আধা ঘন্টা এক ঘন্টা ধরে বয়ে কথা কইছে ড্রাইভারের লাগে, তাহলে অবশ্যই ড্রাইভারের কোনো আপন জন, নাহলে তো ও উপরে উঠতে পারবো না। তো যখন উপরে উঠছে তখন ড্রাইভারের কাছে ক্যাশ 3 লাখ টাকা পাইছে। মানে এটা আমারে উড়াইছে, আমি নিজে উঠছি, আমি পিছন সাইড দিয়ে উঠা, মানে ওর ডাইন সাইডে বা আমি বাম সাইড দিয়ে উঠছি, আমি উঠা, আমি নিজে 3 লাখ টাকা পাইছি। এটা ওর ওর মানে মাজার ভিতরে কোমরে লঙ্গির ভিতরে ও পল্লি দিয়ে আমি টাকাটা ওর লগে রাখছি।
ওকে, তো এই সময় যখন আপনারা ওর গায়ে হাত দেন কোনো কিছু বুঝতে পারে
না? না না না, ও তো ঘুম, ও দুই দিন অলরেডি আমি ঘুমাইবো, তারপরে ও যদি কইতে পারে যে আমার কি হয়েছে, কিন্তু দুই দিনের আগে কিছু কইতে পারবো না।
ওকে,
তো তখন 3 লাখ টাকা, 2টা মোবাইল সব নিয়ে আসলাম, নিয়ে আমরা চলে আয় পড়ছি। ওরা কিন্তু এই জায়গায় পুরা রয়েছে। আমরা বাসায় গেছি, যাওয়ার পরে সব পোলা বাইনের টাকা পয়সা দিছি। আমিও তখন হোটেলে থাকতাম, আমার তো থাকার কোন স্থান নেই। আমিও হারুনের মতো এক হোটেল কিনা নিছি, আমি প্রতিদিন রুমের ভিতরে 400 টাকা ভাড়া দিতাম, শুধু শুধু আমি রুমে থাকতাম না কিছু না, শুধু কি কারণে যে আমার দু 4টা পোলা বাইন ওই জায়গায় যাইবো, একটু আমোদ ফুর্তি করবো, আর আমোদ খাইবো, ঠিক আছে। এই
কোন হোটেল ছিল এটা?
এটা হোটেল
কোথায়? এটা
নবাবপুরে, ওটা হলো আবাসিক হোটেল, ওটার ভিতরে সবকিছু পাওয়া যায়, আরো কিন্তু হোটেল আছে। আমি অন্য হোটেলে যাই থাকি, আমি ওই হোটেলে থাকি না, ওই হোটেলে রুম রাখছি কিনা শুধু পোলাবাইনের জন্য। তো ঠিক আছে, আল্লাহ তে কাম কাজ করে এখন 10-12 দিন রেস্টে আছি। রেস্টে থাকার
পর 3 লাখ টাকা দিয়ে আপনি কি করলেন? এটা
3 লাখ টাকা দিয়া মানে আমি আমার দলে যারা 21 জন মানুষ যারা আছিল সবারে ভাগ করে আমি টাকা দিয়ে দিচ্ছি। তো সবারে ভাগ করে টাকা দেওয়ার পরে আমার কাছে 85,000 টাকার মতো ছিল। তো 85,000 টাকা যখন আমার কাছে আছে, তখন আমি হোটেলে আইছি। হোটেলে আমি নিজেই মনে করেন একা একা থাকতাম, তো একা একা একটা মদের বোতল আনতাম, একাই খাইতাম। আর স্টাফগুলো লগে কিন্তু খুব ভালো সম্পর্ক, হ্যাঁ, হোটেল স্টাফদের সাথে খুবই ভালো সম্পর্ক। আর ওদের সাথে সম্পর্ক থাকতো একটা কারণে, যে ওদেরও কিছু টাকা দিতে হইতো,
ওরাও বুঝতে পারতো যে আপনারা কি কাজ করেন।
হ্যাঁ, ওরা কিন্তু অলরেডি অনেকেই কিন্তু জানে, সবার সাথে তো শেয়ার করা যায় না, দুই একজনের সাথে। যেমন এখনো আছে, এখনো আমার 2টা বন্ধু আছে যে হোটেল থাকে, ওরা জানে যে আমি কি করি। তো অনেক স্টাফের সাথে পরিচয়, তখন টাকা মনে করেন টাকা দা রাখতাম, যে 500 টাকা দিছি নাস্তা আনার জন্য, ওরা 100 টাকার নাস্তা আনছে, 200 টাকা ওরা খেয়ালাইছে, আর 200 টাকা আমারে দিছে। তো যাই হোক, আমি ওই টাকাটা সবার বাগঠাক করে দিয়া কিছুদিন রেস্টে ছিলাম আমরা। তো রেস্টে থাকার পরে এই মুহূর্তে আমার কিছু মেয়ে দরকার, সব সময় ছেলেকে দিয়া কাজ হয় না, প্রায় সময় মেয়ে দরকার হয় যে বাসা বাড়িতে কাজ করানোর জন্য।
মানে বাসা বাড়ি আপনার টার্গেট?
হ্যাঁ, বাসা বাড়ি টার্গেট, যে যদি কোনো বড় লোকের বাড়িতে ঢুকতে পারো, বড় লোকের বাড়ি কাম করতে পারো, তাহলে হয়তো টাকা পয়সা পাইবা, স্বর্ণ পাইবা, সবকিছুই পাইবা।
ওকে,
আর বেশি কিছু যদি করতে পারো তাহলে একটু ভালোই থাকতে পারবো। যদি দেখা গেছে তোমার লগের একজন রাস্তায় আজকে ধরা খাইছে, চোট খাইছে, ঠিক, ওরে কিন্তু আমার সারাই আনতে হইব, তাহলে ওর টাকাটা আমার কিন্তু আগে থেকে জোগাড় রাখতে হইব, নাহলে আমি ওরে কি দিয়ে আনো। তখন এই প্ল্যান করলাম, 4টা মেয়ে ছিল, তো মেয়েরা জানতো যে আমি খারাপ, ওদের আমি বলছি যে তোমাদের কিন্তু এই কাজ করতে হবে।
4টা মেয়েকে আপনি জোগাড় করলেন কিভাবে?
4টা মেয়েদের জোগাড় করলাম কিভাবে, আমি যে জায়গাটা মানে কেরানীগঞ্জে যে জায়গাটায় থাকতাম, ওই জায়গার কিছু গরিব মানুষ ছিল, ওরা কাগজের কাম করতো। তো ওরা কাগজের কাম করে সারা মাসে আপনার পাইতো মনে করেন 500-700 টাকা।
আচ্ছা,
আর আমি ওরে বলছি যে তুমি একদিন আমার লাগে কাজ করবা, তোমার আমি টাকা দিব 2,000 টাকা, কিন্তু বিনিময়ে কি তোমার ইজ্জত বিক্রি করতে হবে? তা না, তোমার ইজ্জত বিক্রি করতে হবে না, আমি তোমার 2,000 টাকা দিব, কিন্তু আমি যে কাজ করতে পারবো তুমি এটা করতেই হবে। তখন এক পর্যায়ে মানে অনেক সময় রাজি হইতো যে আমার তো কিছু নাই, খাইতে চলতে ফিরতে কষ্ট, সারা মাস কাম করে 500 টাকা পাই, আর এমনি আমি এক রাত যদি এর লাগে কামে যাই কিংবা এক রাত এর লাগে কাম করি, তাহলে আমার 2,000 টাকা দিবে, অনেক সময় মানে রাজি হয়ে গেছে।
এরকম ভাবে আপনি 4 জনকে ম্যানেজ করেছেন?
হ্যাঁ, 4 জনকে ম্যানেজ করছি।
এদের নাম কি কি ছিল?
এদের নাম ছিল সোনিয়া, আসমা, লিমা, তাসলিমা।
সোনিয়া, আসমা, লিমা এবং তাসলিমা,
তাসলিমা, এরা 4 জন ছিল আমার কাছে।
ওকে,
তো আমি এদের নিয়ে প্রথম কাজে যাই সাভার স্ট্যান্ডে।
সাভার? হ্যাঁ,
সাভার বাস স্ট্যান্ড।
ওকে,
ওই জায়গায় একটা হল আছে, তো হলের পিছনের একটা বাড়ি, মানে যারা সাভারে থাকে, যারা শুনতেছে তারা অবশ্যই বুঝতে পারবো।
ওকে,
তো মানে ওই বিষয়টা ওই জায়গায় কিন্তু খুবই একটা গরম, মানে একটা চরম একটা ই হয়ে গেছিল, গ্যামজাম হয়ে গেছিল।
কত সালের ঘটনা এটা?
এটা ছিল 2003 সালের ঘটনা।
2003 সালের ঘটনা।
জি,
আপনি বাড়ি ছেড়েছেন কবে?
বাড়ি তো ছাড়ছি 1998-99
তুমি বাড়ি ছাড়লেন। তাহলে এটা হচ্ছে তার থেকে আরো প্রায় 5 বছর পরের ঘটনা। তার মানে 5 বছর আপনি ঢাকাতে আছেন, বাড়ির সঙ্গে যোগাযোগ হয়েছিল?
না না না, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ,
কোনো ইচ্ছাও করেনি আপনার বাড়ি?
না না, কোনো ইচ্ছাও নাই, কারোর সাথে কোনো যোগাযোগও নেই।
বাড়িতে মাকে কখনো মিস করতেন না?
হ্যাঁ, মাকে তো প্রায় সময় মিস করি, কিন্তু মিস করলে কি হয়েছে, কারোর লগে তো যোগাযোগ করতে পারতাছি না। আর আমি যে দেশে যাবো, আমার দেশে যাওয়ার কোনো মন মানসিকতাই নেই।
কেন?
যে বাবা ছোটকাল থেকে বাবা মানে একটা বুঝিত না, সে একটু গরম মেজাজের মানুষ ছিল, তো উনি তার সামনে কোনো অন্যায় করছেন ধরে নেই, কোনো কথা নেই।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার বেজে গিয়েছে এবং আমরা এসে জানব সাভারের সেই চাঞ্চল্যকর কি ঘটনা ঘটেছিল হলের পেছনের বাড়িটাতে আমরা জানব। তবে তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, সংবাদের বিরতি। ফিরব ঠিক 12:06। আর এই সুযোগে বলছি, আমরা আরেকটি এসএমএস পোলের মুখোমুখি করতে চাই আজকের অতিথি আব্দুল করিমকে। যারা তখন শুনেছেন তারা কতটুকু তাকে নিতে পারছেন, কতটুকু বিলিভ করছেন, তারা তাদের প্রতিক্রিয়া জানিয়ে দেবেন। নিয়মটি হচ্ছে, যদি আপনার কাছে মনে হয় আব্দুল করিম যা বলছে তা সত্য বিশ্বাসযোগ্য, তাহলে যেটা করবেন আপনি আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC। ABC লিখতে হবে। ABC লেখার পরে স্পেস দিয়ে ইয়েস যদি আপনি বিশ্বাস করেন, আর যদি বিশ্বাস না করেন তাহলে লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে, অর্থাৎ 2221 নম্বরে। আমরা ঠিক বিরতির পরে ফিরে এসে 12:06 শুরুতেই জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। আর যদি ওকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm 89.2। ফিরছি একটু পর, সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, 12:06 হচ্ছে সময়। সংবাদের বিরতির পরপরই আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন ABC রেডিও FM 89.2। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আমরা শুরুতেই জেনে নিতে চাই SMS পোলের রেজাল্ট।
Yes, 87%. No, 10%. No comments. 3%.
এসএমএস পোল বলছে 87% ইয়েস, 10% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন 3% হচ্ছে নো কমেন্টস। আমরা ফিরতে চাই আমাদের অতিথি আব্দুল করিমের কাছে। আপনি যেটা বলছিলেন যে সাভারের যে অপারেশনের কথাটা, সেটা একটু বিস্তারিত বলবেন যে কিভাবে কিভাবে প্ল্যান করলেন, সাভারের ব্যাপারটা মাথায় আসলোই বা কিভাবে?
সাভারের ব্যাপারটা মাথায় আসলো কিভাবে, যে মানে আমি তো অনেক জায়গায় লোক লাগায় রাখতাম, অনেক জায়গায় লোক পাঠাইতাম।
কিভাবে কিভাবে পাঠাতেন, কোথায় কোথায়?
যেমন কাজ করতো যারা, এরা সর্বমোট থাকতো 8-10 জন, আর 10 জন মানুষ মানে বাইরে থাকতো।
ওরা শুধু ইনফরমেশন গুলো দিত?
হ্যাঁ, ওরা শুধু ইনফরমেশন দিত কি, ওদের এক এক জায়গায় এক একজনের পাঠানো হইতো। ওরা ওই জায়গায় কাজগুলো বিচাইত, মানে দেখতো কোন বারেটা একটু নীরব, কোন বারেটার ভিতরে মানে কে কিরকম একটা লোক ঢুকতেছে। তো একটা বেশি পয়সাওয়ালা মানুষের তো একটা মানে পোশাক আশাক কিংবা চলাফেরার একটা ভাবে অন্যরকম থাকে।
আচ্ছা,
আর যারা মনে করেন একটু নিরহ, তাদের তো চলাফেরার একটা ভাব আছে। তো ওরা এই জিনিসটা দেখতো, দেখার পরে ওরা এটা ইনফরমেশন দিত যে ভাই অমুক জায়গায় এমন একটা বাড়ি আছে যে এরকম একটা লোক আছে, ভালো খুবই কিংবা পয়সা পাতিও আছে।
আচ্ছা,
তো সাভারের যে বিষয়টা ওইটা আমারে আমার এক লোকে বলছে। তো বলার পরে আমি 4টা মেয়ে নিয়ে গেছি ওই জায়গায়।
চারটা মেয়ে?
হ্যাঁ হ্যাঁ। তো 4টা মেয়ে নিয়ে গেছি, ওদের আমি বলছি যে দেখো তোমরা এই বাড়িতে যে কোনো একজন যাবা, কাজের মেয়ে হিসাবে তোমাদের থাকতে হবে। তুমি কাজের মেয়ে এই বাড়ির, তুমি কাজের মেয়ে হিসাবে ঢুকবা। তুমি কি ওই জায়গার কি আছে না আছে তুমি সব দেখবা, তোমার দায়িত্ব 1 সপ্তাহ কিংবা 5 দিন তুমি দেখা। তারপরে যখন আমি তোমার এই জিনিস মানে ওষুধটা দিব তখন তুমি খাওয়াইবা, কিন্তু তার আগে তুমি যে কোনো পরিস্থিতিতে হোক, তোমার কান্দাকাটি করুক, হাত পা ধরুক, যা করতে হয় তুমি ওই জায়গায় তোমার ঢুকতে হবে।
যেভাবে পারো কাজটা ম্যানেজ করতে হবে।
তখন যে মেয়েটার নাম লিমা, ওই মেয়েটা রাজি হয়েছে যে ভাই আমি পারো। তখন ও অলরেডি আমার এই কথা পারুম বইলে এসে আমার বাড়ির ভিতরে চলে গেছে। তো বাড়ির ভিতরে যাই, মনে করেন একজন সাহেবের যে রুমের ভিতরে থাকে ওই রুমে নক করছে। তো সাহেব বাসা নাই, তো বাইরে এসে ম্যাডাম, ম্যাডামের সাথে কথা বললো, আপা আমি গরিব মানুষ, আমার যদি একটু চাকরি বাকরি মানে একটু থাকা খাওয়ার মতো জায়গা দিতেন আমি আপনার কাম কাজ করতাম, আমার তো মা বাপ নাই, আমি এতিম মানুষ। অনেক কথাবার্তা কইয়া তো ম্যাডামের সাথে ও সম্পর্ক মানে ওর ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। এখন সাহেব বাসায় দেখতেছে যে কাজের মেয়ে রাখা হয়ে গেছে অলরেডি।
ওকে,
তো রাখছে 5 দিন, 1 সপ্তাহ গেছেগা। তো 1 সপ্তাহ যখন গেছেগা তখন ও আমার বলতেছে ভাই যা যা আছে আমি সবই দেখছি, এখন আপনার কাজ আপনি করতে পারেন।
কি কি দেখেছে ও? কি কি বলছে?
ও দেখেছে মানে ডয়ারের ভিতরে কোন জায়গায় ও স্বর্ণ রাখে, কোন জায়গায় টাকা রাখে, কোন জায়গায় কি রাখতেছে, কিভাবে তুইতাছে, কিভাবে নিতাছে, লেনদেন মানে আদান প্রদানও করতেছে। ও তো অলরেডি ঘরের ভিতরেই থাকে। ও তো মানে বলছে যে আমার শুধু একটু থাকা খাওয়ার জায়গা দেন, আমি আপনার সব কাম করুন। তো অনেক মানুষ কিন্তু চিন্তা করে যে যে একটা মেয়ে মানুষ যদি রাস্তায় থাকে কিংবা রাস্তার ভিতরে থাকার চেষ্টা করে তাহলে আসলে সে খারাপ হয়ে যেতে পারে কিংবা খারাপ পরিণতিতেও যাইতে পারে। তো তখন রাখছে, ঠিক আছে 7 দিন পরে। তো তখন আমি গেছি আবার, 7 দিন পরে আমি আবার গেছি। তখন আমার সাথে কেউ নাই, আমি একাই গেছি সিঙ্গেল। যাওয়ার পরে ওদের মানে ওষুধটা আমি ওরে দিছি মেয়ের, মেয়ে কিন্তু ওই মুহূর্তে আমার সাথে তাদের বাড়ির টেলিফোন দিয়ে কিন্তু আমার সাথে কথা বলতো। ঠিক আছে, মানে মেয়ে ম্যাডাম রে বলতো যে আমার একটা ছোট ভাই আছে কিংবা বড় ভাই আছে, আমি তার সাথে 1 মিনিট কথা কইতাম। আচ্ছা কও, সমস্যা নেই। তো ম্যাডামের নাম্বার আমার সাথে কথা কইতো, তো কথা বলছে তো কিছু ওই জায়গায়, ওর আমি বলছি যে অমুক জায়গায় এসে দাঁড়াও, পাঁচ মিনিটের ভিত্তি আমি আয় পড়তেছি। তো আমি এই জায়গার থেকে অলরেডি গেছি, যাই ওর কাছে ওষুধটা দিছি, তো রাত্রে বেলা সবার খাওয়াইছি। উনি আপনার গরুর মাংস রান্না করছে, তো গরুর মাংসের ভিতরে রান্না করছে, ওইটার ভিতরে ট্যাবলেটটা দিয়ে দিচ্ছে, চারটা ট্যাবলেট দিছিল।
কয়জন মেম্বার ছিল ওই বাড়িতে?
বাড়িতে মেম্বার ছিল চারজন।
কে কে ছিল?
ছিল হইল সাহেব, আর তার ওয়াইফ, আর তার মা, কিন্তু তার বাবা নাই, ঠিক আছে, আর তাদের একটা ছোট একটা বাচ্চা।
কি করতো ওই ভদ্রলোকটা?
ভদ্রলোকটা সম্ভবত আমি যতটুকু জানছি যে ও মানে কোন এক ব্যাংকে চাকরি করে মতিঝিলে। তো তখন ওরে যখন রাত্রে খাওয়ানো হয়েছে, তো আমারে যখন রাত্রে ফোনে বলতাছে যে ভাই খাওয়ানো হয়েছে, তো আমি মানে ওই মুহূর্তে পরিস্থিতিটা খারাপ, বাড়ির যে দারোয়ান আমি কিন্তু বাড়িতে ঢুকতে পারব না, তোমার যা কিছু আছে তুমি তাই নিয়ে আইতে পারো, কিন্তু আমি ঢুকতে পারব না, আর আমার যে কোনো লোক ঢুকামো তাও আমি পারব না, কোনোটাই করা সম্ভব না। তখন ও আমারে সাহেব আর ম্যাডাম তো সবাই তো ঘুমাই গেছে অলরেডি, তখন ও ডয়ার খুললে ঘরের থেকে 4.5 লাখ টাকা ছিল, 3 ভরি স্বর্ণ ছিল, কিন্তু ওই স্বর্ণটা ও আমার কাছ থেকে গায়েব করে দিছে। পরে বলছে ও সব নিয়া ফজরের আজানের সময়, সাহেবের 2টা মোবাইল ছিল, ম্যাডামের 2টা ছিল, 4টা মোবাইল, সব নিয়া ও ফজরের আজানের পরে, মানে আজানের পরে তো রাস্তায় বেরোলে সমস্যা নেই, কারণ সবাই জানে হ্যাঁ আজানের পরে তো মানুষজন বাইরে যায় আস্তে আস্তে। তো আবার পরে ও আমারে বলছে যে টাকাই পাইছি আর এই মোবাইল পাইছি, আর কিছু পাই নাই, স্বর্ণ ম্যাডাম কই জানি রাখছে লুকায় আর পাই নেই বিকছে, ঠিক আছে যাই হোক, কিন্তু ও স্বর্ণটা মাইরা গেছে পরে আমার কাছে স্বীকার গেছে। তো যাই হোক মাইরা দিছে, 4.5 লাখ টাকা নিয়ে আইছে, তো 4টা মোবাইল নিয়ে আইছে, আমি মোবাইল বেচ চালাইলাম, সব মানুষের টাকা টুকা দিলাম, সবারে দিলাম, তখন সবার মানে নেশাই যে জুয়া খেলবো, সবার কিন্তু জুয়ার নেশা এই জগতের ভিতরে যারা আছে খারাপ জগতের ভিতরে সবার কিন্তু জুয়া মদ মানে নারী সবকিছুর নেশা আছে।
তারপরে এই 4.5 লাখ টাকা আপনি কিভাবে ডিস্ট্রিবিউট করলেন?
4.5 লাখ টাকা যখন ওরা ও যখন আমারে বলছে যে আমার কাছে 4.5 লাখ টাকা, তখন বলছে দাও টাকা, তখন আমি প্যান্ট পিনতাম ডোলা পকেট, পকেট অনেক বড় থাকতো, আপনি যদি মনে করেন 50,000 টাকার 10টা বান্ডিল আমার পকেটে থাকে তাও সমস্যা নেই, 5 লাখ টাকা।
ওকে,
তো 4.5 লাখ টাকা নিয়ে যা আমি পকেটে 2 পকেটে রাখছি ঢুকাইয়া আমার কাছে টাকা মনে হইতেছে। যাই হোক আসছি ঢাকায় আসছি, তাই সবার টাকা পয়সা দিছি, সবাই মনে করেন সবার বাট করে দিছি, শুধু কি আমার যেটা থাকতো যে কেউ যদি 5,000 পাইছে ওর থেকে আমার 2,000 বেশি থাকতো, আর কিছু না, কিন্তু আমার টাকা দেওয়া অবৈধ টাকা কোনো কাজে লাগতো না, আমি কোনো কিছুই করতে পারতাম না। রাত্রে দেই পকেটে 85,000 টাকা, সকালবেলা হোটেলতে নামতাছি নাস্তা খাইতে যাবো আর এক হোটেলে, তখন দেই পকেটে টেহা নেই, সারা রাত যে মদ খাইছি, মেয়ে নিয়ে ফুর্তি করছি, জুয়া খেলছি, সব টাকা শেষ, খারাপের পথের টাকা মানে রাখতে পারি না।
আমি একটু জানতে চাই যে এই কাজগুলো আপনারা করতেন, এগুলো তো এক ধরনের দুর্ধর্ষ কাজ বলতে পারি আমরা, যে কোনো ধরনের যে কোনো বিপদে পড়তে পারতেন আপনারা, এবং এগুলো তো ধরা পড়লে মানে হচ্ছে পাবলিক আপনাদেরকে পিটিয়ে মেরে ফেলে, আমরা বহু এক্সাম্পল এরকম দেখেছি, হয়তো সামনে এরকম এক্সাম্পল আসবেও। আপনাদের কাছে কি কোনো ধরনের অস্ত্র থাকতো?
না না, আমাদের কাছে কোনো অস্ত্র থাকতো না, এটা আমাদের প্রয়োজন নাই তো,
এটা একবার নিরস্ত্র হিসেবে। অনেক সময় দেখা গেল যে আপনি কার সাথে যেটা করেছেন সেটা লোকজন বুঝে গিয়েছে, ধরা পড়ে যাবেন, তখন আপনারা কি করেন?
ধরা পড়ে গেলে সমস্যা নাই, যদি ও হনে ধরা পড়েই গেছে গা, তখন আরে হয়তো পুলিশ মারধর করছে, মানে পাবলিক মারধর করছে, মারধর করার পরে কি করবো, পুলিশের কাছে দিয়ে দিব, তখন পুলিশের কাছে দিয়ে দিলে ওটা দায়িত্ব আমার, যে ও যদি পুলিশের কাছে দিয়ে দেয় আমি যে কোনো ভাবে হোক মানে ও আমার নাম্বারটা ওই দারোগারে দিব, যদি ওই দারোগারে আমার নাম্বারটা দেয় তো দারোগা আমার সাথে ফোনে কথা কইব, দারোগারে আমি ঠিক আছে আপনার নামে আমি 20,000 টাকা পাঠিয়ে দিতেছি আপনারা ছেড়ে দিন, কিংবা ওরা 2 দিন রাখেন, 2 দিন পরে ছেড়ে দেন, আর আপনি যদি ওরা ডাইরেক্ট ছাড়তে না পারেন তাহলে ওরা চালান করে দেন,
দারোগা ম্যানেজ হয়ে যায়।
হ্যাঁ ম্যানেজ হয়ে যায় অলরেডি। হ্যাঁ তারপরে
এটা চাঞ্চল্যকর ঘটনা কেন, মানে আপনি কেন বলছেন চাঞ্চল্যকর ঘটনা, কি কি হয়েছিল পরবর্তীতে ওই বাসাতে?
পরবর্তীতে মানে ওই জায়গাটার ভিতরে অনেক গ্যামজাম হয়েছে, মানে ওই যে দারোয়ান যে ছিল দারোয়ান অলরেডি মারছে, মাইরা ওরা পুলিশে ধরা দিছে, কিন্তু আমি ওই জায়গার ভিতরে যাইয়া কিন্তু আর এক সন্ত্রাসীর লোকে যা পরিচয় হয়েছে, মানে এক দোকানে বইয়া চা খাইতেছে, আর ওই পোলাটা ওই জায়গায় বইয়া চা খাইতেছে, পোলাটার নাম মানিক, সবার ভিতরে মানে ওর এলাকার ভিতরে ভালো একজনই, আরেকজন আছে মোল্লা বাবুল, এটা হলো কলমা, ও মানে ভালো একজন নাম করা, ওরা ডাকাইত, ওরা আবার ডাকাতি করে মেইন রোডের ভিতরে ডাকাতি করা, তোদের সাথে সম্পর্ক মানে অনেক ধরনের লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে। তখন আমার যখন একজন দল, আমি আমার 5টা পোলা বাইন কামে গেছে একদিন, তো কামে গেছিল আপনার ধানমন্ডি, তো ওরা আমার কাছ থেকে মেডিসিনটা নিছে, মানে ওরা যে ধানমন্ডি কামে যাবে আমি জানি না, ধানমন্ডি 27 নম্বর, ওরা কাজে যাইতেছে, আমার কাছ থেকে বলছে ভাই মেডিসিন দেবে, তো আমি তো প্রতিদিনই করে দিয়ে থাকি, মেডিসিন দিছি, দেওয়ার পর ওরা ধানমন্ডি গেছে 27 নম্বর কাজে গেছে। তো ওই জায়গায় এক লোকের কাছে মানে ইনফরমেশন নিয়ে দিছে কি যে ওর পকেটে নাকি 40-50,000 টাকা আছে, তখন কামে যাইতাছি, প্রথম শুরু করলাম ওরে বাড়ি ভাইলাম অর্থ 50,000 খেয়ালি আগে, তারপরে যে কাজে যাইতাছি যাম, মানে ওই জায়গায় একটা কাজে বাড়ি একটা বাড়ির ভিতরে কাজের প্ল্যান ছিল, কিন্তু ওই কাজটা নষ্ট হয়ে গেছে, ওই মেয়েটা অলরেডি ধরা খাই গেছে।
কিভাবে ধরা খেল
মেয়েটা? মানে যখন ও ওই জিনিসটা যখন ওটার ভিতরে মানে মিলাইছে, তখন ওর ম্যাডামে দেখছে যে ও কি যেন একটা দিছে, তো পরে আর জিজ্ঞাসা করছিল যে তুই কি দিছস, তাও বলছে টেস্টিং সল, মানে যেটা খাইলে নাকি বলে তরকারি আরো সুস্বাদ হয়। তো ম্যাডাম কিন্তু ওই জায়গার থেকে এক্সট্রা ভাবে ম্যাডাম আগে তরকারি খেয়েছে। তো ম্যাডাম খাওয়ার পরে যখন ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে তখন নিজেরা বিষয়টা জানা দিয়ে নিয়ে গেছে।
ওকে,
তখন ওই মেয়েটা ধরা খেয়ে গেছে, ওরে অলরেডি মনে করেন থানায় নিয়ে গেছে এবং কি করে ডাইরেক্ট জেলে পাঠাই দিছে।
ওকে,
তো তারপর আমি ওরে সারাইছি টাকা দিয়া, কোর্টের থেকে উকিল দিয়া অনেক টাকা খরচ করে মানে ওরে বাইর করতেছি। তো ওরা কি করছে, 50,000 টাকার লোভে ওই লোকরে মানে লোকের লগে দেড় দুই ঘন্টা দাঁড়াইয়া সম্পর্ক কইরা, কথা কইয়া, ভালো সম্পর্ক কইরা ওই লোকরে চা খাওয়াইছে। তো চা খাওয়ানোর পরে ওর কাছে 50,000 টাকা ছিল, ওরা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে টাকাটা আমারে দিছে অবশ্য। তো ঠিক আছে, টাকা দেওয়ার পরে আমি আবার সবার টাকা টুকা দিয়ে দিচ্ছি, ওরা সবাই চলে গেছে। তো কি করলো, ওই লোকটারে যে ওরা ওই জায়গায় ফালায় রেখে গেছে, ফালায় রাখছে কই, আপনি ধানমন্ডি 27 নম্বর ওই জায়গায় বিল্ডিং আছে যে গ্লাস ফিট করা পুরাটা, 27 নম্বর রোডের মাথায় ওই জায়গায় একটা ময়লার ডাস্টবিন আছে, তোর ওই ময়লার ডাস্টবিনটার ওই জায়গায় ওই লোকটা ফালায় রেখে গেছে। তো আমি দুই দিন পরে পুলিশ শোনেন, আর পুলিশ মনে করছে হিরণচি ঘুমাইতেছে, এলে পুলিশ শোনেন। পরের দিন ওরা ওই জায়গাতে আবার কাজে যাইতেছে যে ওরা মোহাম্মদপুর যাইব, যে কোনো কাম ওরা করবো। ওরা কইতেছে ভাই ওষুধ দেন, যে কোনো কাম একটা করুম, বইয়া থেকে ভাল লাগে না। তো আমি দিছি অলরেডি, ওরা গেছে তো মোহাম্মদপুর যাইব। এই মুহূর্তে ধানমন্ডি দিয়া যখন ঢুকছে তখন দেখছে তো গতকালকে যে লোক রে ওষুধ খাওয়াইছে ওরা, ওই লোকটা ওই জায়গায় পড়ে রয়েছে। তো আমার একজনে ফোনে কইতেছে ভাই আসলে কি লোকটা মারা গেছে নাকি এটা সঠিক কইতে পারবো না কারণ কাছে যাই নাই অনেক মানুষ। আমি বললাম ঠিক আছে তোরা যেদিক যাইতেছিস তোরা জাগা, আমি আইতেছি। তো পরে আমি ধানমন্ডি 27 নম্বর আইলাম, আয়া দেখলাম যে ওই লোক রে ওরা যে ফালায় রেখে গেছে ওই লোকের মনে করেন নাক কান এই যে আঙ্গুলের এক কর ঠিক আছে এই জিবরা এদিক দিয়ে মানে ঠোঁট মোট এগুলা সব মানে পিঁপড়ায় ডাইরেক্ট খায়া ফেলাইছে। অধিকাংশ জায়গায় মানে পিঁপড়া খায়া ফেলাইছে। তো লোক তো ওই দিনই মারা গেছে,
মানে এই ওষুধের রিয়াকশন এত ভয়াবহ।
হ্যাঁ হ্যাঁ,
যে ওই রাতে সে মারা গিয়েছে,
ওই রাতেই মারা গেছে। মানে যদি কোনো মানুষের হাত শক্ত না থাকে, যদি দুর্বল থাকে, তাহলে সে জাগায়। কিন্তু আমার কাজের ভিতরে আমার চোখের সামনে আমি কারণ মরতে দেখিনি।
আপনি একটাই কেবলমাত্র দেখলেন যে এরকম অবস্থা,
একটাই দেখলাম এই জীবনে প্রথম,
এবং তার মধ্যেও একাত্তরের মধ্যে পিঁপড়া নাক,
পিঁপড়া নাক কান ঠোঁট হাতের আঙ্গুল এক কর করে খাওয়া ফেলেছে এক কর পুরো।
এটা আমরা ঠিক জানি না প্রিয় শ্রোতা, মেডিসিনের জায়গাটাতে যে ধরনের কেমিক্যাল থাকে সেটা যদি পিঁপড়ার কাছে কিংবা অন্যান্য প্রাণী যারা থাকে পোকা যেগুলো থাকে তাদের কাছে যদি সেটা টেস্টি হয় তাহলে অনেক সময় ঘটনা ঘটেও যেতে পারে। এবং ও যেটা দেখেছে ওদের ও যে ওষুধের বর্ণনাটা দিয়েছে ওটার সাইড ইফেক্ট এবং ওটা নিয়ে আমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করে যেটা দেখেছি তার রীতিমতো দুর্ধর্ষ। এবং এটা কি ধরনের পেশেন্টকে এটা দেওয়া হয়, একেবারে ভয়াবহ অপারেশনের পেশেন্ট যারা একেবারে মানে কোনো ভাবেই যাতে টের না পায় ঘুমিয়ে থাকে তাদের একেবারে রীতিমতো সেন্সলেস এর চাইতেও ডিপোজিশন তাদের জন্য মোটামুটি ওষুধটা দেওয়া হয়। ওকে, তারপর কি হলো?
তারপরে যখন দুদিন পার হয়ে গেছে তখন ওর তো মনে করেন সব অবস্থা শেষ। তখন আমি নিজেই মোহাম্মদপুর থানার এক দারোগার নাম্বার ছিল আমার কাছে, পরে আমি দারোগারে ফোন দিয়ে বললাম যে স্যার আপনার এলাকায় একটা লাশ পড়ে রয়েছে দুদিন ধরে, আপনি কি চোখে দেন না? তখন সে আমার বলতেছে তোমার পরিচয়? আমি আমার কোনো পরিচয় নেই, পরিচয় ছাড়া মানুষ, আপনি ধানমন্ডি 27 নম্বর আহেন, আয় দেন যে একটা লাশ পড়ে রয়েছে। ঠিক আছে, আমি এই কথা বললাম, আমি ওই সিমটার নগদে সাথে সাথে আমি ব্যাংকে বলাইছি, ওই সিমটাই আমি আর ব্যবহার করিনি, ইউজ করিনি। ঠিক, কিন্তু আমি ওই জায়গায় স্ট্রং দাঁড়ানো ছিলাম। তো দারোগা আসছে, আরো গাড়ি আসছে, তারপর আঞ্জুমানের গাড়ি আসছে, আঞ্জুমানের গাড়ি আয় ওরে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন মানে রাত্রেবেলা খালি ওই দৃশ্যটাই খালি আমার বারে বারে মানে মনে পড়তেছে যে কি দেখলাম, একটা মানুষের নাক কান চোখ হাত সব খায় ফেলাইছে পিঁপড়ায়। তো পরে রাত্রেবেলা একা একামত খেতেছি, চিন্তা করতেছি, যাই হোক কিছুদিন এরকম গেছে গা। তো যাওয়ার পরে আমি 2004 সালের ঘটনায় আমি বাসা যাইতেছি, তখন আমার বাসা, আমি তখন বাসা নিলাম হইলো আপনার সাভারে,
ওকে,
হেমায়তপুর স্টানে। তো হেমায়তপুরে আমি যখন ঘর নিলাম, বাসা নিলাম, তখন ওই জায়গায় আমি একা থাকি, সিঙ্গেল। তো হেমায়তপুরে যাইতেছি, এই মুহূর্তে ফার্ম গেট এসে দাঁড়াইলাম। তো ফার্ম গেট দাঁড়ানোর পরে গাড়ি পাইতেছি না, রাত্র মনে করেন 1:30টার মতো বাইজে গেছে গাড়ি পাইতেছি না। তো এই মুহূর্তে একটা নাবানা গাড়ি এলো, মানে প্রাইভেট যে ঠিক হলুদ যেগুলা ট্যাক্সি ওইগুলা, তো ওইটার ভিতরে দুইটা লোক বহা। তো আমার জিজ্ঞেস দোস্ত খারাই রেসুকে কই যাইবা? আমি বললাম আমি তো সাভার যামু। তো
গাড়ির
ভিতরে থেকে দোস্ত করে বলতেছে, তো কণ্ঠটা আমার কাছে মনে হইতো যে হিজলা কণ্ঠ। তো পরে একজন অলরেডি নেমে আইছে, নেমে আমার বলতেছে দোস্ত কই যাইবা? আমি বললাম সাভার যাবো। সাভার যাইতে না আজকে আমাদের সাথে চলো। কই যাবো? আমাদের বাসায়। আমি বললাম কি লেগা? কাইছা তুমি চলো, আমার বাসায় গেলে তুমি বুঝতে পারবা কি লেগা। তো তখন আমার লগে এরকম একটা বেশি টাকা পয়সা নেই, বেশি একটা ডরও নাই, যাক তাও চিন্তা ভাবনা করে গেলাম। তোর আমার কুড়িল বিশ্বরোড নিয়ে গেছে, যাওয়ার পরে ওদের বাসায় গেছি। তোর আমার ফ্রেশ হওয়ার জন্য কিছু কাপড় চুপড় দিছে, ফ্রেশ ট্রেশ হয়েছি। তো রাত্রেবেলা ওরা আমার যখন খাওয়ান দিছে, আমি 3-4 পদের মাংস অলরেডি, তো খাওয়া দাওয়া করে আমি অলরেডি ঘুমাই গেছি, আমি দুদিন ধরে ঘুম নেই। তো ওর বাসায় গেছি, ওরা আমার নিচে কিন্তু যে অগর একটা কাজের লেগে যায়, ওরা এনজয় করার লেগে আমার, ওরা কিন্তু প্রায় সময় এরকম করে, যারা যে ভালো কোন চেহারা দেখলে, ভালো কোন ফ্রেন্ডস ই দেখলে ওগুলো লগে সম্পর্ক করার চেষ্টা করে। তো আমি তো অলরেডি ঘুমায় গেছি গা, তখন পাঁচটা বাজে আমার যখন ঘুম ভাঙছে, আমি তখন দেখতেছি যে ওরা দুইজন দুই রুমে, সবকিছু আছে ওদের ঘরে, মালপত্র প্রচন্ড মাল জিনিস, ওরা আবার বিদেশ করে আইছে। তো যাই হোক, এখন ওদের দেখে আমি চলে আসলাম, ওরা আবার গাড়িতে আমার আইনা আবার আমার এই জায়গায় নামাই দিছে, ফার্ম গেট নামাই দিছে। তো পরে আমি বাসায় গেলাম গা, তো ওরা কিন্তু আমার মাঝে মাঝেই ফোন দিত, ওই যে হিজলা দুইজন, তো ফোন দিয়া বলতো দোস্ত তুমি কই কি করতেছ। তো এক সপ্তাহ পরে, তো এর ভিতরে আর একটু কথা আছে, কথা হইলো যে পিছে থিয়েছি আমি একটা পোলা সোয়ারিঘাট থেকে আনছিলাম লঞ্চের থেকে, তো ওর বাড়ি ছিল পোড়াখালী, তো ওরা আমি আমার কাছে রাইখা পাইলা লাইলা মানুষ করছি। তো ওই পোলাটা তখন আমার লগে থাকে, নাম সোরাব, জানি না ও আমার শুনতেছে কিনা, মানে ওই ছেলেটা আমার লগে ছিল। তো ওরা একদিন আমার দাওয়াত করলো বৃহস্পতিবার, বলতেছে দোস্ত বাসায় আসো,
হিজড়াটা,
হ্যাঁ হিজড়া, ওরা দুজন মানে অনুষ্ঠান করতেছে যে আমার দাওয়াত করলো যে দোস্ত তোমার নিয়ে অনুষ্ঠান করুম, তুমি বাসায় আসো। তো ওরা প্রচন্ড পরিমাণ মদ খাইতো, বিদেশি মদ খাইতো, আর ওদের ঘরে এক্সট্রা দুই একটা মদের বোতল ফ্রিজের ভিতরে থাকতো। তো বাইকনাটারে নিয়ে আমি চলে গেলাম ডাইরেক্ট, আমরা ঘরের ভিতরে বইয়া রয়েছি, কথাবার্তা কইতাছি, এমনি তো রান্না বান্না শেষ হয়েছে, রাতে খাওয়া দাওয়া, মানে শুধু খাওয়া দাওয়া বলতে কি, অগর ওই জায়গায় গেলে শুধু সারা রাত্র মদ খাইতো।
ওরা কি ওই বাসাতে দুজনই ছিল, আশেপাশের লোকজন কি?
না না, মানে বাড়িটা হইলো দুতলা, উপরের ফ্লাইটের লোক আছে, ওরা নিচতলায় থাকতো, আর আশেপাশে কোনো মানুষ নেই, যদি অগর ঘরে কিছু হয় এটা মানে বুঝার মতো
ছিল
না। তো রাস্তার লগে মনে করেন একটা ইয়ে আপনার জানালা, ওই জানালা একজন দারোয়ান বয়ে থাকতো। তো আমরা যদি যেদিন গেছি ওই দিনকার রাত্রে, তো আমরা যাওয়ার পরে এখন প্রচন্ড পরিমাণ মদ খাইছি, আমিও খাইছি, বাইক না খাইছে, ওরা দুইজনও খাইছে। তো ওরা মদ খাওয়ার ফাঁকে ফাঁকে আমি অগরে কিন্তু ওষুধ খাওয়াইছি, ট্যাবলেট খাওয়াইছি আমি। তো খাওয়ানোর পরে একজন লোক ছিল একটু মোটা কাটা, একটু স্বাস্থ্যটা ভালো, ওরা আবার প্রেশারের রোগী, তো ও আমারে কইতাছে যে দোস্ত তুমি আমারে কি মাল খাওয়াইলা আজকা, এরকম পিনিকে আমার কোন সময় হয়নি, মানে ও এত মদ খায় টাল হয় না, কিন্তু ও আজকে প্রচন্ড আর ইয়ে পিনিক হইতাছে, মানে আমার কইতাছে দোস্ত আমার তুমি মাল ঢাইলে আমারে খাওয়াইতেছে, আমার এত পিনিক। ও কিছুক্ষণ পরে ঘুমায় গেছে গা। তো আর একজন আছে হ্যাংলা পাতলা, ওই লোক আর তেমন একটা ঘুমায় না। ও তো আমি যাওয়ার আগে কি করছি, ফোন দিয়া দুইটা সিএনজি ওই জায়গায় নিছি অলরেডি, ওর ঘরের থেকে মাল জিনিস আনু, এই জন্য
সিএনজি ওয়ালাও এই ব্যাপারটা জানে।
হ্যাঁ সিএনজি অলরেডি সব,
মানে পুরো নেটওয়ার্ক আপনার রেডি থাকতো।
হ্যাঁ মানে সিএনজি এর যে ড্রাইভার ও আমার আমার হাতে থাকতো, ও আমি যা কাজ করলে আমার পোলাবাইন যাবাই তো ও তাই পাইতো। তো দুইটা সিএনজি নিছি অলরেডি। তো আমি রাত্রে যখন তিনটা বাজে গেছে গা, তখন আমার স্মরণ হয়েছে যে জানালার পাশে তো দারোয়ান আছে, এই লোকটা কি করুম, অলরেডি সিগারেট তো দুই তিন প্যাকেট লইয়া ঢুকছি, সিগারেট তো ঘরে আছে। তারপর আমি সিগারেটের সুতা দাম বেরিয়া বেরিয়া দারোয়ানরে কইলাম ভাই সিগারেট তো নাই, কিন্তু দারোয়ান বিষয়টা বুঝে, কিভাবে বুঝে, যে ওরা আগে পরে এরকম করছে, আগে পরে আমার মতো বহুত মানুষ এই জায়গায় ওরা আনছে। তো যাই হোক দারোয়ান, আমি বললাম সিগারেট আনা যাবো, দারোয়ান কয় আমি আপনার সিগারেট আইনা দিতে পারি এক শর্তে, আমি শর্ত রাখি আমার যদি মাল খাওয়ান তাহলে আমি এনে দেবো, মাল মানি আমার যদি মদ খাওয়ান তাহলে আইনা দেবো,
এটা আপনার জন্য একটা মোক্ষম সুযোগ।
হ্যাঁ একদম সুযোগ। তা আমি বললাম আমি তো আমি একদম রাজি হয়ে গেলাম, আমি ফ্রিজে ভিতরে চারটা বোতল আছে, তুই যদি আনাম এক বোতল খাইতে পারো তাই আমি তোরে খাওয়াবো যা। পরে আমি একশো টাকা দিলাম, ও আমার সিগারেট আইনা দিল, অলরেডি আমার দশটা সিগারেট নিয়েছে। তো দশটা সিগারেট নিয়ে আনার পরে আমি এরকম একটা গ্লাস নিলাম, গ্লাস নিয়ে ওরে ওই গ্লাসটার ফুল এক গ্লাস মাল দিছি। তো ওরে আমি এক গ্লাস যখন দিছি, মদ ঢাইলা দিছি, তখন ও এক গ্লাস থেকে মনে হয় তিন চুমুক খাইছে, তিন চুমুক খাওয়ার পরে বলছে কি রে বাবা এটা কি মদ, কুলজা কুর্দা সব ঝুলা উড়া যাইতেছে, আমি বিদেশি খাইছিস কোনো সময়? কয় না ভাই আমি তো আমার জীবনে আমি চলে যাই, আমি জানলার দ্বারে বয়ে থাকি খালি গেরান হুঙ্গি মদ খায়, কি জিনিস এটা তো আজকে তো পাইলাম, মানে ও তো কিছু মানে খাওয়ার দশ মিনিট পরে ওই ও ওর অবস্থা সেন্স খারাপ, তোরও মানে ঘরের ভিতরেই, তোরও ঘরের ভিতরে নিয়ে রাখা হয়েছে। পরে সিএনজি ফোন দিলাম, তোমরা কই গেটের সামনে, আচ্ছা গেটের সামনে থাকো, বাইকনারে কইলাম ঠিক আছে ব্যাগ বাইর কর, অগরে বিদেশি বড় বড় ব্যাগ থাকতো।
তো কিসে চাকরি করতো ওরা?
ওরা বিদেশ করে আইছে দুইজনে, মানে অনেক পয়সা পাতি আছে ওগো।
ওকে
তো এখন আমি বাইকনারে বললাম কি ব্যাগ বাইর কর, তো বাইকনার ডয়ার খুললে ব্যাগ বাইর করছে এরকম বড় বড় ব্যাগ, ওইগুলার ভিতরে কি ঢুকাইলাম যে আপনার কিছু কিছু জিনিস আমার অগো পছন্দ হইতো, যে মদের গ্লাস ছোট ছোট ওরা বিদেশ থেকে আনছে, তারপরে কিছু কিছু মনে করেন ওই যে গাড়ি ছোট ছোট দামি হেভি দামি গাড়িগুলো, মানে আমি যেগুলো আনতে পারবো ওইগুলা, এরকম ল্যাপটপ, তারপরে সাউন্ড বক্স, ডিভিডি, তারপরে ওগো দুইজনের কাছে মনে করেন চারটা মোবাইল ছিল, চারটাই বিদেশি সেট ছিল, বিদেশ থেকেই ওরা আনছে। তো পরে টাকা পাইছিলাম প্রায় মনে করেন 2 লাখ টাকার মতো ক্যাশ টাকা, মানে ওরা জিনিসটা বুঝতে পারছে হয়তো, কিন্তু কই যে লোক একটু মোটা কাটা স্বাস্থ্য, ওর ঘরের ভিতরে যে মানে স্টিলের আলমারি আছে ওটা ভাঙা কোন রকম সম্ভব না, কোন কিছু দিয়ে ভাঙা সম্ভব না, মানে ওটা এত ওজন এত মোটা আপনি বলা লাগবে। আর এই ঘরে যা ছিল এই ঘরে তো সব শেষ, অলরেডি ভেঙে চলে গেছে। তো পরে যা পাইছি তাই জিগারি বইরা একটা টিভি ছিল তাও সব নিয়া বাস চলে পেলাম আমরা ওই জায়গার থেকে। তো ওরা তো তিনজনেই এক রুমের ভিতরে ঘুমাইতেছে, মানে তিন দিন পরে হুশ হয়েছে ওই মোটা লোকটা, হুশ হয়ে আমার ফোন দিছে, ভাই দোস্ত হ্যাঁ কি দোস্ত তুমি এটা কাম করলা, কি করলাম, তুমি এইভাবে আমাকে দুইটা মানুষকে খাওয়ায় ফালায় রেখা তুমি মাল জিনিস নিলা গেলা, টাকা নিলা, মোবাইল নিলা, ঠিক আছে, তো তুমি আমার বলতা যে তোমার টাকার দরকার, দুই চার পাঁচ লাখ টাকার দরকার আমার বলতা, তুমি কয় টাকা নিছো, দুই লাখ টাকা নিছো, এটা কোনো টাকা হইলো, তুমি যদি আমার বলতা যে আমি পাঁচ লাখ টাকার দরকার আমি দিতাম, আমার ঘরে এক কোটি টাকা থাকে সবসময়, আমি ওই পোলা, আমি দুইটা মানুষ বিদেশ দিয়েছি, তুমি বুঝো, তুমি কয়টা টাকা নিলা সাধারণ, তো অনেক কথা হয়েছে ওর লাগে, তো আমার বলছে ঠিক আছে আমি তুমি আমার টাকা নিছো আমার ক্ষতি করছো আমার কোনো দুঃখ নাই, যদি কোনোদিন তোমার লাগে আমার দেখা হয় তোমার তুইও বলুম না, এখন যে সম্পর্কটা আছে ওই সম্পর্কটাই থাকবো, আমি কোনোদিন তোমার তুই বলুম না, কিন্তু তুমি গাদ্দারি করছো এটা আমি করিনি, তাহলে আমি বললাম হ আমি গাদ্দারি করছি তুই তো করছ না, যাই হোক আইসা বললাম ওই জায়গার থেকে। তো ওই লোকের লাগে আমার কিন্তু দেখা হয়েছিল কিছুদিন পরে, প্রায় ছয় মাস পরে আবার আমার এই একই জায়গায় দেখা হয়েছিল হারামগড়ে, তখন দেখা হওয়ার পরেও আমার শুধু একটা কথাই বলছে যে দোস্ত তুমি কাজটা ভালো করো নাই, গাড়ি থেকে নাই না, গাড়ি থেকে নাই অলরেডি আমার সামনে আসছে, এইসব আমার বলছে দোস্ত তুমি কাজটা ভালো করো না, আমি তোমার উপরে মানে বেজার না, আমি তোমার লাগে কথা কম, যতদিন তুমি বাঁচবা ততদিন আমি তোমার লাগে কথা দিব, তো যাই হোক চলে আসলাম ওই জায়গার থেকে। তখন আমি কেরানীগঞ্জ আমার দলবল সব সহ ওই কাজ কইরা, আমার দলবল সব সহ আড়াই লাখ টাকা সহ ওদের কিছু মাল জিনিস মোবাইল টোবাইল সব নিয়া এক রুমের ভিতরে সবাই বইছে একই জন মানুষ। তো এর ভিতরে কি হয়েছে যে আমার লগে তো একটা পোলা কাজ বাদ দা ও আপনার সোর্স পুলিশের সোর্স হিসাবে কাজ করতেছে, মানে ও চাইতেছে যে আমার পুরো গ্রুপটা আমার ধরাই দিবে,
ওকে,
তো ওইটা চাইতেছে ও কিভাবে কিভাবে যেন ডিবির লগে হাত আর লগে ডিবির লগে হাত হয়েছে, তো ও কি করছে এই বিষয়টা মনে করেন আমি ওই দিনকা ও জানে যে আমি আজকে কাজের থেকে আইছি কাজ করে আইছি কুড়িল বিশ্ব, ও সব জানে সম্পূর্ণ জানে, কিন্তু ও আমার লগে থাইকা ও কিন্তু আমার লগে গাদ্দারি করতেছে এটা আমি জানি না, তো সবার টাকা দিছি ওরও টাকা দিছি, কিন্তু ওই লোকরা আমি টাকা দিছি, তো টাকা দেওয়ার পরে সবাই টাকা টুকা নিছে, তো নিয়া সবাই জুয়া খেলবো ঘরে ভিতরে, তো আমার কাছে কটা বোতল আনা, তো আমি একজনের ফোন দেয়া আমি করলাম চার পাঁচটা বোতল পাঠাই দেন বড় বোতল বিদেশি বোতল, তো পাঁচটা বোতল পাঠাইছে সবাই মিলে খাইছে, তো খায়া ওরা সবাই মনে করেন খেলতেছে আমি আর খেলি না আমি বয়ে রেছি চুপ করে, তখন কি ওই মুহূর্তে মনে করেন আমার আমি বাসম করে মানে অবস্থা নাই আমার সিরিয়াস আমার জন্টিস মানে আমার যে দেয় ওই মনে করেন ওর কান্দ না যে বলা বাসপনা যে কোনো মানুষ আমার দেখলে তখন কান্দ নাই তো যা শুলো বাসপনা চেহারা মেহারা অবস্থা মানে পুরা করুণ হয়ে গেছে, তখন কি করলাম আমি রুমের ভিতরে বহা ওরা সবাই খেলতেছে কিন্তু ওই যে পিছনটা বাইরে গেছে এটা আর আমি জানি না।
প্রিয় শ্রোতা বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা চার মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে, টান টান উত্তেজনায় রয়েছে এই মুহূর্তে যাহা বলিব সত্য বলিব এবং শেষ পরিণতি কি সেটা বারবারই বলতে পারি, ইভেন্ট ইউ ক্যান ইমাজিন, তবে আজকে যাহা বলিব সত্য বলিব সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মজুর মানুষের জন্য, রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের জন্য কিংবা যারা সাধারণ পথচারী রয়েছেন তাদের জন্য যে কত বড় উপকারের হবে এ ব্যাপারে আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা জেনে যাচ্ছেন যে ফাঁদটা কিভাবে পাতা হয় এবং পাতার পরে সেটাতে কিভাবে আপনারা পা ফেলেন, আমরা আশা করব যারা শুনছেন তারা অধিক সচেতন হবেন। প্রিয় শ্রোতা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে, আমরা আজকে আব্দুল করিমকে পেয়েছি তার জীবনের অপ্রিয় সত্যে এবং আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি একেবারে আব্দুল করিমের অপ্রিয় সত্যগুলো উদ্ঘাটন হবার পরে শেষে গিয়ে তিনি তার মূল্যবান মতামত প্রদান করবেন। প্রিয় শ্রোতা আপনি যদি আব্দুল করিমকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio FM 89.2, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক চার মিনিট পর, সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, প্রিয় শ্রোতা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে, আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং সত্যের আসনে আজকে জীবনের ভয়াবহতম অপরাধ এবং একই সাথে ভয়াবহতম সত্যগুলো নিয়ে কনফেস করছে আব্দুল করিম আব্দুল করিমের কাছে আবারও ফিরে যেতে চাই আমরা। আর আপনি যদি ওকে দেখতে চান এবং একই সাথে জেবিএসবি এর মেম্বার যদি হতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio FM 89.2। ওখানে গিয়ে লাইক দিলেই আপনি জেবিএসবি এর মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে ওখানে একটি ছবি দিয়ে দেওয়া হয়েছে, ছবির লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ওই পেজটিতে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ওকে দেখতে পাবেন। প্রিয় শ্রোতা, আমরা বিশ্বাস করি আপনার জীবনের কিছু ভুল আছে, অপরাধ আছে, যেগুলো মানুষকে অনেক কিছু শেখাতে পারে। যদি আপনি মনে করেন আপনার বিবেকের তাড়না বোধ থেকে সেই ভুলগুলো অপরাধগুলো লাখো মানুষের কাছে বলা উচিত, ভুলের পরিণতি বলা উচিত এবং ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল সেটা বলে মানুষকে সচেতন করা উচিত, তাহলে আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা আবারও যাচ্ছি আব্দুল করিমের কাছে, তারপর কি হলো?
তারপরে ওই রুমের ভিতরে আমি সব মানুষ মানে খেলাধুলা চলতেছে, আমি রুমের ভিতরে বসা, তো অলরেডি আমার তো অবস্থা প্রচন্ড খারাপ, আমার যে দেখে ওই মানে কান্নাকাটি করে যে ও বাঁচবো না, মানে অবস্থা খুবই করুন। তো এর মাঝে আর একটা কথা কি মানে যেটা বইলা গেছে, যে তখন আমি একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, সে মেয়েটা ছিল আসমা, যে মেয়েটা আমার সাথে
কাজ করতে
This track was downloaded from FusionBD.com.
সে মেয়েটার নাম ছিল আসমা, কিন্তু ওর সাথে আমার অন্য কোন সম্পর্ক না, কিন্তু হয়তো মানে এটা ভালো সম্পর্ক, মনের সম্পর্কই। তো আমি ওরে অনেক কিছু কিন্তু দিছি, যেমন আমি ও যে কাজ করে আইছে স্বর্ণের, ওই কাজের থেকে ওরে কিছু জিনিস আমি ওরে দিয়ে দিছি, স্বর্ণের জিনিস, যেটা তুই রাইখা দিবি আমি যদি কোনোদিন নাও থাকি তোর জীবনে, আর যদিও থাকি তুই এটা রাইখা দিবি, এটা কারোর দিবি না। তো কইছে এটা রাইখা দেওয়ার মতন ক্ষমতা আমার নাই, আপনি যদি দেবার ইচ্ছা থাকে তাহলে আমার একদিন সাজায় নিয়ে স্টুডিওতে নিয়ে আমার একটা ছবি তুলে নিন, তাহলে ওইটা থাকবো। আমি বললাম ঠিক আছে। তো তখন ওই মেয়েটা মানে ও আমার পিছনে প্রচুর খাটাখাটি করতেছে, যে ও মানে বিচারিত আছে কার কাছে গেলে মানে আমার এই রোগটা ভালো হইব, ও মানে প্রচন্ড অবস্থা ওরও খারাপ, ও আমার নিয়ে সারাক্ষণ টেনশন করতেছে। এই মুহূর্তে কি করলো যে আমার ওই লোকটা ওই যায় অলরেডি ডিবিতে একদম ডাইরেক্ট ডিসি সাহেবের লয়ে কথা কয়ে গাড়ি আনাইছে, আপনি ডিবি থেকে চারটা গাড়ি আইছে, ও নিজে ফোন দানছে,
পুরা সব গ্রুপটা আপনার ওখানে আছে, মানে ওর টার্গেটই ছিল যে পুরো গ্রুপটাকে একসাথে ধরিয়ে দেয়।
ওরে সহ 21 জন আমরা, ঠিক আছে, শুধু ও নাই, আমরা 20 জন রুমের ভিতরে, চারটা ডিবির গাড়ি আছে, তার ভিতরে সব সিনিয়র অফিসাররা, মনে করেন একদম মানে আমার বাসায় ঢোকার মতন দুইটা রাস্তা, রাস্তা এই মুখে একটা, এই মুখে একটা, দুই রাস্তা দিয়া মনে করেন দুইটা করে গাড়ি ঢুকছে, চারটা গাড়ি ঢুকছে, অলরেডি ডুইকে আমার পুরা ঘর একদম গেরাও এটা করে লাইছে ডিবিতে। তো যখন এটা করে লাইছে তখন আমি ঘরের ভিতরে না, কিন্তু আমি কিন্তু ঘরের বাহিরে, ঘরের বাইরে বলতে কি মানে আমরা যে জায়গায় থাকতাম জায়গাটা হলো মেন রোডের লগে, তো আমি শাটার খুইলা, ওইটা শাটার সিস্টেম, শাটার খুইলা আমি বাইরে হইছি, সামনে আবার হলো মসজিদ, ওই মসজিদের দুইতলায় মানে যাই আমি বয়ে রয়েছি, ভালো লাগতেছে না কোনো কিছু, ওই জায়গায় ফ্যানের বাতাস খাইতেছি। তো আমি দেখলাম যে পুরা সব গেরাও করে লাইছে, অলরেডি আমার কিন্তু দেখে নেই, তো সবারে পাইছে আমার পাইতেছে না। তেমন আমি ওই জায়গায় কি কারণে নামছি, যে ওই যে আমি একটা বাইকনারে পাইলা পালছি সোয়ারি গাড়িতে ঢোকাই নিয়েছি, তো আমার ওই বাইকনা ওরে বাঁচাইতে হবে, আমার ওরে বাঁচানোর জন্য নিজে যাই অ্যারেস্ট হয়েছি। আমি মসজিদের দুইতলা থেকে দেখতেছি ওরে প্রচন্ড পরিমাণ মারতাছে দারোগায়, মানে ও কই আই দিছে, ধর যদি না পান ওর 14 পুরুষের ঠিকানা পাইবেন, শুধু ওরে যদি আপনি দুইটা বাড়ি দেন সোরাব রে, আমার ওই বাইকনার নাম ছিল সোরাব, তো ওরে দারোগা মানে প্রচন্ড পরিমাণ মারছে। তো মারার পরে আমি ওই জায়গার থেকে মানে ওটা সহ্য করতে পারিনি, যে আমার কারণে তুই মেরে খেতেছিস, পিছড়েছে দারোগায় আমার, আচ্ছা আমি অলরেডি নাই মায়া পড়ছি। আমি যখন দারোগার সামনে দাঁড়াইছি তখন আমার জিজ্ঞেসেছে তোর নাম কি, তো এই জায়গায় আর একটা বিষয় হলো কি যে আমি আমার নাম আব্দুল করিম ঠিক আছে, কিন্তু আমার যারা মানে আমি জাগর সাথে পরিচিত কিংবা যারা আমারে চিনে সবাই কিন্তু জানে যে আমার নাম রহিম,
রহিম
আব্দুল রহিম, মানে আব্দুল করিম নামে এটা আমার অরিজিনাল না, আমি কারোর কাছে নাম লুকাই না, কারোর কাছে কোনো কিছু না, কিন্তু অনেক প্রায় মানুষই আমার চিনে আমার নাম আব্দুল রহিম। যা মানে আমি নিচে নাইমা এসা আমি দারোগার সামনে যখন দাঁড়াইছি দারোগা আমার বলতেছে তোমার নাম কি, তখন আমি বললাম আমার নাম রহিম, তো ঠিক আছে তোমার নামে থানায় মামলা আছে, সর্বোচ্চ 7টা মামলা আছে, আর এটা নিয়ে এখন বর্তমানে 8টা পুরো হয়ে গেল, তুমি চলো, মানে আমার পরিস্থিতি দেখে দারোগা আমার কইতেছে যে তুমি চলো হাইটা চলো, তোমার কেউ ধরে নিব না, মানে আমার হ্যান্ডকাপও লাগাইতেছে না, আমার কইতেছে তুমি হাইটাই চলো, তো পরে হাইটা হাইটা আইসি আর ওদের গাড়িতে উঠছি, তো গাড়িতে উঠার পরে আমার দল সহ মানে একদম যে পোলাটা ধরা দিছে ওরা সহ 21 জন, আমি যখন গাড়ি তুলছি তখন আমি ডিবির দারোগার আমি বলছিলাম যে স্যার যে ধরাই দিছে ও কিন্তু আমার দলের পোলা, ও আমার লগে কাজ করে, কিছুক্ষণ আগে আমার কাছ থেকে টাকা নিছে 20,000, কিন্তু এই মাত্র আমার ধরাই দিল, ঠিক আছে, ও আমার দল সহ, কিন্তু আপনি যদি ওরা বিশ্বাস করে ছেড়ে দেন ওর জীবন এটাই করবো, আপনি ওরা ছেড়েন না। তখন নিয়ে গেছে, তো যখন ডিবি অফিসে নিয়ে গেছে তখন মানে পুরো ডিবি অফিস গরম হয়ে গেছে, আপনার যত মিডিয়ার সাংবাদিক আছে সবাই আসছে, অলরেডি সব মিডিয়ার সাংবাদিক রাইছে, ছবি তুলতেছে, ডাইরেক্ট সব দাঁড়া করে রাখছে। তো একটা বিষয় হলো যে যখন ডিসি স্যার রুমে যখন নিয়ে গেছে একজন একজন করে ডাকাইতেছে, তখন আমার যখন ডাকাইছে তখন ডি স্যার আমার দেখা কইতাছে যে আপনি কি বাঁচবেন, তা আমি বললাম স্যার এটা আমি তো জানি না বাঁচবেন না, আপনার চেহারায় কয় না যে আপনি বাঁচবেন, আপনি কিভাবে কন যে আমি জানি না, আপনার কোন দারোগায় মারছে, আমি কই না স্যার মারে নাই, কে লেগে মারে নাই জানেন আপনি, আপনার অবস্থাই করুন, আপনার বাড়ি দিব কোন জায়গায়, জায়গা নাই তো। তো যাই হোক আমার আর ওই জায়গায় অনেক ছবি টবি তুললো, পরে টিভিতে দিছে পেপারে দিছে, হ্যাঁ মানে
কত সালের ঘটনা এটা?
2006 সালে। তো ডাইরেক্ট মানে
কোন কোন পত্রিকা এসেছিল আপনার মনে আছে, আপনি কি দেখার সুযোগ পেয়েছিলেন পত্রিকাগুলো?
না না পত্রিকা আমি দেখি নাই, আমি পরবর্তীতে শুনছি একটা গ্রুপ সহ ওই জায়গায় ডাইরেক্ট ডিবি অফিসে ঢুকলেই আছে, ডিবি মানে ডিসি সাহেবের রুমে ঢুকার আগেই ওই জায়গায় লাগানো আছে যে অজ্ঞান পার্টি 21 জন সদস্য, ওই জায়গার নাম দেওয়া আছে প্রত্যেকের এবং দিয়া সবার ছবিটা সুন্দর করে দেওয়া আছে 21 জন সদস্য যে। তখন তো দিয়া দিয়া পরের দিন মনে করেন চালান করে দিল, তো চালান করে যখন আমার যখন চালান করে দিল মানে কোর্টে চালান করে দিল, কোর্ট থেকে আমার কিন্তু কারাগারে পাঠাই দিল। তো কিন্তু কারাগারে আমি যখন গেলাম তখন অলরেডি আমার একটা মামলা নিয়ে আমি গেছি, যে আমি টিভিতে আমার যে ধরে নিয়েছি আমি একটা মামলা নিয়ে গেছি। তো ওই জায়গায় যাওয়ার পরে সর্বোচ্চ আমি দিয়ে আমার 8টা মামলা লেগে গেছে, মানে আমার 8টা মামলা আমার দিয়ে দিচ্ছে অলরেডি, কিন্তু এর আগে পরে আমার কোনো পুলিশ ধরেও নাই কেউ কিছু না, খুদাই মামলা হয়ে রয়েছে ওই রহিম নামের উপরে সব মামলা হয়ে রয়েছে, ঠিক আছে। তো তখন আমি জেলে প্রথম ঢুকছি, যাওয়ার পরে আমার দুই পায়ে বেরি লাগাই দিল, একটা ডান্ডা বেরি আছে এটা লাগাই দিচ্ছে, মানে দুইটা রড দুই পায়ের ভিতরে দুইটা করা চুরির মতো, আর এই জায়গায় একটা লটকানো একটা চুরি আছে, তো এটা দিয়ে মাজায় মানে রাখতে হয়। বেরি লাগা দেওয়ার পরে আমি এটা সাহেব সুপার এগর মানে সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে স্যার আমি তো খারাপ, আমি তো স্বীকার করছি জজের কাছে, শুধু আমি স্বীকার করছি, মানে সিএম কোর্টে তখন আমার জজ আমার জিজ্ঞাইতেছে যে আপনি আপনি কি অজ্ঞান পার্টির সদস্য, তাই আমি কইলাম হ, আপনি কি করছেন, আমি কই হ, না আমার যা জিজ্ঞেস আমি তাই হ কইছি, আমি একটাও না কইনি। তো নগদে যখনই মনে করেন আমার আমি সবার কাছে স্বীকার করলাম যে আমার বেরিটা যে কোনো ভাবে খুলে দেন, কিন্তু বেরি খোলার ই নাই, যেহেতু 8টা মামলা, যদি 2-1টা মামলা আমার যাবি নয় তাহলে আমার বেরি পরে আর চিন্তা ভাবনা করবো, কিন্তু আমি টাকা দিয়ে আমার বেরি ছুড়াইতে, তখন তো আর আমার বিষয়টা কেউ জানে না। ও তার আগে আমি আপনার বলি নাই যে আমি কিন্তু বিয়া করছি, ফাঁকে যখন আমি বিয়া করছি তখন ওই ঘরে আমার এক বাচ্চা আছে, যে যখন আমি ধরা খাইছি তখন কিন্তু আমার ছেলেটা হয়েছে, আর আমার সাথে যে মেয়েটার সাথে সম্পর্ক ছিল ওই মেয়েটা কিন্তু আমার সাথে পল্লিবাজি করে গেছে। তো যাই হোক আমার ছেলে আছে সব আছে, তো এখন আমার ওই
আপনি বিয়ে কাকে করলেন, আসমাকে বিয়ে করেননি?
না 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 আসমাকে তো আমি বিয়ে করিনি।
তাহলে কাকে বললেন?
আসমার সাথে আমার এমনি একটু সম্পর্ক, আমার স্ত্রী হলো ফাতেমা, আমি যারে বিয়া করছি সে আমার স্ত্রী, সে হলো আমার ফাতেমা।
সে জানতো?
হ্যাঁ সে জানতো, সে আমি এত অকর্ম কুকর্ম মানে যা কিছু করছি সবকিছু সে জানে, ঠিক আছে, কিন্তু সে আমার প্রতি মুহূর্তে বারণ করতো আমি তার কথাটা শুনতাম না, যার কারণে আজকে আমার কপালে এই পরিণতি। যাই হোক ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি 6 মাস ছিলাম, 6 মাস থাকার পরে তখন আমার পরিস্থিতিটা মানে ওই যে আমি যে একটা পরিস্থিতির ভিতরে খারাপ পরিস্থিতি মানে বাসমুনা ওই পরিস্থিতিটা তখন একটু কাটছে। জেলের ভিতরে যে বাহাদুরি করতে পারে ওই ভালো থাকতে পারে, বাহাদুরি বলতে কি জানেন যে জেলের ভিতরে কিন্তু টাকা চলে একদম ক্যাশ টাকা, আপনার 1,000 টাকা লোড আছে আপনার কাছে, আপনি ওই জায়গার বাসা, আপনি একটা সিট কিনবেন কিনা আপনি আরামায়েশ করে থাকতে পারবেন। তো তখন আমি মনে করেন আমার আবার একটা যোগ্যতা ছিল কি যে আমি যে কোনো জায়গায় গেলে একটা কাজকর্ম নিতে পারতাম বাহিরেও ভিতরেও। তো ভিতরে যাওয়ার পরে আমি অগ পরিস্থিতিতে দেখা তখন আমি ওই জায়গায় জেলের সুপারের কাছ থেকে আমি চাই আনিলাম, জেল সুপারের কাছ থেকে স্যার আমার একটা যে কোনো একটা কাজ দিতেই নাহলে আমি থাকতে পারবো না, আমি অফসর থাকার মতন পোলা আমি না আমি থাকতে পারবো না। তখন আমার সুপার বলতেছে ওই মিয়া তুমি তো হাজতি তোমার আমি কি কাজ দিব, যদি তুমি কয়াতি এটা তাহলে তোমার আমি যে কোনো কাজ দিতাম। হাজতি আর কয়াতির ভিতরে আবার একটা পার্থক্য কি যে আমি হইলাম নতুন আসামি আর যে কয়াতি হইল পুরান আসামি, ওর সাজা অলরেডি জজে দিয়ে দিছে, সাজা লাগিয়ে গেছে, ওর গায়ে সরকারি পোশাক চলতেছে আর আমার গায়ে আমার কিনা টাকা আমার পোশাক চলতেছে। তো তখন আমার কাম্পাস দিব না, আমি অনেক রিকোয়েস্ট করছি সুপার রে যে আমার ফেরিটা যে কোনো ভাবে হোক কাটাই তৈব, রিকোয়েস্ট টিকোয়েস্ট করে সুপার রে ঠিক আছে। আমি কইলাম আমার রন্ধনশালায় মানে চৌকা ওয়ার্ড যেটারে মানে যেটার ভিতরে ভাত রান্না করে, আমি কইলাম আমার চৌকাওয়ার্ডে আমার কাম্পাস দিই, তো আমার দিব না, আমি অনেক রিকোয়েস্ট করে চৌকাওয়ার্ডে কাম্পাস নিলাম। তো চৌকাওয়ার্ডে কাম্পাস নিয়ে দেখতেছি আমি মনে করেন মানে খুবই ভালো আছি, যেমন কি ওই জায়গার ভিতরে আবার বেচা কিনা হয় চৌকাওয়ার্ডের ভিতরে, মানে আমরা যে চাউলটা পাক করি আমি প্রতিদিন মানে 40 বস্তা চাউলের ভাত রাঁধছি, 50 কেজি চাউলের বস্তা প্রতিদিন আমি রান্না করছি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের যত আসামি আছে সব আসামির খাওয়ান প্রতিদিন আমার রান্না করতে হইতো, তো রান্না করতাম তো ওই জায়গায় কি করতাম আমরা, একটা ফ্রেশ দেখা মানে 10 বস্তা চাউল অলরেডি রান্না করছি, ওর ভিতর থেকে একটা বস্তা ফ্রেশ দেখা পাইসা রাইখা দিতাম, রাইখা দিয়ে আমরা ওইটারে লাস্টে ভালো করে দুইয়া ফ্রেশ করে রান্না করতাম নিজেরা খাওয়ার জন্য। আর আসামি যেটা খাইতো এটা কোন রকম এক দোয়া দিয়েই মনে করেন এটা রান্না হয়ে গেছে, অনেক সময় কিন্তু চাউল দোয়া ছাড়াই ডাকে ডাইলা দেওয়া হয়েছে, মানে পরিবেশটা খুবই খারাপ ছিল। আর আমরা তো নিজেরা রান্না খাইতাছি, এটা লাগার নিজেকে পরিবেশ অনেক ভালো। তো ওই জায়গায় কি করতাম, ওই এক জগ যে পানি খায় এরকম জগ আছে, তো ওই জগের ভিতরে করে এক জগ বাদ যদি কারোরে বিক্রি করতে পারতাম তাহলে এক প্যাকেট গলিপ সিগারেট দিত। আর জেলখানায় দুই প্যাকেট গলিপ সিগারেট আপনি কারোরে দিবেন, নগদ আপনার 100 টাকা দিবেন, এটা বানিয়ে আবার আর এক ইনকাম ইনকাম শুরু হয়ে গেছে। তখন এটা কি করতাম, একজনের কাছে জগ দিয়ে ভাত বেচতাম, একজনের কাছে ডাউল বিক্রি করতাম, একজনের কাছে তরকারি সবজি এগুলো বিক্রি করতাম। তো আমার প্রতি সপ্তাহে আমার কাছে দেওয়া গেছে কি জানেন, 20 প্যাকেট গলিপ সিগারেট আছে। 20 প্যাকেট গলিপ সিগারেট থাকা মানে আমার কাছে মনে করেন 1200 টাকা একদম অলরেডি আছে জেলখানার ভিত্তি, আমি জেলখানার ভিত্তি 1200 টাকা পাইতেছি।
ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে। যাই হোক, আপনি এই সময় পর্যন্ত বিয়ে করলেন, তারপরও বাড়ির সাথে যোগাযোগ করেনি?
না না, বাড়ির সাথে তাও আমার যোগাযোগ নেই, কিন্তু যোগাযোগ নাই ঠিক আছে, কিন্তু আমি বিয়া করছি, আমার পরিবার কিন্তু আমি বাড়িতে পাঠাইছি, আমি ছাড়া সে কিন্তু আমার বাড়িতে গিয়েছে এবং আমার বাচ্চা নিয়ে আসছে।
কিন্তু আপনি জাননি?
না আমি যাইনি, আমার পরিবার এবং আমার বাচ্চা সে তারা দুইজনই বাড়িতে গেছে।
আপনি যখন জেলে ছিলেন তখন তারা কোথায় ছিল?
তখন তারা তাদের বাড়িতে ছিল, তারা অনেক কষ্টে দিন কাটাইছে, তারা যা পরিমাণ কষ্ট হয়েছে, মানে আমার স্ত্রী ঠিক আছে সে ইচ্ছা করলে আমার থেকে ভালো কিছু পাইতো, আমার থেকে ভালো কোনো পরিবেশে যায় আসে মানে বসবাস করতে পারতো, ভালো কোনো জায়গায় যায় বিয়া হইতে পারতো, কিন্তু সে কখনোই করেনি। বিগত আমি 3 বছর ছিলাম না, সে তার মা বাবার গালি অত্যাচার মায়ের সবকিছু সহ্য করে তারপরও সে কাগজের কাম করছে, তারপরও সে খাইছে, তারপরও সে মানে আমারে ত্যাগ করেনি। আমি তার কাছে চিরঋণী, আমি তার কাছে সবসময় ক্ষমা প্রার্থী, আমি তার কাছে অহনও ক্ষমা চাই, আর মানুষের কাছে তো চাই, কিন্তু তার কাছে আমি আজীবন ঋণী হয়ে থাকুন, এটা কোনোদিন আমি শোধাইতে পারব না। তো জেলখানায় এখন আমার এইভাবে দেখি যে টাকা ইনকাম হইতাছে, তো আমি এক পর্যায়ে অনেক টাকা ইনকাম হইতাছে, আমার কাছে মনে করেন প্রায় 8-9 হাজার টাকার মতন আছে জেলখানায়। তো এটা আবার আরেকটা বিষয় হলো কি, যে জেলের যারা মানে যারা সিনিয়র কর্মকর্তা আছে ওরা প্রতি সপ্তাহে সপ্তাহে চেক করে, তো চেক করে আমার লোকে যদি টাকা পায় তাহলে আমার নামে রিপোর্ট, মানে যেমন থানায় মামলা হয়েছে ওরকম আমার কাছে একটা মামলা হয়ে গেছে, কারণ ওরা কি করবো ডাইকা নিয়ে পায়ে বেরি লাগাই দিব, আবারও বেরি লাগাই দিব, এটা হইলো আউরা বেরি আর এটা হইলো ডান্ডা বেরি, তো এটা হইলো আর এক ভেজাল। তো যার কারণে টাকা পয়সা খুব সাবধানে রাখতে হয়, তো রাখতাছি চলতাছি, তো এই মুহূর্তে মানে আমার উপরে প্রচুর চাপাইতেছে যে এদিকটা কিন্তু আমার বাড়ির সাথে কোনো কানেক্ট নেই, আমার পরিবারও কিন্তু জানে না আমি কই আছি, সে কিন্তু আমার অলরেডি বিচেই যাচ্ছে। তো 6-7 মাস পরে সে কিভাবে 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 ঘুরতে 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 মনে করেন থানায় যায়, মনে করেন এই খবরটা নিচ্ছে
আপনার বউ।
হ্যাঁ মানে ও আমার সব দিক দিয়ে বিচাইছে, আমার ছবি দিয়া সব দিক আমার বিচাইতেছে, আমার ছবি মানুষের কাছে দিয়া দিয়ে বিচাইতেছে মানে। তো পরে ও জানি কেমনে কেমনে যে এলাকায় থাকে ওই এলাকায় একটা পোলা ছিল খারাপ, নাম মানিক, ওই পোলাটা জেল থেকে বাইরে গেছে। তো আমি ওই পোলার লগে আমার লগে ভিতরে ভাই কথা হয়েছে, তো কথা হয়েছে পরে আমি হইলো ওই পোলাটার কইলাম যে দেখ মানিক আমি তো এই জায়গায় আছি, ও কিন্তু জানে না, তুই আর পুরো অ্যাড্রেসটা দিবি যে ও আমার লগে কিভাবে দেখা করতে পারবো। তো তখন আমার 7 মাস পার হয়ে গেছে গা, তো ঠিকানাটা পাইছে, পাওয়ার পরেই নগদই জেল গেটে চলে গেছে, যা টিকিট করে নগদ অলরেডি আমার লগে দেখা করে, মানে ও তো পুরো পাগল হয়ে গেছে আমার খুঁজতে খুঁজতে। তখন ও যখন আমার পাইলো তখন ওর একটু সান্ত্বনা দিলাম, বুঝলাম যে দেখো টেনশন করো না, হ্যাঁ আসি যে কোনো ভাবে, এখন মানে আমার তো কোর্ট আছে, শনি রবিবারে আমি কোর্টে যাবো, তখন তুমি কোর্টে খাওয়া নিয়ে যেতে পারবা আমার লেগা। তখন কি করলাম, টাকাটা তখন ওই মুহূর্তে আমি কিন্তু ওরে দিতে পারতাছি না, আমি যদি ওই ফাঁকদা দিবার যাই তাহলে টাকাটা আমার ভিতরেই পড়ে যাবো, ওটা আর আমি পাবো না, ও পাইবো না। তো তখন আমি ভিতরে থাকলাম, ওর সাথে অনেক কথাবার্তা হয়েছে, দুইবার স্লিপ করছে, দুইবার স্লিপ করে আমার লগে অনেক কথাবার্তা হয়েছে। তো পরে রবিবারে আমি আমার কোর্ট আমার ডাকা জজ করে নিয়ে আইছে গারদে, তখন ওরা ডাকায় আনছি, ও আমার জন্য খাওয়ান নিয়ে আইছে বাসার থেকে পাকাইয়া, আমার ছেলেটারে নিয়ে আইছে, এখন ওরে টাকা দিলাম, সেই টাকা নেও তুমি খরচ মরচ করে চইল, আর আমি আমার কাছে টাকা আছে, আমি টাকা দেওয়া ঢাকা জেল ট্রান্সফার হইতেছি, মানে অন্য কোনো এক জেলে যাইতেছি, এই জেলে থাকাটা অনেক কষ্ট। পরে ওরে বললা ঠিক আছে যে তুমি আমার তো ওই জায়গায় দেখা পাইবা না, কিন্তু কোর্ট আমার যখন তখন দেখা পাইবা। তো আমি অলরেডি তখন কিন্তু আমার 4টা মামলা কিন্তু যাবি নিয়ে গেছে, তো আমি এই মুহূর্তে কি করলাম, ঢাকা জেলের মানে ডিপুটি জেলার রে টাকা দিলাম, টাকা দিয়া আমি ট্রান্সফার হইলাম যে আমি ঢাকায় থাকুম না, আর আমি 4,000 টাকা দিছি যে আপনি আমার ঢাকার থেকে অন্য যে কোনো জেলে পাঠাই দিবেন, ঢাকা শহরের ভিতরে হোক আর ঢাকার বাইরেও। তো আমার কি করলো যে ঠিক আছে পাঠাই দিন 15 দিন পরে, তো 15 দিন পরে আমার নামে চালান আসলো, আমার পাঠাই দিল কাশীপুর গাজীপুর নতুন জেল হয়েছে ওই জায়গায় আমার পাঠাই দিল, ওই জায়গায় খুবই শান্তি, জেল খুবই নীরব। তো ওই জায়গায় যাইতেছি এখন আমার স্ত্রীর সাথে কিন্তু আমার কানে মানে দেখা হইতাছে, কিভাবে হইতাছে, আমার একটা উকিল আছে, আমি জেলখানার ভিতরে থাকা উকিলটা টাকা দিতেছি, আমি কোর্টে আসলে আমার কাছে টাকা, উকিলরা আমি টাকা দিতেছি, আর আমার আমার স্ত্রী ওই জায়গায় এসে তার কাছ থেকে খবর নিতে আছে যে আমার কোন দিন কোর্ট, ওই দিনই আমার লাগে দেখা করবো। যাই হোক, এভাবে চলতেছি, আমার কাশিমপুর পাঠাইছি। তো কাশিমপুর এক নম্বর জেলে যাইয়া ছয় মাসের মতো ছিল। তো এক নম্বর জেলে ছয় মাস থাকা দেয় না, এক নম্বর জেল পালানা, ওই জায়গাও থাকা যাইব না। তখন আবার ডিপুটি জেলারে টাকা দিলাম যে আমার ট্রান্সফার করেন।
কিভাবে ম্যানেজ করতেন টাকাগুলো?
টাকাগুলো তো ওই যে আমি সিস্টেম, তো আমি সারাদিন মনে করেন রান্না বান্না করলেই, যেমন দেখা গেছে আমি দুপুর বেলা ওইটার ভিতরে খাইতাম, কিন্তু রাত্রেবেলা তো আমি আমার ওয়ার্ডে যাই খাইতে হয়। ওয়ার্ড বলতে একটা রুম আছে, ওটার ভিতরে আপনার চল্লিশ পঞ্চাশ জন মানুষ থাকতে হয়
গাদাগাদি করে।
না না, গাদাগাদি না, মানে একটু ফ্রি ভাবে, মানে ওই জায়গায় জেল তো নতুন, আসামি কম, ওই জায়গায় একটু ফ্রি ভাবে। কিন্তু এই জায়গায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রচন্ড কষ্ট। কষ্ট বলতে কি, মানুষ অনেক সময় দেখা গেছে এমন চাপাচাপির কারণে শরীরের আড্ডি মাংস ভাইঙ্গা ঘুরা হয়ে গেছে। মানুষ এমন মানুষ আছে কেন্দ্রীয় কারাগারে মারা গেছে
এই চাপাচাপির কারণে।
চাপাচাপির শরীরের ভিতরে এত বড় বড় একটা ঠোস করে যায়, আপনি না দেখলে কোনোদিনও কি ভাবে বিশ্বাস করবেন।
প্রিয় শ্রোতা, মানবাধিকার বলে একটা ব্যাপার আছে, আমরা মানবাধিকার নিয়ে অনেক সোচ্চার হই, অনেক কথাবার্তা বলি, এবং আমাদের দেশে মানবাধিকার সংস্থাগুলো যারা রয়েছে তারা দেশের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা অনেক বেশি পরিমাণে শ্রদ্ধা করি। কিন্তু আমার মনে হয় যে এই মানুষদের যারা যারা জেলে আছেন, জেলের ভেতরের পরিবেশ নিয়ে কথা বলার সময় হয়েছে এবং তাদেরও প্রপার রাইট আছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। কিন্তু তাদেরকে একজন অন্যায়কারীর সাথে তো আরেকটা অন্যায় করা যেতে পারে না। যেই সিস্টেম আছে একজন, সেই সিস্টেমের মধ্যে তারা সেই অধিকারটুকু পাচ্ছেন কিনা সেটার ব্যাপারেও আমার মনে হয় মানবাধিকার সংস্থাগুলোর কাজ করা উচিত। ওকে, তারপর
কি প্রিয়া ভাই, আপনি যদি কোনোদিনও দেখতেন জেলখানার রুটি, মানে জেলখানার যে আটা দেওয়া রুটি বানায় ওই রুটি আপনি যদি কোনোদিনও দেখেন, আপনার চোখের পানি এমনি পড়ে যেত ভাই, আপনি খাইবেন না রুটি। আমি তো যতদিন দীর্ঘ যতদিন আমি জেলে ছিলাম আমি কোনোদিন একটা রুটি খাইনি, কিন্তু আমি যেদিন জেল থেকে বাইরে আসছি ওই দিন আমার পকেটে করে আমি রুটি নিয়ে আইসি, জেলের রুটি আমি বাড়িতে না দেখাইছি যে দেখো কি রুটি মানুষ রে খাওয়ায়, এরকম মোটা থাকে আর ওটা প্রচন্ড শুধু বালুই লাগতেছে। আর সকালবেলা শুধু মনে করেন এক টুকরা গুড় আর একটা রুটি, পার্ট আপনার ঠিক টাইম দুইটা বাজে আপনার খাবার, তাও কি মাপা ভাত। তো এভাবে চলতেছি এক নম্বর জেলে, এক নম্বর জেল দিয়ে ভালো লাগে না। তো জমা আবার টাকা দিলাম চার হাজার, আবার চার হাজার টাকা দিয়ে আমি ট্রান্সফার হইলাম দুই নম্বর জেলে, কাশিপুরে পাশাপাশি জেল। তখন ওই জায়গায় ট্রান্সফার হইলাম, মানে এক নম্বর জেলে আমি থাকলাম ছয় সাত মাস, তারপরে আসলাম আবার দুই নম্বর জেলে। তো দুই নম্বর জেলে এসে আমি দেখা পাইলাম কার লাগে যে তেইশ সন্ত্রাসীর একজন লোক তনাই মোল্লা, আর আপনার আসছিল হইল যে নূর ইসলাম সরকার, মানে অর্থ টঙ্গী বোটবাজার গাজীপুর পুরো এই অঞ্চলের এই মাথা নূর ইসলাম সরকার সেই লোক। তো জেলখানায় এদের পাইলাম, এদের খুবই একটা দাপট চলতেছে দুই নম্বর জেলে, এদের খুবই দাপট, মানে এখন নামের উপরে মনে করেন ট্রাক বেড়া খাওয়ান ঢুকতেছে, আর আমার মতো আর গরিব যারা আছে ওরা মনে করেন না খায় মরতেছে। তো ওই জায়গায় অনেক লোকের পাইলাম, যেমন তনাই মোল্লা শহীদ কমিশনার, গেন্ডারিয়ার শহীদ কমিশনার, তো অনেক লোক এরকম পাওয়ার পরে যে আরেকটা লোক আছে যে বান্ধবীর বলা বারো টুকরা সুমন, ওইও কিন্তু ওই জেলে ছিল তখন। তো মানে এগর একটা পুরা দাবড়, আর হেরাত মনে করেন ভিআইপি ভাবে থাকে, তোরা যখন করে আইতো তখন দেখতাম কি ভিআইপি গাড়িতে আহে। তা আমি জামাদাররে কইলাম ওই মিয়া ওরা ভিআইপি আসে, আমি আপনার পাঁচশো টাকা দিতেছি ভিআইপি ভাবে নিতে চান, আমরা কি পয়সা গেলাম গা, আমরাও পাঁচশো দিই আপনারে, লগে নেন কোট ফালান, বারো টুকরা সুমনের লাগে আমার কোট চাই,
বারো টুকরা সুমন,
হ্যাঁ ওর নামে বারো টুকরা, ও একটা মানুষ সে মানে বারো টুকরা করছিল কাইটা। তো ওই জায়গার থেকে আমার পরিচিত যে ও বারো টুকরা সুমন, এইটাই মানে ওর নামেই চিনে সবাই বারো টুকরা। তখন ওর লগে আমার একটা কোট দিল, তো করে আইলাম যখন তখন ওর লাগে ভালো একটা সম্পর্ক হয়েছে। ওই জেলেও দেহ একটা শান্তি নাই, মানে ওই জেলের ভিতরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঢাকার থেকে আসামি মনে করেন টিকতে না পাইরা থাকতে না পাইরা, তখন কি করে করে সব চালান করতেছে ঢাকার থেকে।
ওকে,
ঢাকার থেকে চালান দিয়ে যাচ্ছে কই কাশিপুর এক নম্বর দুই নম্বর, আর তিন নম্বর জেলে হলো মহিলা, চার নম্বর জেলে হলো বর্তমানে ফাঁসির সেল। তো যাই হোক, ওই জায়গাও দেহ থাকায় কষ্ট হইতাছে। তো পরে আমি মেয়াদ ইয়ারে টাকা দিলাম, ডিপুটি জেলারে টাকা দিলাম যে ভাই আমারে আপনি ঢাকার বাইরে পাঠাই দেন। আর যখনই আমার কোনো জায়গায় মানে পাঠাইয়া দেয় তখন কিন্তু পায়ে ডবল বেরি থাকে, বেরি লাগানোই কিন্তু থাকে, বেরি কিন্তু খুলে না, আর আমি যখন ওই জেলে পৌঁছায় যাবো গা তখন বেরি খুলে দেবে। তো এই মুহূর্তে আবার টাকা দিয়ে ট্রান্সফার হলাম কই ফরিদপুর, ফরিদপুর যাওয়া ছিলাম। মানে এভাবে আমি আমার ঘুরতে 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 আমার যে মনে করেন তিনটা বছর গেছে এটা আমি কইতে পারবো না, আমার তিন বছর পার হয়ে গেছে, আমি শুধু জেলের ভিতরে ঘুরছি। এটা আবার এক বড় বাড়িতে শিখছি, যদি কোনো জেলে ছয় মাস থাকো শুনতে ট্রান্সফার হয়ে যাস তাহলে মনে করো তোর নামই গাইবো মেনছি ওই জায়গায়। যেমন দেখা গেছে ঢাকার ট্রেনে জাগর লগে ট্রান্সফার হয়েছি, ওরা কইতাছে কিরে রহিম তুই আমার তুই যাবি গা, আবার কাশীপুর এক নম্বরের তে যা দুই নম্বরে যখন ট্রান্সফার হয়েছি ওরা কইতাছে কিরে তুই আমার তুই যাবি গা, এরকম। তো আমার তিন বছর কিন্তু এইভাবে এইভাবে কেটে গেল গা, আমার স্ত্রী অনেক কষ্ট করতেছে ছেলেটা নিয়ে। তো তখন ওই মুহূর্তে আমি আমার সবটি মামলা ক্লোজ হইল। তো ক্লোজ হওয়ার পরে আমি সারা পাইতাছি লাস্ট পর্যায়ে আমি ফরিদপুরের আবার কিন্তু আমার কাশীপুরে পাঠানো হয়ে গেছে, আমার ডাইরেক্ট কাশীপুর চালান করে দিছে, আমারও ডাকায় নিয়ে আমার বেরি লাগাই দিছে, গাড়িও রেডি, আরো আসামি আছে ফরিদপুরে ডাইরেক্ট কাশীপুর। মানে আমি বেরি যখন লাগাই দিছি তখন কি ব্যাপার, বেরি লাগাই দিলেন কই যেতেছি, কয় তোমার চালান হয়েছে তুমি জানো না, কাপড় চোপড় রেডি করো, কাপড় চোপড় সব রেডি, আইলাম চালানে। এই জায়গায় আমি এই জায়গায় মনে করেন সর্বোচ্চ 15 দিন ছিলাম, 15 দিন পরে দেখি যে আমার বেরিয়ে গেছে।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা আরো একবার, আমরা বিরতির পরে ফিরে আসতে চাই। ওর জীবনের পরিণতিতে আমরা রয়েছি এবং বর্তমানে ও কি অবস্থায় আছে, কি করছে, সবকিছু নিয়ে আমরা জানবো ঠিক বিরতির পরপরই। রাত একটা টাইম চেক, তারপরে ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 90.2 এ। আব্দুল করিম নামের যে মানুষটি আজকে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলছে, তার জীবনের উপলব্ধি থেকে সেই জীবনের অপ্রিয় সত্যগুলো অনেকেই হজম করতে পারছেন না। অনেক রকমের কমেন্টস আমরা ফেসবুকে পাচ্ছি, সেগুলো আমরা পড়তে চাই, তবে সেটা অনুষ্ঠানের শেষের দিকে। আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradio fm89.2। ওখানে গেলে আপনি ওর ছবিটা দেখতে পাবেন। আমরা ঠিক একটার সঙ্গে সঙ্গে ফিরে আসছি আবারও যাহা বলিব সত্য বলিবতে।
যাহা বলিব সত্য বলিব।
সময় এখন রাত একটা। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে এবং আরজি কিবরিয়ার সঙ্গে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে রয়েছে আব্দুল করিম। আমরা তার কাছে আবারও ফিরে যেতে চাই এবং সেই ফাঁকে আপনাকে একটি SMS পোলের মুখোমুখি করতে চাই। এখন পর্যন্ত আপনি যা শুনেছেন তা কতটুকু বিশ্বাসযোগ্য মনে হয়েছে আপনার কাছে, আমরা একটু টেস্ট করে দেখতে চাই। আপনি যদি মনে করেন যে আব্দুল করিম যা বলছে তার সব সত্য, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি মনে করেন যে না, কনফিউশন আছেন আপনি, তাহলে লিখবেন নো। লেখার নিয়মটি হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে ঝটপট 2221 নম্বরে। একটু পরেই আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। হ্যাঁ, তারপর কি হলো?
তো তারপরে আমি ঢাকায় আসার পরে আমি জানলাম যে আমার একবারে মানে মামলা সবগুলো হয়ে গেছে, এখন আমি বেরোতে পারব। তো আমার উকিল মানে অলরেডি বইলেও দিল, উকিল লোক পাঠাই দিছে ওই জায়গায়, কাশীপুর লোক পাঠাইছে যে আব্দুল করিম তোমার সব জামিন হয়ে গেছে মামলা।
আর আপনার সাথে যে বন্ধুরা ঢুকেছিল 20 জন, ওরা কি, ওদের কি অবস্থা?
ওরা কি হালে মানে আমি ঢাকার থেকে যাওয়ার পরে ওরা কি হাল আছে এটা আমি খবর নিতে পারতাছি না, কারণ আমি তো ঢাকার থেকে ওদের রাইখা, ঢাকায় ওদের রাইখা আমি ট্রান্সফার হয়ে গেছি।
আচ্ছা,
তো আমি সব জায়গায় ঘুরা গাইরা আমার কাশীপুরে আমার শেষ। তো কাশীপুরে যাই আমি আবার পাইছিলাম, দুইটা বলা পাইছি ওই জায়গায়, ওদের ওই জায়গায় আবার হেল্প করছি। তো আমার লগে যারা ছিল মানে জেলের ভিতরে আমার লগে যারা ছিল ওরা সবাই আমার কাছ থেকে হেল্প পাইছে। তো আমি 2009 মনে করেন নয়ের প্রথম দিক দিয়ে আমি মানে 8-এর শেষ দিক দিয়ে বাইরে হয়েছি, আমার সব মামলা ক্লোজ হয়ে গেছে। তো বাইর হইলাম, আমি বাইর হওয়ার পরে আমার ওই সেই হারুন, সেই হারুনের সাথে আমার আবার দেখা। সেই হারুন আমার বলতাছে যে কি কি করলা, আমি যা করছি জীবনে তা সব ভুলে গেছি, 3 বছর যখন আড়াই গেছে জীবন তো সব ভুলে গেছি, তুই আমার যদি 120,000 দেশ আমি আর ওই জায়গায় যেতে রাজি না। তখন সে আমার অনেক রিকোয়েস্ট করছিল এবং জাফর ভাই, তারপরে আরো অনেক বস আছে, মিরপুরের এক লোক ছিল নাম আক্তার ভাই, ঠিক আছে, প্রচন্ড পরিমাণ তার কাছে প্রচন্ড পরিমাণ লোক আছে। সে একটা ব্যবসায়ী, চোরাকার বাড়ির ব্যবসায়ী, আপনি যত বড় গাড়ি এর কাছে নিয়ে যাবেন 2 মিনিটে দেখবেন নাই ফাঁকি হয়ে গেছে। ওই লোক যখন মিরপুর থানা, আপনি কোন সময় যদি মিরপুর থানা যান দেখতে পারবেন পুরো মিরপুর থানাটা ভরা শুধুই রিক্সা। ও যখন ধরা গেছে তখন ওর মানে ওর সাথেই রিকোভারি পাইছে 200 রিক্সা, তারপরে ফেন্সির বোতল, মদের ব্যবসায়ী, মানে সব পদের ভিতরে জড়িত। তো আমি তখন আমি 2009 যখন বাইরেছি তখন আমি সব পথ ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে আমার আমার বাল বাচ্চা নিয়ে আমি সুন্দর একটা পরিবেশে আসছি, ভালো থাকতাছি। তো আমি ওই মুহূর্তে আমি আমার কোনো কাজ নেই, আমি কোনো কাজ করতে পারতাছি না। তখন আমি সেই জায়গায় বাইরে হওয়ার পরে 10-12 দিন মানে একদম অসুস্থ হয়ে গেছি, 3 বছর তো বাইরের আবহাওয়া পাই নাই।
আপনি যখন বের হলেন ওই মুহূর্তে আপনার কেমন লাগছে?
ওই মুহূর্তে তো আমি মনে হইতেছে যে আমি একটা দোজকের থেকে বাইরে এলাম, যে জীবনে কি করলাম, কি করে আজকে এই জায়গায় এলাম, কেউ কেউ রে কইতে পারলাম না, না পারলাম সইতে, না পারলাম কইতে, মানে কোনো পদেই না। তো আমার স্ত্রী আমি এখনো মানে তার কাছে ঋণী, কি কারণে যে সে আমার পিছে প্রচন্ড পরিমাণ খাটছে। আপনি বিশ্বাস করবেন না ভাই যে সে এমনও দিন গেছে গ্যান্ডারিয়ার থেকে আপনার জজ করে 4 বার আপ ডাউন করছে, সকাল থেকে নিয়ে আপনার বিকাল পর্যন্ত আমি যতক্ষণ করেছিলাম, তাও পায়ে হাইটা, তাও বাচ্চা কোলে নিয়ে। তো যাই হোক, বাইরে ভালো আছি এখন, মনে করেন কোনো কাজ নেই, আমি নিজেই এখন রিক্সা চালাইতেছি, রিক্সা চালাইতেছি, খাইতেছি।
কবে থেকে রিক্সা চালানো শুরু করলেন?
2009 সাল থেকে, আমি জেল থেকে বাইরে হওয়ার পরেই কিছুদিন মানে মাসখানেক পরের থেকেই। তো আমার শ্বশুর বাড়ির আর্থিক অবস্থাটাও তেমন একটা ভালো না, তারা তারপরও তারা আমার অনেক হেল্প করছে, তারা মানে রিক্সা নিয়ে দিছে, আমি চালাইতেছি। তো চালাইতেছি মনে করেন এভাবে আমার 2009 সালও গেছে, আমি খুব ভালো আছি। তো 10 সালের প্রথমে আমার আরেকটা মেয়ে হয়েছে। তো মেয়ে হওয়ার পরে আমি তখন ভালোই মোটামুটি, কিন্তু তখন আবার আরেকটা জিনিস ছিল যে এক রিক্সাওয়ালাকে আমার সম্পর্ক হয়েছে, মানে ভালো সম্পর্ক, এক জায়গায় বইয়া চা টা খাই সবসময়। তো ওর লাগে আমার খুবই ভালো সম্পর্ক। তো ওর বাড়ি হলো ফরিদপুর, ওর নাম বাদল। তো ও একদিন কইলো দোস্ত বাসায় চলে। তো বাসায় যাওয়ার পরে ও আমার একটা মেয়ে দেখাইলো, মেয়েটার নাম ছিল পুতুলি। তো ওর আমার দেখাইলো, বললো যে দোস্ত মেয়েটা খুবই ভালো, ব্যবহারও ভালো, খুব সুন্দর, চলাফেরাও ভালো। তো ওই মেয়েটার দেখা কিন্তু প্রচন্ড ভালো লাগছে ভাই, মানে নিজের অজান্তেই না ওর প্রতি একটু দুর্বল হয়ে যেতেছি, কি মন জানি একটা। তো আমি কি করতেছি যে আমার এদিক দিয়ে কিন্তু এই যে আমার আবার আরেক মনে করেন আউল্লাগা শুরু হয়ে গেল, ওর পিছিয়ে মনে করেন শ্রম দিতে আছি, এদিক দিয়ে আমার সংসারের প্রতি আমার কোন নজর নাই, সংসারে কি হন আবার এটা ভালো লাগে। আমার যে 2টা সন্তান আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, এই কথা আমার কোনো মনেই নেই। আমি সারাদিন কাজ করি, ঠিক আছে, কাজ করার পরে তো কি করি, সন্ধ্যার পরেই বন্ধুর বাড়িতে যাই, বন্ধুর বাসায় যাই, বয়ে থাকি, আড্ডা মারি ওর লগে রাইতে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত। কিন্তু আমার যে একটা মদের নেশা ছিল এটা আমার এখনো আছে, প্রায় সময় আমি আমার ঘরে বয়ে খাই, আমি বাহিরে কোনো জায়গায় খাই না, মানে আমি সুখীন, মন চাইলে খাইলাম না মন চাইলে নেই, যে খাইতেই এমন কোনো কথা নেই। তো ওই বন্ধু যে জায়গায় থাকে ওই জায়গা আবার হলো আপনার, আমি থাকি গ্যান্ডেরা বাজার, ও থাকে হলো জুরাইন, ওই জায়গা কিন্তু মদের বার আছে। তো প্রায় সময় আর হতে যখন রাত্রে 11টা 12টা বাজে ফিরি তখন ওই জায়গার থেকে একটু করে খাই। তো চলতে আছে বিগত মেয়ের সাথে মনে করেন আমার অনেক দিনের সম্পর্ক, বিগত 6 মাস আল্লাহকে সম্পর্ক হয়ে গেছে। তো আমার ফ্যামিলি কিন্তু জানে না, তো বড় ফ্যামিলি ওরা সবাই বাড়িতে গেছে বেড়াইবার। তো ওই দিনকে আমি সিরিয়াসলি অসুস্থ ভাই, আমার অবস্থা করুন, মানে আমি এমন একটা পরিস্থিতি আমার, আমি কিন্তু সবারে ফোনে কইতাছি যে আমার সবাই মাফ করে দাও, আমার নিজের কাছে অবিশ্বাস হইতাছে যে আমি আজকে রাইতের পরে আর বাইসা থাকবো না, কি মন জানি ভাই এটা, মানে একদম আমি পুরো পাগলই হতাশ হয়ে গেছি। তো আর চোখের পানি মনে করেন কোনো পর্যায়ে থামায় রাখতে পারতাছি না, এদিক দা ঘরে মনে করেন আমার ফ্যামিলিও নাই, এরা সবাই বাড়িতে। তো ওই মেয়েটার সাথে আমার রিলেশন চলতেছে ফোনে, আমি ওর জন্য আরো একটা এক্সট্রা ফোন কিনছি, মোবাইল কিনছি পুতুলের লেগে, সারাদিন ওর সাথে আমি কথা বলতেই থাকি, এমনও দিন যায় যে 200-300 মিনিট আল্লাহ কথা কইতেছি। তোর ফোন দিলাম, ও আমার বলতেছে যে এখন কি আমি আসবো বাসায়, তো আমি বললাম না এখন বাসায় আসার দরকার নেই, রাত্রে বেলা তুমি বাসায় আইবা মানুষ একটা খারাপ কথা বলতে পারে। তো পরের দিন আপনার লগে দেখা করেন।
এই পুতুলি আপনার বন্ধুর কি ছিল, সম্পর্কে কি হতো?
বন্ধুর সম্পর্কে কিছু না, কিন্তু একই বাড়িতে ভাড়া থাকতো।
পুতুলি কি করতো, গার্মেন্টসে কাজ করতো?
না, কিছু করতো না, মানে আগে হয়তো করতো, কিন্তু আমি যখন থেকে ওরা দেখছি তখন থেকে ও কোনো কাজ করতো না, হালকা পাতলা লেখাপড়া করছে।
পুতুলি বাবা মা থাকতো ওখানে?
হ্যাঁ, বাবা মা থাকতো, বাবা মা এবং ওর বড় ভাইরা আছে দুইজন থাকতো। তো যাই হোক, ওর সাথে তো আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, না মানে আমি এমন একটা পরিস্থিতির ভিতরে আছি যে আমি ওরও ছাড়তে পারতাছি না, আমার এই ফ্যামিলিও ছাড়তে পারতাছি, মানে ওরে কোনো পর্যায়ে বলতে পারতাছি না, যত চেষ্টাই করি না কে আমার ওরে বলতে চাই পারি না।
পুতুলি এটা জানতো যে আপনার ফ্যামিলি আছে?
হ্যাঁ, পুতুলি সব জানে।
জানার পরে সে কি ধরনের অ্যাটিটিউড করতো আপনার সঙ্গে?
সে মানে সে আমারে সব সময় একটা কথা বলতো যে দেখো আমি তো তোমার সাথে ভালো কোন কথা বলি, যদি ভালো কথা বলতাম তাহলে তো তুমি আমার মনে কি করতাম জানি।
ওকে পছন্দ করতো আপনাকে?
হ্যাঁ, অবশ্যই পছন্দ করতো।
ওকে বিয়ে করতে চাইতো?
হ্যাঁ, বিয়ে করতে চাইতো।
আপনার সংসার আছে জানার পরেও আপনাকে বিয়ে করতে চাই?
হ্যাঁ। তো এর ভিতরে আরেকটা কারণ ছিল যেটা না বললেই না, সত্য কথা যেহেতু সত্যি বলতেছি, তার সাথে সম্পর্ক তো এখন মনে করেন মানে এর মাঝে হয়েছে কি, তারে তার ফ্যামিলি মানে জোরজবস্তি এক জায়গায় বিয়া দিছে। জোরজবস্তি বলতে কি মানে ছেলের পক্ষ থেকে মানে এলাকার কিছু আছে না, যেমন বড় ভাই ঠোর ভাই এরা মনে করেন ঠেকায়া মেয়ের মায়ের মেয়েটারে বিয়া দেওয়া হয়েছে, পোলাটা ছিল বাউইন। তো ওই লোকটা খাটো, যার কারণে মানে ওর একটা মন মানসিকতা নাই এবং কি ওর ফ্যামিলির চাপের কারণে ওর কিন্তু বিয়া হইতে হয়েছে। যাই হোক, কিন্তু আমি ওইগুলো সব জানি, আমি তার প্রতি কিন্তু তার প্রতি খুবই মানে দুর্বল। সে আমারে যদি বলে যে তুমি এই জায়গায় আসো, আমি এমন দিন গেছে ভাই বিশ্বাস করবেন, আমি 5 ঘন্টা ওর জন্য দাঁড়াইছি, 5 ঘন্টা দাঁড়ায় চোখের পানি পড়তেছে, কান্না করতেছি। ওর এক বান্ধবী আছে, ওর আমি ফোন দা বলতেছি, বান্ধবী না মানে বাগ্নি হিসাবে, ঠিক আছে, ওই মেয়েটার ও মা ডাকে আবার ও আর বাগ্নি ডাকে, মানে তো মানে ওরা মজা করে ডাকে আর কি। ওর বিয়ে হয়েছে, সব হয়েছে, ও আজ জানে আমার ফ্যামিলি আছে, সংসার আছে। তো এই মুহূর্তে মানে আমার মাথায় কিছু কাজ করে না, ঠিক আছে, আমি কি করবো, মানে আমি নিজেই দিশা পাইতাছি না। তো ওরে নিয়ে কিন্তু আমি প্রতি সপ্তাহে কিন্তু ওরে নিয়ে আমি কিন্তু ঘুরতে যাই, যেমন দেখা গেছে কোন সপ্তাহে যদি চিড়িয়াখানা গেছি তারপরের সপ্তাহে বোডালিকান কাটে, এদিক দিয়ে আমার সংসারে কিন্তু করুণ পরিণতি হইতেছে। কিন্তু আমার স্ত্রী এখন শুনতেছে, তো যাই হোক সে জানতেছে যখন, কিন্তু সে পরে জানছে আবার এই বিষয়টা, কিন্তু সে পরে জানছে মানে এটা নিয়ে পরে একটা গ্যামজাম হয়েছে, মানে হয়েছে কি তারা বাড়ি থেকে যখন আসছে আমি সিরিয়াস অসুস্থ বললাম না যে আমি মনে করেন পুরো কান্নাকাটি করতেছি। তো পরের দিন মানে আমি ওই দিনকে আবার ওগরে ফোন দিয়ে আমি লঞ্চ উড়াইছি যে তোমরা তাড়াতাড়ি লঞ্চ উড়ো, আমার অবস্থা ভালো না। তো মানে বাড়িতে মা মা বাবা সবার সাথে কথা,
তখনও আপনি বাড়িতে যাননি?
না, বাড়িতে তারপর আমি বাইরে হওয়ার পরে
বাড়ি গিয়েছিলাম। কত বছর পরে বাড়ি যাবো?
কত বছর পরে? আপনার 1999
সালে আপনি ছাড়লেন,
2009
তার মানে আপনি প্রায় 10-11 বছর পরে।
10-11 বছর
চিনতে পেরেছি আপনাকে।
হ্যাঁ, আমার মা, আমার মা তো আমারে চিনব না, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে ধারে পেটে রাখছে ও ঠিকই চিনবে। বাবা না চিনবে, বাবাও চিনছে মাও চিনছে, কিন্তু বাবা আমারে এখন, আমি তো কোন এক সময় আমার বাবারে ভয় পাইতাম, কিন্তু এখন আমার বাবা আমারে ভয় পায়, আমার বাবা এখন আমার দেখলে ভয় পায়, কিন্তু কোন এক সময় আমি তারে ভয় পাইতাম। সে আমার 18 বারই দূরে গ্রামে মারছে, সে এখন আমার দেখলে মানে ঘরে থাকে না, নাইলে অন্য কোনো জায়গায় চুপ করে থাকে, কারোর সাথে কথা কয় না। আবার যখন দেখা যায় আমি ঘরের ভিতরে ঘুমায় রয়েছি, তখন সে আয় চুপে চাপে করে ভাত খাইবে ঘুমায় থাকবো, মানে কারোর সাথে কথা বলবো না, মানে আমি যতক্ষণ ঘরের ভিতরে আছি।
আচ্ছা, তারপর
তো তারপরে
লঞ্চে উঠলো কি ফ্যামিলি কি আপনার কথা শোনার পরে?
হ্যাঁ, আমার কথা শুনে তারা নগদে উঠছে, লঞ্চে উঠছে, তো তারা আইতাছে, তো আসছে তারা, পরের দিন সকালবেলায় আসছে। তো আসার পরে আমার ফ্যামিলি জানতে পারছে, মানে আমি তো ওই রাত্রে, যে রাত্রে মানে আমার অবস্থা পুরাই খারাপ, ওগুলো আমি লঞ্চে উড়াইছি, আর ওই রাত্রে তো আমি সারা রাত্রে ওই মেয়ের সাথে কথা বলছি ফোনে। তো আমার বিশ্বাস যে আমার পাশের ঘরের একটা মহিলা ছিল, ওই মহিলা ওর কাছে সব বলছে যে তোমার জামাই তো সারা রাত্রে কি তোমার লগে কথা বলছে? তখন ও বলছে না, আমার লগে তো মাত্র 2 মিনিট কথা বলছে। তাহলে সারা রাত্র কার সাথে এত কথা বললো, এত সুন্দর কথা। তার মানে তার আগে আমার স্ত্রী আমারে মাঝে মাঝে মনে করেন যে ই করতো, আপনার মাইন্ড করতো যে আমি যখনই ফোন আইতো তখন ঘর থেকে বাইরে চলে যেতাম, কারণ ঘরে বাইরে তো কথা কওয়া সম্ভব না। যে বাড়িতে থাকতাম ওটা দুতলা, কিন্তু একটা ছাদ আছে, ওই ছাদের উপরে বসে বসে সারা রাত্র ওর সাথে কথা বলতো। তো তখন সে মাইন্ড করতো কিন্তু বুঝতো না, ওই দিনকার সে 100% শিওর। তো পরের দিন সকালবেলা সে ওই মেয়ের বাড়িতে যায় হাজির। তো বাড়িতে যায় হাজির বলতে কি, আমার ওই বন্ধুর ঘরে কিন্তু গেছে, যেই বন্ধুর সাথে মানে যার যার জন্য আজকে আমি ওরা চিনলাম পুতুলি, যার কারণে ওর লাগে আমার সম্পর্ক, ওই বন্ধুর ঘরে যায় উঠছে। তো কি এক কথা নিয়ে নাকি আমার ফ্যামিলি আর ওই আমার ওই বন্ধুর ফ্যামিলি ওরা দুজন মিলে ঝগড়া লাগছে, ঠিক আছে, যে তুই কেলেগা তো আমার জামাই এরকম হইলো, কেলেগা তরাক বানাইলি, এই বিষয় নিয়ে তারা ঝগড়া বিবাদ করে চলে আসছে। এখন আমার তো মাথার থেকে ওই ভূত নামতেছে না, কোনো প্রকারে নামতেছে না, মানে আমি আমার সবকিছু আমি তার জন্য সব ত্যাগ করতে পারি, কিন্তু সে আমার একটা কথা বলছে ভাই যে আমি নাকি তারে তাবিজ করছি, কিন্তু আমার কাছে মনে হয় যে সে আমারে তাবিজ করছে, মগর আমি আমার সংসার থাকতে, ফ্যামিলি থাকতে, আমার বাচ্চা থাকতে, তারপর আমার ফ্যামিলি, আমি যে কোনো মুহূর্তে আমি ওরে বলছি যে তুমি করে দাও, আমি অগর ছাড়া দিতে পারি, মগর তোমার সাথে পারো যে কোনো পরিস্থিতি শিকার। তখন এই মেয়েটা সে মানে আমার সাথে রাজি, সবকিছু করতেছে, সবকিছু ঠিক আছে, আমরা সবই চলাফেরা ঠিক আছে। তো ও আমার সাথে কথা ছিল যে 5 তারিখ চলে আসবো
আমার বাড়িতে।
হ্যাঁ, আমার বাসায় তোর জন্য আমি এক্সট্রা এক জায়গায় বাসা নিচ্ছি। তো এর মাঝে কি জানেন, আমি এর জন্য আরো একবার আর একটা পাগলামি করছি, এটা জীবনে মানে চরম একটা ভুল করছি। সে ভুলটা হইলো কি, যে আমি কোম্পানিতে ভাই চাকরি করতাম ঠিক আছে, আমার মানে আমি এত ভালো ছিলাম, আমার আমার মালিক এত ভালো ছিল, সে আমার খুবই ভালো জানতো, মানে তার একটা বিশ্বাসের জায়গাতে আমি আসিলাম, 2-4-10 লাখ টাকা মানে তার 20 লাখ টাকার মনে ইনভেস্ট, সে পুরাটা দায়িত্ব আমার উপরে ফালাই রেখে চলে যেত, কিন্তু আমি ওই বিশ্বাসের ঘরে একটা চুরি করছি। চুরিটাই যে ওর লাগে আমার যখন এত রিলেশন ঠিক আছে, মানে ওরে নিয়ে আমি এক দেশে যামুগা, এরকম একটা পরিস্থিতি কল্পনা। তো তখন ওই মুহূর্তে আমি কি করলাম, যে আমার কাছে 7-8 লাখ টাকা ছিল, কিন্তু আমি তখন কিন্তু কোনো টাকা নিই নাই। তো পরে কি করলাম, ওর লেগা মানে ওর কথায় ও বলছে ঠিক আছে চলে আহ, ওর কথা এরকম এক কাম করছি, মানে আমি ওই লোকের 1 লক্ষ টাকা লয়ে আমি ঢাকার থেকে ত্যাগ করছি, আমার এই ফ্যামিলির আইগা, আমার ফ্যামিলিও আমি ফালাইতে গেছি। তো তার জন্য কি করলাম, নগদে আমি 1 লক্ষ টাকা নিয়ে নগদে রাতারাতির ভিতরে আমি সিলেট হবিগঞ্জ মানে আমি কোন জায়গায় দাঁড়াই নাই, সিলেট হবিগঞ্জ তো নগদে চাঁদপুরে তার জন্য বাসা নিলাম, মাল সামানা কিনলাম, আমি ওই জায়গায় আমার 30,000 টাকা শেষ, আমি মালিকের কিন্তু 1 লাখ টাকা নিয়ে গেছি, অলরেডি আমার বাসায়ও সমস্যা হইতেছে। তারপরে আমি যখন মানে ফোনে যোগাযোগ করলাম, তখন আমার কাছেও কিছু টাকা ছিল আগের, মানে আমি যে ওই জায়গায় টাকা নষ্ট করছি এটা কেউ জানে না বিষয়টা, আজকে সবাই জানতেছে, আমার ফ্যামিলিও দুজনেই কিন্তু শুনতেছে। এখন আমি ওই জায়গায় তার জন্য ঘরে মাল জিনিস কিনলাম, কিনার পরে সে আমার বললো কি ঠিক আছে আসবো বইলা, সে আর আসেনি, সে আমার বললো আপনি ঢাকায় আসেন, মানে আমার নিয়ে ছিল যে আমি চাঁদপুরে গেছি তো গেছি, টাকা আমার কাছে আছে তো আছে, আমি আর ঢাকায় আসবো না। তো যাই হোক, সে আমার বলতেছে আপনি ঢাকায় আসেন। তো আমি ওই মুহূর্তে আমার মালিকের সাথে আমার কথা হয়, তো কথা হওয়ার বলে মালিক মানে এমন একটা চাপ সৃষ্টি করে যে আমার পরিবার কিংবা আমার বড় ভাই এগুলো নিয়ে মানে অফিসে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে অনেক কথাবার্তা হয়, সে একটা সাদা কাগজে একটা সিগনেচার রেখে দেয়, আমার স্ত্রী একটা সিগনেচার করে আর আমার বড় ভাই একটা সিগনেচার করে। তো তখন আমার স্ত্রীর সাথে কিন্তু আমার কানাডা ফোনে মানে যোগাযোগ আছে, এটা কেউ জানে না বিষয়টা, আমার ভাইও জানে না। তখন আমি তারে 10,000 টাকা দিছি আমার স্ত্রীর, যে তোমার 10,000 টাকা আমি পাঠাই দিলাম বিকাশে, তুমি এই টাকাটা দিয়ে তুমি আস্তে ধীরে টুকটাক করে চলতে থাকো, ঠিক আছে? আর আমি যে টাকাটা পাঠাইছি এই কথাটা কারোর বলল না, তখন সে বলে নাই অবশ্য। আর আমি যে মালিকের টাকাটা নিয়ে আসছি ওই লোকরে আমি নগদে 80,000 টাকা বিকাশ করে দিলাম, কিন্তু তার টাকা আমি ভাঙছি সর্বোচ্চ 20,000 টাকা। সে আমার 20,000 টাকা এখনো পাও না, কিন্তু আমি তার কাছে একটা চোর হয়ে গেছি। মানে অবিশ্বাসীয়, মানে বিশ্বাসের ঘরে মানুষ কয় না যে বিশ্বাসের ঘরে চুরি করতে নাই, কিন্তু আমি কিন্তু ওই ঘরে এই কামটা করছি, চুরিটা করছি। যাই হোক, এখন ওই কাজ করছি, এখন আমি ঢাকায় আসবো না। ও আমার অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করে ঢাকা নাইলো যে তুমি ঢাকায় আসো, এই মেয়ে আমার রিকোয়েস্ট করে ঢাকা নাইলো। তো আসলাম, ঢাকায় আসলাম, তারপরে কি করলাম, সে আমার বলতেছে যে আমরা 5 তারিখে চলে যাবো, মানে ইলেকশনের দিন, কারণ ওই দিনকে সবাই ভোট নিয়ে ব্যস্ত থাকবো, তুমি আর আমি চলে যাবো। তো সে কি করছে, সারাদিন আমার এক জায়গায় দাঁড়া করে রাখছে, আমি সারা রাত দিন ভাই দাঁড়ায় রয়েছি। সে কি করতেছে, সে আপনার ভোটে সারাদিন ওই জায়গার একটা কর্মী হিসাবে খাটছে।
আচ্ছা,
ভোট কিন্তু সেও দিছে, সারাদিন সে ওই জায়গার কর্মী হিসাবে খাটছে, কিন্তু সে আমার সাথে দেখা হয়। তো 6 তারিখে, মানে 5 তারিখ তো ইলেকশন হয়ে আছে, 6 তারিখে সে যখন আমার কাছে আসবো তখন সে আমার বললো ঠিক আছে আপনি বিকালে আসেন। তো বিকালে আসলাম, বিকালে আসার পরে সে আমার সাথে চলে যাবে। এই মুহূর্তে মানে তার তো ফ্যামিলির কেউ জানে না, তার ফ্যামিলির কেউ জানে না, আমার ফ্যামিলির কিন্তু কেউ জানে না যে সে আমার সাথে আসতেছে কিংবা আমি তারে নিতাছি। তো এই মুহূর্তে সে যখন বাসা থেকে চলে আসছে, এসে আমার সিএনজির ভিতরে উঠছে, তখন তার মা তার পিছে পিছে দৌড়ে আসছে। কিন্তু তার মা, মানে আমি ফোনে তার সাথে যতদিন রিলেশন সম্পর্ক এটা কিন্তু কেউ জানতো না, ওই দিন কা তার মা প্রথম আমার দেখছে। তো দেখার পরে মানে ওর মা পুরা হতাশা, মানে পাগল হয়ে যেতেছে, তোর নামায় রাইখা দিবো, এই মুহূর্তে ওরা নামায় রাইখাও দিছে। আর ও বলতেছে যে ঠিক আছে এখন যাওয়া যাবে না, আপনি আমি নামা যাই, আপনি বাসায় চলে যান। তখনও কিন্তু আমার দিয়ে আর একটা বাসা নেওয়া হয়েছে, মানে আমি তো চাঁদপুরে ওই যে মাল জিনিস কিনছি টাকা দা, আমি কিন্তু ওইগুলো ফালাই রেখা চলে আসি ওই জায়গার থেকে, ওগুলা কিন্তু এখন ওই বাড়িওয়ালা খাইতেছে। তো তারপরে এখন কি করলাম, এখন টাকা পয়সা নাই, তারপরে যেভাবে হোক মনে করেন যে ওর কথার অনুযায়ী ও যখন আমার বলছে হ্যাঁ যে ঠিক আছে তুমি বাসা নাও আমি চলে আসব 5 তারিখে, তখন ওর জন্য আমি আবারও আমার পকেট থেকে, মানে যে কোনো ভাবে হোক আমি নিজের কাছ থেকে নিজে গোছায় গাছে 24,000 টাকার মতো আমার কাছে আছে। আমি 24,000 টাকা নিয়ে অলরেডি আমি বাসার থেকে বাইরেছি, মিরপুর 1 নম্বরে ঘর নিছি, 2 নম্বরে ঘর নিয়া তার জন্য মাল জিনিস কিনছি, সব কিনছি। তো সে কি করছে, সে মানে এর ভিতরে সে আর আসবে না, এরকম একটা মানে পরিস্থিতি, সে আর আসবে না। তখন সে মানে আমারে এমন কিছু বাধ্য করাইছে ভাই, বিশ্বাস করেন যে আমি, মানে এই যে কয়েকদিন আগের ঘটনা, 10-12 দিন আগের ঘটনা, যে রাত্রেবেলা আমি তার জন্য বিষ খাইছি। তো খাওয়ার পরে আমি যখন গেন্ডারে স্টেশন, আমি বিষ খাই, মানে আমি নিজেই, মানে আমি তো, আমার তো খবর নাই, আমি রাস্তার ভিতরে পড়ে গেছি, পইরা আমি আমার পা বাদ চলে গেছে, আমার মানে অবস্থা খারাপ। তো আমার এক বন্ধু গাড়ি চালায়, মোটর গাড়ি চালায়, ও আবার কেমনে জানি আমার দেখা বেলাইছে এই রাত্রে, ওরা আমার সবাই ঢাকা মেডিকেল নিয়ে ওরা আমার সুস্থ করছে। তো যাই হোক, সুস্থ মুস্থ করছে, পরের দিন ওর লাগে আমার দেহা। তো ওর বাসায় এক আপা আছে, নাম সাথী। তো ওই মহিলা আবার এই বিষয়টি জানছে, জানার পরে কি করছে যে ওরে নিয়ে আইছে পরের দিন আমার দেখতে আইব। তো আমি পরের দিন, আমি তো সুস্থ, আমি ওই জায়গায় থেকে আমার লাভ নাই, আমার শরীরটা কেলান্তে যাবো, আমি চিন্তা করছি যে বাসার ভিতরে যদি থাকতে পারি তাহলে আমি ভালো থাকতে পারি। তো ওই দিনই সকালবেলা ওই মহিলা ওরে নিয়ে চিড়াখানা আসছে, চিড়াখানা এসে সকালবেলা দেখা সাক্ষাৎ হয়েছে। তো তখন কোনো কথা হয় নাই, সে আমার প্রতি রাগ অভিমান। তো আমি তারে কি করলাম যে দুপুরবেলা আমি তারা ফোনে বলছি যে তুমি কি আমার সাথে দেখা করবা, জীবনে শেষবার, এটাই হয়তো শেষ, আর কোনোদিন দেখা নাও হতে পারে। তো সে বলছে ঠিক আছে আমি বিকালে আসবো। তো সে যখন বিকালে আসছে তখন আমি তারা বাসায় নিয়ে গেছি, আমার বাসায় নিয়ে গেছি। তো পরে কি করছে ওরে, যখন আমি রাত্রে বাসায় নিয়ে গেছি, রাত্রে আমার কাছে ছিল, সকালবেলা ওর মা ওর বোন সবাই মানে পাগল হয়ে গেছে। তো পরে এখন ওরে নিয়ে আসছে ওদের বাড়িতে, মানে ওই দিনই রাত্রেটা শুধু আমার কাছে ছিল, সকালবেলায় আবার ওর মা আর ওই যে আপার কথা বললাম সাথী, ওই আপা যায় ওরে নিয়ে আসছে। তো কি করছে, বাসায় আনার পরে কিন্তু এইদিকে গেমজামটা বাইরে গেছে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে মানে একটা ইজ্জত নিয়ে আটানারানি, মেয়েটার এখন ইজ্জত নিয়ে আটানারানি, কিন্তু আমারে ফোনে বলছে সে নাকি বিষ খাইছে। আসলে কথাটা সত্য না মিথ্যা, মানে এটা আমারে মানে ব্যাকমেল করতেছে যে সে বিষ খাইছে, আসলে সে কিন্তু বিষ খায় নাই, এটা আমি জানি, সব দিক দিয়ে আমি ট্রাই করছি।
তার ফ্যামিলি এখন কি চাচ্ছে, আপনার সাথে সম্পর্কটা না হোক?
না না না, তার ফ্যামিলি তো কোনোদিনই মানে আমার কাছে দিব না, কারণ আমার আর একটা ফ্যামিলি আছে।
আপনার ফ্যামিলিটা জানে আপনি যে কথাগুলো বললেন?
না না, আমার ফ্যামিলি তো জানেই না, আজকে সব জানতেছে, আজকে সব শুনতেছে আমার ফ্যামিলি, ঠিক আছে?
আমার পরে কি অবস্থা হবে আপনি চিন্তা করতে পারেন? আপনার বড় ছেলের বয়স কত?
আমার বড় ছেলের বয়স 7 বছর।
তার মানে সে বুঝে আপনার, তারপরে যে মেয়ে তার বয়স কত?
তার বয়স 4 বছর।
সে কিছুটা হলেও হয়তো বুঝবে। আপনার স্ত্রী তো পুরোটা জেনে গেল?
পুরোটা জেনে গেল।
তো আপনার স্ত্রী?
আমি তো তার কাছে সবসময় ক্ষমা প্রার্থী, সে আমার জীবনে কোনোদিন ক্ষমা করবো না, যে আমার এত অপমান লাঞ্ছনা, মানে আমি যে জেল খাচ্ছি সে আমার জন্য এত কষ্ট করছে, তারপরও আমি মানে আমার হুশ জ্ঞান হইল না, ঠিক আছে? কিন্তু আমি তার কাছে সবসময় ক্ষমা চাই, জানি না সে পারবো কিনা করবো কিনা, এটা আমি জানি না, কিন্তু সে সত্যটা তো জানছে, ঠিক আছে, যে আমি কি করছি, মানে এতদিন আমি তার কাছে বলি নাই, আমি কালকে রাত্রেও তার কাছে আমি বলিনি, শুধু আমি একটুকুই বলছি যে যা কিছু বলুন সব কিবরিয়া ভাইয়ের কাছে যায়, কমে তুমি শুধু শুনবা।
প্রিয় শ্রোতা, এখানে দুটো জিনিস আমরা বারবার বিবেকের কথা বলে থাকি। আমি জানি এই মুহূর্তে ভদ্রমহিলা আমাদেরকে শুনছেন, আমি জানি তাকে কানেক্ট করলে তার যে শক্ট বা কষ্টের অবস্থাটা সেটা কিভাবে এক্সপ্রেস পাবে আমি সেটা জানি, এবং আমি চাই না তাকে কানেক্ট করতে, চাই না এই কারণে যে তার যে রিয়াকশনটা হবে আপনি অনুমান করতেই পারেন। আমি আমি জানি যে তার জায়গা থেকে সে স্তব্ধ, কিন্তু সেটা সেভাবে বলুক, অনেয়ারে মুখোমুখি হোক, আমি সেটা চাচ্ছি না। দুইটা জায়গা থেকে চাই না, একটা হচ্ছে যে তার রিয়াকশনের জায়গা থেকে আমি সেটা চাই না, এক। আর দুই নম্বর যেটা হচ্ছে, যদি একটা পসিবিলিটি থাকে যে সে আজকে যাহা বলিব সত্য বলিব শুনেনি, তাহলে আমি বরং বলতে চাই যে না শোনাটাই বেটার, না শুনুক। যদি এখানে না শোনাটা বেটার এই অর্থে, যদি আমাদের এই আব্দুল করিম যিনি যদি সত্যিকার অর্থেই তিনি বুঝতে পারেন জীবনের এতগুলো ভুল, আর ভুল করার কোন সুযোগ নেই, জীবনের পরবর্তী স্টেপগুলোতে আর কোন ভুল করব না, কারণ প্রত্যেকটা মানুষেরই ক্ষমা করার একটা সীমা আছে, সেই সীমার উপরে নাকি কোনো মানুষই ক্ষমা করতে পারেন না। তার স্ত্রী তাকে ভালো করার জন্য চেষ্টা করেছেন, সবকিছু জেনে জুনে বিয়ে করেছেন, সন্তানের মা হয়েছেন, এবং এত কষ্ট সহ্য করে এই মানুষটার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছেন জেলের বাইরে। সেই মানুষটা জেল থেকে বের হয়ে এসে ভরণ পোষণের জায়গাটাতে বলেন, দায়িত্ববোধের জায়গাতে বলেন, যে কোনো জায়গাতেই বলেন, সেভাবে তার ফ্যামিলিকে সাপোর্টটা দেয়নি, বরং যে মেয়েটার পেছনে ছুটেছে সেই মেয়েটার তো সম্ভবই না তার সাথে, এবং একই সাথে যে সন্তান পৃথিবীতে এসছে তাদের সাথেও সে যে জাস্টিফাইড হয়নি, বা তাদের সাথে যে সে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি, সে তো নিজের মুখে এটা স্বীকার করেছে। সেই জায়গাটা থেকে কি তার যে স্ত্রী সে কি পারবেন তাকে মাফ করতে? সুতরাং আজকের যাহা বলিব সত্য বলিব সে যদি শুনে না থাকে, আমি জানি সে শুনেছে, তারপরেও বলবো যদি শুনে না থাকে তাহলে বরং বেটার, আর যদি শুনে থাকে তাহলে শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে সব সত্য আপনি জেনে গিয়েছেন, সব সত্য, সেই সত্য জানার পরে আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনারই, কিন্তু আপনার হাজবেন্ড তার যদি আপনার কাছে কিছু বলার থাকে সেই বলার জায়গাটাতে আমি এখন জেনে চাই। আপনি আপনার স্ত্রীকে কি বলতে চান?
আমি আমার স্ত্রীকে একটুকু বলতে চাই, ঠিক আছে, যে তোমার পরে আমার জীবনে যে আইছে সে হয়তো কোনোদিন থাকবো না, আমি জানি, আর যদিও থাকে, যদিও থাকে, তো তোমার যতটুকু অধিকার, মানে তুমি বড় হিসাবে তোমার যতটুকু অধিকার ওটুকু তুমি পাইবা, ঠিক আছে, কিন্তু সে ছোট জন, কিন্তু তার ফ্যামিলি কখনো তারে দিব না, আমার যেটা বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস।
যদি দেয় আপনাকে তাহলে আপনি কি করবেন?
দিলে দিলে তো মনে করেন কি করা, দিলে তো এখন আমার একজন, যে কোনো একজন আমার সাথে থাকবো, যে কোনো একজন আমার বাড়িতে থাকবো, এটাই করার থাকবো, কিন্তু আমার যে বড়, যে মানে আমার কাছে বেশি অধিকার, যার মানে যার পাও না, আমি ঠিক মানে দুজনে চালায় রাখবো, ঠিক আছে, কিন্তু যে যতটুক পাও না তারা ততটুকু দিতে, আর আমার বড় ফ্যামিলি আমার তো কোনোদিনও মাফ করবো না, এটা তো আমি জানি, মরার আগের দিনও না, আমি জানি, ঠিক আছে, তারপর আমি তার কাছে সবসময় ক্ষমা করতাম, মাথায় এখনো কিছু খেলে না, এখনো মাথা পুরো অটো, কি করলাম জীবনে, সব শেষ করলাম, মান ইজ্জত সম্মান টাকা পয়সা যা কামাইছি তা তো শেষ, যা করছি তার জন্য তো শাস্তি করলাম, তিন বছর জেলে কাটলাম, কিন্তু নিজের কাছে তো নিজে ওহান প্রতি মুহূর্তে নিজেই মনে করেন মরতাছি, কোনো শান্তি পাইতেছি না, কোনো শান্তি নেই, না আছে নিজের মনে শান্তি, না পারছি পোলা বাইন্ডে, না পারছি স্ত্রী সন্তান, মানে কোনো দিকে কোনো শান্তির ভিতরে আনে নেই, মানে সবকিছু মিলে একটা অশান্তির ভিতরে আছে। কিন্তু এ জায়গা আমার একটা কথা যে মানে ছোট জন সে যে জায়গায় আছে, যে হালে আছে, ঠিক আছে, ভালো আছে, আমি জানি ভালো আছে, কিন্তু সে আমার মাঝে মাঝে ব্যাক মিল করতেছে যে সে বিষ খাইছে, হান করছে, আমি চাই সে এরকম কাজ না কইরা, সে তার ইচ্ছা মতো, সে অন্য কোনো জায়গায় যদি তার শখ থাকে, মানে ইচ্ছা থাকে, সে অন্য কোনো জায়গায় বিয়া হোক, আমার অস্বীকার করছে, আমার কোনো দুঃখ নাই, আমি সারা জীবন তার এই কথা নিয়ে থাকুন, কিন্তু সে সুসাইড যেন না করে, একটুক তার কাছে মানে আমার অনুরোধ, ঠিক আছে।
সুইসাইড কেন করতে চাচ্ছে?
সে সুইসাইড করতে চাইছে এই কারণে যে সে যখন আমার সাথে মানে একটা রাত বাইরে ছিল, মানে আমার বাসায় ছিল, তখন তো তার ফ্যামিলির কেউ জানতো না, এমনকি তার বাড়ির মানুষও জানতো না, এখন সে যখন সবাই জানছে তখন তো ওই জায়গায় সে একটা কালা, কারণ মেয়ে মানুষ সবাই বলতেছে এই কথাটা যে মেয়েটা আসলেই হয়তো খারাপ, নাহলে সে কেন একটা পুরুষের ঘরে
স্বাভাবিকভাবে সে চাপের মধ্যে আছে। আমাকে একটু বলবেন যে আপনার এখন দিন চলে কিভাবে, আপনার আর্থিক ইনকামটা কিভাবে হয়?
আর্থিক ইনকামটা
আপনি এখন রিক্সা চালান
না? এখনো চালাই না, তবে আমি মনে করেন যে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি দুই চারটা গাড়িগুড়ি কিনবো, রিক্সা মিক্সা কিনবো, কিনে হয়তো নিজে একটা চালামো আর দুই একটা ভাড়া ভুড়া দিবো, ঠিক আছে, এভাবেই মানে আর চাকরিও কারো।
বড় ফ্যামিলি কি ঢাকাতে থাকে?
হ্যাঁ, আমার বড় ফ্যামিলি ঢাকাতে থাকে।
ছেলে মেয়ে কোথাও পড়াশোনা করছে?
আমি নিয়ে আসছি আমার কাছে ছেলে, এখন বর্তমানে আমি স্কুলে আমি ভর্তি করছিলাম, কিন্তু ওই জায়গার থেকে তো আবার চলে আসছি, যার কারণে এখন ওই জায়গায় নাই, এখন যে জায়গায় আসছি এই জায়গায় মনে করেন তাদের নিয়ে এখন স্কুলে আবার ভর্তি করাই দেবো নতুন করে।
আমি আপনাকে শুধু একটা প্রশ্ন করতে চাই, পুরো ঘটনা জানার পরে আমরা এখন এক্সপার্ট প্যানেলের যিনি বিশেষজ্ঞ রয়েছেন তার মতামত শুনবো, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আপনার জীবনে এই যে এতগুলো ভুল, এতগুলো অপরাধ, আপনার জীবনে যদি বাবার শাসনটা এভাবে না আসতো আপনি কি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতেন?
না না, কোনোদিনও না, অসম্ভব। আমার আমার একটা জিদ ছিল, মানে ওই একটাই জিদ ছিল যে আমি সত অন্যায় করছি বাবার কাছে। বাবা জিদি মানুষ, ঠিক আছে, আমি তো ওরকম কোনো কিছু করি নাই। সাধারণত জার্সি কারণে সে আমার 18 বারই দৌড়ায় মারলো। আমি আপনার এই কথাটাই বলি যে আমি সকালবেলা তার কাছে টাকা চাইছিলাম যে বাবা 10টা টাকা দাও, তখন সে আমার টাকা দেয়নি, তখন আমি স্কুলে যেতে রাজি হইনি, জার্সি আর তাহলে স্কুলে গেলাম না। ওইটাই কিন্তু আমার অপরাধ ছিল, যে কারণে সে আমার 18 বারই দৌড়ায় গ্রামে, ওই পুরো একটা গ্রাম দৌড়ে আসে, 18 বারই দৌড়ে যখন আমার মারছে, তখন মানে আমার কোনো সেন্স ফেন্স ছিল না।
আচ্ছা ঠিক আছে, তারপরে তো আপনার জীবনটা এরকম হয়ে গেল। এবার আপনি বলেন তো, আপনি যদি সেম ভুলটা আপনার ছেলের সাথে করেন, আপনার বাবা হয়তো আপনাকে 18 বারই দৌড়িয়ে মেরেছে, আর আপনার সন্তান হয়তো বা আপনার বাবার কাছ থেকে, মানে বাবা হিসেবে আপনার কাছ থেকে যতটা পাওয়ার কথা ছিল সেভাবে না পেয়ে আপনার মতোই একটা ভবিষ্যতের দিকে চলে যায়, সেটা আপনার জীবনে কি?
না 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 না, এখন তো মানে প্রায় সময় আমার আমার ছেলে আমার কিছুদিন আগেও বলছে যে বাবা তুমি তুমি যে এগুলা করতেছো এগুলা কি ভালো করতেছো, এ কথাটাই আমার ডাইরেক্ট কইছে। এখন ছোট যে মেয়ে, ঠিক আছে, ও কিন্তু আমি যদি আমার দীর্ঘ বিশ্বাস যে আমি যদি ওর কাছে এক মাস না থাকি তাহলে আর আমার ওই মেয়ে বাঁচবো না।
এত ভালোবাসা আপনাকে,
কেননা ওই মেয়ে সে আমার ছাড়া একটা মিনিটও থাকতে পারে না। আমি যদি ওরে যদি এই জায়গা নিয়ে যেতাম তাহলে ওই জায়গা আমার লাগে সঠিক, মানে পুরো পরিপূর্ণ ভালো থাকতো, কিন্তু ওর মার কাছে এখন আছে, কিন্তু ওর মার কাছে এখন ভালো নেই।
আপনাকে এত ভালোবাসে, সেই সন্তানদের ভবিষ্যৎ যদি আপনার একটা কেয়ারলেস, আপনি যদি তাদের প্রতি কেয়ার ঠিক মতো না করেন, তাদের ভরণ পোষণ যদি ঠিক মতো না দেন, তাদের প্রতি যে অ্যাটেনশন দেওয়ার কথা সেই অ্যাটেনশনটা যদি না দেন, তারাও যদি এইভাবে ভুল করে জীবনে এবং সে ভুলের পেছনে যদি আপনার বাবার মতো করে আপনি দায়ী থাকেন, তাহলে সবচেয়ে বড় পরাজয়টা কোথায় হবে বুঝতে পারছেন?
জি, আমি যা জীবনে তো যা করছি সবই ভুল, এখন যদি আমার সন্তান যদি আমি মানুষ না করতে পারি তাহলে তো আমার এটা আরো চল, এটা মানে
সব ভুলের ক্ষমা হয়তো বা উপরাল আপনাকে কমে করে দিবেন, আপনার স্ত্রী হয়তো আপনাকে মাফ করে দিবেন, কিন্তু সন্তান যদি এই ধরনের হয়ে যায়, আপনার মতে বিপদগামী হয়, তাহলে সেই ভুলের ক্ষমা আপনি নিজেকে নিজে করতে পারবেন না। আপনার শুধু এই জেবিএসবি তে শুধু একটা কথাই আমার বলার জায়গা আছে, বাকি জায়গাগুলোর ইকুয়েশন আপনি নিজে থেকে যে শাস্তি পাচ্ছেন বা আপনার পারিপার্শ্বিক অবস্থা আপনাকে যে শাস্তি দিচ্ছে সেটা আপনি জানেন কত বড় শাস্তি, সেখানে কিছু বলার নেই। আমি শুধু পসিবিলিটির জায়গাটাতে আপনাকে শুধু একটা কথাই বলতে চাই, আপনি যত ভুলই করেন না কেন আপনার সন্তানদের জায়গাতে আপনি কোনো ভুল করেন না, এটা হচ্ছে আমার জেবিএসবি এবং আমার লাখো শ্রোতার পক্ষ থেকে।
আমি আমি এখন আমার সর্বশেষ সিদ্ধান্ত এটাই, ঠিক আছে, আমি যেন আমার তিনটা সন্তান এবং আমার স্ত্রী নিয়ে আমি যেন ভালো থাকতে পারি, আর সে যদি কোনোদিন আসে আমি তার কোনোদিন ফালামো না, মানে অস্বীকার করুম না, আমি তারও ফালামো না।
এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, এখানে অনেকগুলো ভুল আছে, আপনি নিজে স্বীকার করেছেন। আমাদের কথা হচ্ছে যে যত ঝামেলার মধ্যেই আপনি থাকেন না কেন, যত বিপদের মধ্যেই আপনি থাকেন না কেন,
আমার বড় ফ্যামিলি আমার দেখে রাখতে হবে,
বড় ফ্যামিলি এবং একই সাথে আপনাকে যেটা বলতে চাই আপনার সন্তান, আপনার সন্তানরা যেন কখনো আপনার ভুলের কারণে আপনার মতো ভবিষ্যতের দিকে না যায়, শুধু এই একটা কথাই বলার ছিল আপনাকে। আর আপনি একটু আমাদের নর্মাল যারা শোনেন, সাধারণ জীবনযাপন যারা করেন, যারা ভুল এবং অপরাধের ঊর্ধ্বে উঠে থাকার সবসময় চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলবেন যে এই যে সাধারণ মানুষ যাদের এই যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে, বিভিন্নভাবে পড়ে, আমরা দেখলাম সিএনজি তে দুপাশে যে এখন কি বলে খাঁচার মতো লাগানো হয়েছে, ওটা কিন্তু আগে ছিল না, র্যান্ডম সিএনজি তে উঠে এই ধরনের ইয়েগুলো হতো, গেটগুলো, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তাদেরকে সচেতন করার জন্য, যে তারা কিভাবে থাকলে তারা এই ধরনের এই জায়গায়?
মানে আমি এই জায়গায় দর্শক শ্রোতাদের মানে বলার আছে যে ভাই, অপরিচিত কোন লোকে কোন জিনিস খাবেন না এবং নিবেন না।
অনেক অনেক ধন্যবাদ আব্দুল করিম আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে এক্সপার্ট প্যানেল থেকে মুখোমুখি হচ্ছি আমাদের আজকের বিশেষজ্ঞ, যিনি পুরো অনুষ্ঠান আমাদেরকে শুনেছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। আমরা তার মূল্যবান মতামত শোনার পরে আমরা জানিয়ে দেব এসএমএস পোলের রেজাল্ট। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে করিম সম্পর্কে?
জি, আমি সত্যি শুনলাম। আমি প্রথম কয়েকটা জিনিস সবার জন্য চাচ্ছি, সেটা হচ্ছে এই যে অপরাধ জগতে যারা যায় তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড সবারই জানা রাখা উচিত। যদি আমরা সমাজকে, রাষ্ট্রকে অপরাধ মুক্ত রাখতে চাই এবং সব মানুষকে নৈতিক এবং ভালো পথে রাখতে চাই, তাহলে এই অন্ধকার পথে কেন কিছু মানুষ চলে যায় সেগুলি জানতে হবে। প্রথম কারণটা হচ্ছে যে ছোটকালে পরিবারের আমরা যে সন্তান লালন পালন করি, এই লালন পালনে অনেক ত্রুটি থাকে, যার কারণে কিছু ছেলে মেয়েদের ভিতরে হতে পারে যে আচরণগত সমস্যা বা কন্ডাক্ট ডিসঅর্ডার আমরা বলি, হ্যাঁ, এটা দেখা যায়। সেটা হচ্ছে অথরিটোরিয়ান বা অথরিটেটিভ কিছু প্যারেন্টিং স্টাইল আছে, যা যে বাপ মায়েরা খুব কড়া শাসন করে, কর্কশ এবং অত্যন্ত শক্তভাবে নিয়ন্ত্রণ করতে চায় সবকিছু ছেলে মেয়েদের উপর, এবং তাদের কথা তার মনোভাব বোঝার চেষ্টা না করে তাদের উপর সবকিছু চাপিয়ে দেওয়া হয়। এবং যেটা সবচেয়ে বেশি করা হয় যে তারা কোনটা ভালো কোনটা মন্দ এটা না বুঝে তারা এমন কিছু সেট রুল করে পরিবারের ভিতরে যে ওই সন্তান বুঝতে পারে না যে আমি ভালোটা করলেই সুবিধা হবে না খারাপটা করলে সুবিধা হবে। আমরা এমন ভাবে তাকে শাসন করি ওই বয়সে সে এগুলি কোনো মানেই বুঝে না যে আমরা এত মারা করা হলো, এইগুলি তাদের উপর এত বেশি মাত্রায় প্রভাব ফেলে যে তারা তখন আচরণ সমস্যাগ্রস্ত ছেলে মেয়ে হিসেবে তারা কন্ট্রাক্ট দিয়ে, যেমন তাদের কিছু কিছু সমস্যা থাকে তারা মারামারি করতে শিখে যায়, তারা অন্যদের উপর নিষ্ঠুর আচরণ করতে থাকে, মানুষের উপর হোক বা প্রাণীর উপর হোক তারা চুরি করে মিথ্যা কথা বলে, তারা অন্যকে জোর করে যৌন নিপীড়ন করতে চেষ্টা করে, অন্যের সম্পত্তি নষ্ট করে, তারপর তারা রাগ করে বাসা থেকে চলে যেতে চায় যাতে এই ছেলেটা ক্ষেত্রে করছে, এমনকি অনেক সময় এমন হয় যে তারা পুরোপুরি বাসা থেকে চলে যায় এবং অনেকদিন পর্যন্ত বাসা যায় না। এই ঘটনাটা এই ছেলেটার ক্ষেত্রে করোনার ক্ষেত্রে চলছিল এবং তারা স্কুল থাকতে থাকতে দিয়ে থাকে। এটা হচ্ছে আচরণ সমস্যাগ্রস্ত ছেলে মেয়েদের বৈশিষ্ট্য কথা বললাম, এই হয়তো পারিবারিক ওই পরিবেশের কারণে তার ভিতরে বৈশিষ্ট্যগুলি তৈরি হয়েছিল এবং তার প্রমাণ আছে কিছু কিছু, এবং এটাই সবচেয়ে অপরাধ জগতে নিয়ে যাবে তেমন কোনো কথা নাই। যদি তাকে আবার ওই পরিবেশে ওই সামাজিক এবং পারিবারিক যে পরিবেশটা সেখানে সুস্থ পরিবেশে যদি তাকে রাখা যেত, সে যদি ওই ছোটখানে পালিয়ে এসে হোটেলে ছিল অন্য জায়গায় ছিল, সে যে আগে থেকে কন্ডাক্ট ডিসঅর্ডার বা আচরণে বিচ্যুতি ঘটে গেছিল, এই তার মানসিকতার মতন আশেপাশের লোক চুরি করা লোক অথবা মানুষকে ফাঁকি দেওয়া লোক অথবা অন্যান্য অসামাজিক অপরাধ করা লোক তাদের সঙ্গে তার মিশতে সুযোগ হয়ে গেছিল, এই সুযোগের কারণে ওই আচরণগত সমস্যার লোকেরা আস্তে আস্তে এরকম অপরাধ জগতে সুরঙ্গ পথের ভিতর দিয়ে আস্তে আস্তে ঢুকে যায়। এবং যেটা সে পাইছে তারই মনমানসিকতার সঙ্গে মিল আছে, এরকম অপরাধ এবং অসামাজিক লোকদের সঙ্গে সংস্পর্শে থেকে থাকতে সে একেবারে পুরোদস্তর একটা অপরাধী হয়ে গেছিল। এইটা হচ্ছে একটা জিনিস আমাদের বোঝার জন্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা বোঝা যে এই আচরণ সমস্যা বা এই অপরাধ জগতে ফিরে আনার ক্ষেত্রেও কিন্তু প্রথম দিকে যেমন পরিবারের ভূমিকা আছে, পরে কিন্তু রাষ্ট্রের এবং সমাজের ভূমিকা আছে। সেটা হচ্ছে যে অন্যায় অসামাজিক এবং অনৈতিক কাজের বিরুদ্ধে বা অপরাধের কাজের বিরুদ্ধে কঠোরতম শাস্তির কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা থাকতে হয় এবং ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয়, যাতে তারা ভালো যারা করে তাদেরকে সমাজের উপরে রাখতে হয় এবং তাদেরকে সম্মান দিতে হয়। এবং আপনি দেখলেন এই ছেলেটার ভিতরে কিছু অনেক কিছু ভালো আছে বলি একটা মাত্র শাস্তির কারণে একবার তাকে দড়ি দিয়েছিল, যেভাবে যে দড়ি দেওয়া হোক না কেন একবার সে একটা শাস্তি পেয়েছে জেলে গেছে, এই শাস্তিটা তাকে কিন্তু চৈতন্য দিয়েছে, সে ওই কিন্তু খারাপ পথ থেকে চলে ফিরে আসছে, আমরা যা আপনার বুঝলাম এখান থেকে। এটা এটা একটা প্রমাণ করে যে আসলে রাষ্ট্র আইন যদি সঠিকভাবে কাজ করে আমরা অনেকেই কিন্তু এই খারাপ পথ থেকে ফিরে আনতে পারি। তৃতীয় পয়েন্ট আমি যাচ্ছি ওই যে এখন যে সে সমস্যা পড়ছে যে সে বিয়ে করছিল সে মেয়েকে ছাড়তে চায় না, আবার অন্য একটা পরকীয়া প্রেমে পড়ছে সেখানে তারও প্রেমে সে লুপ্ত হয়ে গেছে, এটা কিন্তু আমাদের সবার জন্য, এটা শুধু ওই অপরাধের ব্যাপার নয়, এটা আমাদের সামাজিক জীবনে এরকম ঘটনা ঘটতে পারে সবার জন্য। এখানে কিছু শিক্ষণীয় জিনিস যেটা আছে বলতে চাচ্ছি সেটা নেই যে আসলে আমাদের ব্রেন মন মস্তিষ্ক যতগুলো আছে সেটা যেখানে আনন্দ পাবে মজা পাবে সেদিকে আকৃষ্ট হবে, হ্যাঁ সেটা মাদক হতে পারে এবং সেটা অন্য পর নারী হতে পারে। আমাদেরকে দেখতে হবে যেহেতু ওই যে বললাম আচরণগত সমস্যার লোক ছেলে মেয়েদের কিন্তু নৈতিক বোধটা দুর্বল থাকে, যার ফলে তারা এই ধরনের যেটা অসামাজিক অনৈতিক অথচ আনন্দ দেয় সেই কাজে বেশি ইয়া হয়, খুবই ভালো মানুষও কিন্তু এরকম পরকীয়া প্রেমে পড়ে মোহগ্রস্ত হতে পারে। আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে এই মোহ এবং এই নেশা আমাদের জীবনে আসতে পারে, এই আসক্তি এটা কারো মাদকের জন্য আসক্তি হয় কারো নারীর প্রতি আসক্তি হয়। আমাদের দেখতে হবে যে আমাদের ব্রেন বা আমাদের মন এরকম আসক্তির পিছনে যাচ্ছে আনন্দের পিছনে খুঁজতেছে, সেটা কি সামাজিক এটা অসামাজিক, সেটা কি নৈতিক না এটা অনৈতিক, সেটা কি ধর্মসিদ্ধ না এটা ধর্মসিদ্ধ নয়, এই যে মূল্যবোধ দিক থেকে স্ট্রংলি এটাকে ব্যাখ্যা করা দেখা এবং সেখানে দেখে যদি আমার যতই লোভ লাগুক যতই আমার মোহ থাকুক না কেন আমি এই অন্যায় অসামাজিক খারাপ পথে আমি যেতে পারি না, আমি যাবো না করিম যে মোহ থেকে ফিরে আসতে পারছে না, তাকে এটা বুঝতে হবে যে এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে একই ঘটনা ঘটে, এটা একটা নেশার মতন একটা আসক্তির মতন, কিন্তু আমাকে দেখতে হবে যে আসক্তির এই নেশা এই যে আনন্দ যে আমাকে দিচ্ছে এটা কতটুকু আমাকে সামাজিক জীবন স্থিতি দিবে, আমার পারিবারিক জীবনকে স্থিতি দিবে, আমাকে একটা নৈতিক এবং সুন্দর এবং সব দিক থেকে সামঞ্জস্যপূর্ণ একটা জীবন আমি পেতে পারি।
জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় দিয়েছেন এবং পুরো অনুষ্ঠান আপনি মনোযোগ দিয়ে শুনে আপনার যে মূল্যবান মতামত প্রদান করেছেন এবং করে যাচ্ছেন জেবিএসবি তে আমরা সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।
আমরা প্রিয় শ্রোতা এই পর্যায়ে জেনে নিচ্ছি কত শতাংশ লোক পুরো ঘটনাটিকে বিলিভ করেছেন এবং কত শতাংশ লোক এটাকে বিলিভ করতে পারেননি কম্পিউটারের কাছ থেকে।
Yes, 96%. No, 1%. No comments, 3%.
কম্পিউটার বলছে 96% ইয়েস, 1% নো এবং 3% নো কমেন্টস। প্রিয় শ্রোতা, শেষ হলো এখানে আব্দুল করিমের জীবনের অপ্রিয় সত্য উদ্ঘাটন। আমরা একটু পরে বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসছি, আর এ পর্যায়ে আব্দুল করিমকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিব ফ্যান পেজে। আমাদের ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/abcradio.fm89.2।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক, এসএমএস এবং ইমেইলের মাধ্যমে এই অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন মতামত পাঠিয়েছেন। আমরা সেখান থেকে কিছু কমেন্টস আপনাদেরকে পড়ে শোনাতে চাই। অর্ণি নামের এক বন্ধু আমাদেরকে লিখেছে, এখন থেকে বাসায় কাজের লোক রাখার ক্ষেত্রে অনেক সচেতন হতে হবে। এবং একই সাথে এটাও বলতে চাই যে অর্ণি, সচেতন হওয়ার মানে কিন্তু অত্যাচার নয়, সচেতন ঠিকই হবেন কিন্তু সেটা মনুষ্য উপায়, যেটাকে বলে মানবিক উপায়। ফিরোজ লিখেছে, করিম ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো শুনে রাস্তাঘাটে টাকা আনা নেওয়ার ক্ষেত্রে সাবধান হয়ে যাব। ইলিয়াস লিখেছে, এখন পকেটে টাকা থাকলেই মনে হবে কেউ আমাকে অনুসরণ করছে। সুমি লিখেছে, আব্দুল করিমের কাজগুলো অবশ্যই অন্যায়, তবে এই কথাগুলো স্বীকার করায় অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে। ফরিদ লিখেছে, আজকের পর্ব থেকে সত্যিকার অর্থেই অনেকেই অনেকভাবে লাভবান হবে। রকি লিখেছে, আর কখনো রাস্তাঘাটে অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাব না। প্রীতি লিখেছে, বাসায়ও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং অসংখ্য অসংখ্য বন্ধু এই সতর্কতার জায়গা থেকে নিজেকে সতর্ক করেছেন, সেরকমটাই লিখেছেন আমাদের ফেসবুকে, আমাদের ইমেইলে এবং আমাদের এসএমএস এ। প্রিয় শ্রোতা, আমরা বারবারই বলে থাকি এটি এমন একটি অনুষ্ঠান যেটি আপনার বিবেককে জাগ্রত করে এবং আমরা জাগ্রত বিবেককে নক করে বলতে চাই, প্লিজ আসুন এখানে জীবনের ভুল এবং অপরাধগুলোকে নিয়ে স্বীকার করুন, কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি কি হয়েছিল। আপনার ভুল থেকে, আপনার অপরাধ থেকে, আপনার পরিণতি থেকে, আপনার অপরাধের ব্যাকগ্রাউন্ড থেকে লাখ লাখ মানুষ সচেতন হবে। প্রিয় শ্রোতা, এখানে আসার জন্য যে নিয়মটি সেটা হচ্ছে, প্রথমে লিখতে হবে আমাদের স্টেশনের নাম, ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনি চাইলে চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে আমাদের কাছে আপনার জীবনের অপ্রিয় সত্য এবং অপরাধ বোধ চাইলে নামে কিংবা বেনামে কিংবা ছদ্মনামে লিখে পাঠাতে পারেন। আমাদের এখানে চিঠি লেখার ঠিকানা হচ্ছে, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আপনি চাইলে মেইলও করতে পারেন, আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি, আমাদেরকে মেইল করার অ্যাড্রেসটি হচ্ছে jbsb8920@gmail.com। প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমাদের কাছে মেইল করেছিলেন রফিক এবং রফিক স্বীকার করেছেন মেইলের মাধ্যমে তার জীবনের অপ্রিয় কিছু সত্য। আমরা এই মুহূর্তে রফিকের কথাগুলো শুনব আর যে সুমনের কণ্ঠে।
যাহা বলিব সত্য বলিব।
আমি রফিক, থাকি উল্লাপাড়া। একদিন আমার দুঃসম্পর্কের এক বড় ভাইয়ের দোকানে বসে গল্প করছিলাম, তখন অন্য একজন লোকও আমাদের সাথে গল্পে যোগ দেয়। গল্প করার এক পর্যায়ে সে চলে যায়, কিন্তু ভুল করে তার মোবাইল ফোন সেটটা ফেলে যায়। ব্যাপারটা আমি লক্ষ্য করে তখনই তাকে ডাকতে গিয়েও কেন জানি থেমে যাই। মোবাইল ফোনটা মোটামুটি দামিই ছিল, তখন আমি দোকানদারকে ব্যাপারটা জানাই। তখন দোকানদার আমাকে বলে লোকটাকে আর ডাকার দরকার নেই, পরে দোকানে আসলে তাকে ফোনটি ফিরিয়ে দেওয়া হবে, আর তার কাছ থেকে মিষ্টি খাওয়ার টাকা নিবে বলে ফোনটি সুইচ অফ করে রেখে দেয়। আমিও তার কথায় রাজি হয়ে গেলাম। কিছুদিন পর জানতে পারি মোবাইল ফোন ফেলে যাওয়া লোকটি এসে ফোনের কথা জিজ্ঞেস করলে দোকানদার অস্বীকার করে, কিন্তু আমি দোকানদারকে কোনো প্রতিবাদ করিনি। তাছাড়া ওই লোকটিকেও আমি চিনি না। এখন মনে হচ্ছে ওই দিন মিষ্টি খাওয়ার লোভে চুপচাপ না থেকে যদি তাকে ডাক দিতাম তাহলে লোকটার ফোনটা পেয়ে যেত। এখন নিজেকেই চোর বলে মনে হচ্ছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ রফিক, আপনার এই বোধ আপনার চারপাশ আলোকিত করুক, লাখো মানুষ আপনার কাছ থেকে সচেতন হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকের যাহা বলিব সত্য বলিব এখানেই সাইন অফ করছি আমরা। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো একজন বন্ধুকে সাথে নিয়ে। আবারও কিছুক্ষণের জন্য আলোকিত হবে যাহা বলিব সত্য বলিবর মঞ্চ, এবং আমরা বিশ্বাস করি যাহা বলিব সত্য বলিবর মঞ্চ কিছুক্ষণের জন্য আলোকিত হলেও লাখ লাখ মানুষের মন, শ্রোতাদের মন সারা জীবনের জন্য আগামীর পর্ব শুনে হয়তোবা আলোকিত হবে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন, এবং সবসময় বলে থাকি ABC রেডিওর সাথেই থাকুন। যাহা বলিব সত্য বলিব টিম, আরজে কিবরিয়া, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.